This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. জি বন্ধু, বুঝতেই পারছেন শুরু হয়ে গেল প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ। তাই সবাইকে ওয়েলকাম করছি এই মুহূর্তে আমি মেঘলা। আর আমি জানি সব বন্ধু অনেক অনেক অধীর আগ্রহে এই সপ্তাহটা অপেক্ষা করেছেন আমাদের জন্য, স্পেশালি গুরু হিতেশামের জন্য এবং আজকের বিশেষ অতিথি বন্ধুর জন্য তো অবশ্যই। আর সেই অপেক্ষার পালার অবসান আজকে হতে যাচ্ছে, একটু পরেই গুরু হিতেশাম যুক্ত হবে আর হবেন তারই সাথে আজকের বিশেষ অতিথি বন্ধু। আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 10:38 মিনিট। ওকে, আজকে আমরা আপনার সাথে অনেকটা সময় জুড়ে থাকবো, গল্প গুজব করবো এবং শুনবো আজকের বন্ধুর জীবনের গল্প। কি বলতে চান আজকে উনি সেটাই আমরা শুনে নিব তারই মুখ থেকে। সো বন্ধু, আপনিও আপনার জীবনের কাহিনীগুলো এসে আমাদের এখানটিতে শেয়ার করতে পারেন, বলতে পারেন আপনার জীবনের ঘটে যাওয়া অনেক অনেক অজানা তথ্য, অনেক অনেক অজানা ঘটনা, সবকিছু আমাদেরকে যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের প্ল্যাটফর্মে এসে আপনি শেয়ার করতে পারেন। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর ইচ্ছে করলে আপনি আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান 1, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা FM এর অফিস। আর অবশ্যই এই মুহূর্তে আপনি আপনার মনের কথাগুলো, আপনি কি ভাবছেন, কি করছেন বা কি করছিলেন এই পুরো সপ্তাহ জুড়ে সবকিছুই আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আর সেজন্য তো দুটো অপশন খোলা আছে জানিয়ে দিচ্ছি আমি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ টি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। ওকে, অবশ্যই ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেখান থেকে অবশ্যই আপনি কানেক্টেড হবেন বন্ধু। আর আমাদের ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর আপনি আমাদের এই অ্যাকাউন্টে, আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। অ্যান্ড বরাবরের মতো আমি আবারও রিকোয়েস্ট করবো যে বন্ধু প্লিজ আপনি আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন সব সময়। আর আমাদের এই পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,22,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ। আর এখানটিতে একটু আমাদের পোস্ট আপলোড করা হয়েছে, সো এই পোস্টটিও আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ইচ্ছে করলে আপনি আমাদের এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন। ওকে, আর প্রোগ্রামের শুরুতেই আমি জানিয়ে দিতে চাই যে ভার্সিটি বোর্ডটিতে সাফল্যের বিপ্লব ঘটানো সাই ফোর্সেস সেকেন্ড টাইম ভার্সিটি কোচিং এ প্রথম ব্যাচে ভর্তি চলছে। এবারে প্রথম টেস্ট বেসড, মানে অভিনব পদ্ধতিতে সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে 99% চান্স পাওয়ার সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে সাই ফোর্স ভার্সিটি ভর্তি কোচিং। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন এই নম্বরে 01915 2302 10। ওকে, আর বন্ধু জানি খুব অধীর আগ্রহে আপনি অপেক্ষা করছেন গুরু হিতেশামের জন্য, আমিও আপনারই মতো পুরো সপ্তাহ জুড়েই অপেক্ষা করছিলাম ওনার সুন্দর সুন্দর কথা শুনবার জন্য এবং অবশ্যই আজকের অতিথি বন্ধু কি বলেন তার জীবন নিয়ে সেটাও শুনবার জন্য অপেক্ষা করছি। তো শুনবো আজকে সবকিছু শুনবো, তো আশা করছি যে সব বন্ধুরাই আমাদের সাথেই থাকবেন। আর এই মুহূর্তে যে গানটি আপনার জন্য ওয়েট করছে আজকের ওয়েলকাম সংটি খুবই চমৎকার একটি গান, সেটি হচ্ছে কি করে তোকে বলবো বাই অরিজিৎ সিং। তো বন্ধু কোথাও যাবেন না, একদম না, শুনতেই থাকুন। হ্যাঁ, অনেকক্ষণ ধরে শুনছিলাম আজকে আমাদের বেদটা, অনেক সুন্দর লাগে। খুব চোখটা বন্ধ করে যখন শুনি রিয়েলি অনেক ভালো লাগে। বন্ধু, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণ আর ভালোবাসার বাংলাদেশে। মেঘলা আছি আপনারই সাথে, আর একটু পরে যুক্ত হবেন গুরু এতেশাম। এবং ঘড়ি বলছি সময় এখন ঠিক রাত 10:54। অনেকটা সময় থাকবো বন্ধু আপনারই সাথে, এবং আমি জানি আপনি থাকবেন আমার সাথে। আর অলরেডি অনেক বন্ধুই জয়েন করে ফেলেছেন আমাদের সাথে, আমি সেটা দেখতে পাচ্ছি বাই ফেসবুক বাই SMS। অনেক অনেক বন্ধু আমাদের সাথে কানেক্টেড আছেন, সো থ্যাংক ইউ। আর অবশ্যই আপনাদের কমেন্টস অ্যান্ড SMS পড়বো, কিন্তু যারা এখনো আমাদেরকে কোনো মাধ্যমেই SMS বা কমেন্টস কিছুই করেনি, তাদের জন্য জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদেরকে আপনার মনের কথা জানাবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। ওকে, আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেটার অ্যাড্রেসও সবাই জানেন, তারপরও জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর এখান থেকে বন্ধু দেখছেন যে আমাদের অলরেডি একটা পোস্ট আপলোড করা হয়েছে, এখানে একটি ফটোগ্রাফও আছে এবং পোস্টে লেখা আছে যে প্রাণাব ভালোবাসার বাংলাদেশে আজকের অতিথি আরিফ। ওকে, এবং অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন, এবং আপনিও বন্ধু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ইচ্ছে করলে এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের সাথে আপনি শেয়ারও করতে পারেন ইজিলি। আর এটাই বন্ধু চাই আপনার কাছ থেকে, এবং আপনাকে জানিয়ে দিতে চাই যে প্রফেশনাল ও ব্যস্তদের জন্য শুধু শুক্রবারে 3-6 অর্থ মন্ত্রণালয়ে ফিম কোর্সের IELTS ট্রেনার ATM স্যার এর IELTS স্পেশাল ব্যাচে ভর্তির শেষ সুযোগ সাইফুরস লালমাটিয়া ব্রাঞ্চে আগামীকাল বিকেল 3 মধ্যে। বিস্তারিত জানতে ফোন করুন এই নম্বরে 01713017811। ওকে বন্ধু, আর আরো কিছু সময় লাগবে, গুরু এতেশামকে আমি ওয়েলকাম করবো অবশ্যই, আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে আমি কমেন্টস অ্যান্ড SMS গুলো পড়ে নিচ্ছি। যেমন আছেন আমার সাথে শ্রেষ্ঠ টঙ্গী থেকে, আছেন বিলাস মগবাজার থেকে, ওকে, আরো আছেন এই মুহূর্তে ফেসবুকে রাশেদ মামুন আছেন, উনি বলেছেন যে মেঘলা আপু কেমন আছে এবং গুরু কেমন আছেন, অবশ্যই জানবো গুরু কেমন আছেন, উনি আসলে ওনাকে জিজ্ঞেস করবো, এবং এই মুহূর্তে আমি বেশ ভালো আছি। আর বন্ধু আরেকটা জিনিস জানিয়ে দিই যে আজকে আমাদের প্রোগ্রামের শুরুতেই, অতিথি বন্ধুর সাথে কথা বলার শুরুতেই আমরা ফোনে কানেক্টেড করব আজকে ক্যাপ্টেন রকিবুল হাসানকে, এবং অনেক বন্ধুই তার সম্পর্কে জানেন, আবার অনেকে হয়তো জানেন না, তো শর্ট একটা ব্রিফ দিচ্ছি আমি। রকিবুল হাসান প্রথম বাঙালি প্লেয়ার, পাকিস্তানের হয়ে খেলেছেন উনি, প্রথম বাঙালি প্লেয়ার, এবং ওনার জন্ম হচ্ছে 1953 1st January, আর কিছুদিন পরে ওনার জন্মদিন আমরা সেলিব্রেট করব। আর তাকে অবশ্যই আমরা ফোনে কানেক্ট করব, তার সাথে অনেক কথা হবে, আপনারও শুনতে পারবেন তার কিছু এক্সপিরিয়েন্স গুরুর মাধ্যমে অবশ্যই। আর আর বন্ধু আছেন এই মুহূর্তে সজীব খন্দকার, উনি লিখেছেন যে গুরু আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম, এবং আছেন ওকে মোহাম্মদ রাতুলও যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওকে বন্ধু, আপনাদেরকে আমি আর অপেক্ষা করাতে চাই না, একদমই করাতে চাই না, অনেক তো সময় পার করে এসেছি, আর বুঝতেই পারছেন এখন আমি কি করব, এখন যেটা করব time to welcome guru etesham and guru welcome korchi prana bhalobashar bangladesh e
dhonnobad mekla ebong dhonnobad janacchi shobai ke jara ekhon amar sathe jukto hoyechen desh ebong desher baire theke prothomei boro diner onek onek shubhechha jodi ektu deri hoye gelo bolte ar shei sathe shobar sarbangin mongol ebong shanti kamona korchi shanti kami manush gulo shantite thakuk etai prarthona rakhchi আপনারা শুনলেন বন্ধুরা, এবং আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন এই মুহূর্তে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের সাথে আছেন, তারা অনেকেই কণ্ঠস্বরের সাথে পরিচিত, এবং এই মানুষটি বহুকাল বহুদিন ক্রিকেটীয় অঙ্গনে দারুণভাবে নিজেকে মেলে ধরেছিলেন, এবং এখনো নিরবিচ্ছিন্নভাবে ক্রিকেটকে এই বাংলাদেশিদের মধ্যে, এই বাঙালিদের মধ্যে জিইয়ে রাখার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন রকিবুল হাসান, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ আপনাকে এবং সকল শ্রোতা বন্ধুদেরও নববর্ষের শুভেচ্ছা এবং অবশ্যই বড়দিনের শুভেচ্ছা।
এবং একটা ছোট্ট প্রশ্ন, আর এই ছোট্ট প্রশ্নটা অ্যাকচুয়ালি যখন আপনাকে আমি করতে যাচ্ছি এই লিসেনার্স কমিউনিটির পক্ষ থেকে, কারণ এইটা প্রতি মুহূর্তে অনুরণিত হচ্ছে আমার শ্রোতা বন্ধুদের মধ্যে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে প্রি টিনেজার্স, টিনেজার্স এরা আছে যারা এই লিসেনার্স কমিউনিটির সক্রিয় ভাবে আমাদের সাথে থাকেন, তাদের একটাই প্রশ্ন যে ক্রিকেটের মধ্যে আমরা আমাদের জীবন সঁপে দিয়েছি, ক্রিকেটের মধ্য দিয়েই এই দেশটাকে আমরা বড় করে দেখতে চাই, বড় করে ক্রিকেটের মধ্য দিয়েই বাঁচতে চাই, সেই ক্রিকেট অনেক কিছুর মতো করে এখন অনেকখানি বিপন্ন বাংলাদেশের এই আনরেস্ট সিচুয়েশনে। যেমন আপকামিং যে বড় বড় ইভেন্টগুলো আছে তার মধ্যে আছে শ্রীলঙ্কা সিরিজ, আছে এশিয়ান কাপ এবং 2014 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সবকিছু মিলিয়ে আপনি কি আশ্বস্ত হতে পারি এমন কোন তথ্য বা এমন কোন বক্তব্যকে আমাদেরকে দিতে পারেন?
আমি লিসেনার্স ক্লাবে যারা সদস্য আছেন এবং যত যত শ্রোতা বন্ধুরা এবং এই প্রজন্মে সবাই এবং সবাই যারা কিয়ামতের দেশে, সবার সঙ্গে আমিও একমত পোষণ করি এবং ক্রিকেট এখন আমাদের হয়ে গেছে 16 কোটি বাঙালির একটা হৃদয় স্পন্দন। আজকে এই দেশে যা ঘটছে, রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক আন্দোলনের নামে আমরা দেখছি যে সহিংসতা, যেটা মোটেও কাম্য নয়। আজকে বুঝতে হবে যে ক্রিকেট আমাদের শুধু একটা খেলাই না, বাঙালি জাতি তথা বাংলাদেশিদের, আমাদের দেশের জন্য একটি জাতীয় সত্তা এবং যেটাকে বলা হয় ইটস এ ন্যাশনাল আইডেন্টিটি। এটা আমরা এই ক্রিকেট নিয়ে মাতামাতি করে যখন বাংলাদেশের ক্রিকেটের যখন আমরা ভালো দিকগুলো দেখি তখন সমস্ত লোকজন রাস্তায় নেমে এসে তারা একাকার হয়ে যায়, মিলেমিশে কোন রকম ভেদাভেদ থাকে না, সে জন্ম, সে ধর্ম বলেন, রাজনৈতিক মতবিরোধ বলেন, কিছুই থাকে না। তো তাই যদি হয়, মতবিরোধ যদি নাই থাকে, আমি কি আজকে শ্রোতা বন্ধু সবার পক্ষ থেকে আমি কি এটা এক্সপেক্ট করতে পারি না যে আজকের যে সহিংসতা, আজকে যে একটা শঙ্কা তৈরি হয়ে গেছে যে সামনে এশিয়া কাপ, তার আগে শ্রীলঙ্কা, এরপর ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটের এত বড় আসরগুলো আমাদের এখানে বসতে যাচ্ছে এবং এখানে যদি এটা কোনো কারণে, আমাদের কারণে, সহিংসতার কারণে যদি এটা না হয়, আমাদের ক্রিকেট অনেক দূর পিছিয়ে যাবে। কাজেই এই ক্ষতিটা শুধু ক্রিকেটেরই হবে না, এদেশের বাংলাদেশের ক্ষতি হবে, যার সঙ্গে আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িত। আমি মনে করি যে এখনো পুরোপুরি শঙ্কার কোন কারণ নেই এবং অলরেডি এখানে যোগাযোগ স্থাপন করা আছে, টুর্নামেন্ট গুলো আইসিসির একটা ওনারশিপ আর একটা এসিসি ওনারশিপ, তারা আসছেন, এসিসি সেক্রেট সিইও এখানে ঢাকায় আছেন। তো সিকিউরিটি যেটা আমরা বলে থাকি এটা বলার অপেক্ষা রাখে না, যে কোনো খেলা ক্রিকেট তথা সব খেলাতেই জিরো টলারেন্স, অর্থাৎ আমাদেরকে আশ্বস্ত করতে হবে আইসিসির মাধ্যমে এবং ডিরেক্টলি যে সমস্ত পার্টিসিপেটিং টিমস আসবে তাদেরকে যেন আশ্বস্ত করতে পারি আমরা সিকিউরিটি ব্যাপার, যে কাজটি এই মুহূর্তে বিসিবি করছেন অলরেডি তারা বড় কাজটি হাতে নিয়েছেন, যেটা আমি সাধুবাদ জানাই, যে রাজনৈতিক দল, সরকার, আওয়ামী লীগ এবং বিএনপি এবং 18 দল যারা আছেন তাদের সঙ্গে বসছেন। আমার বিশ্বাস এখান থেকে আমরা একটা আশাব্যঞ্জক কোন একটা সাড়া পাবই। অ্যাম্বুলেন্সকে যেরকম বাইরে রাখা হয় এবং অনেক কিছুকেই বাইরে রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়িকে বাইরে রাখা হয়, তেমনি আমরা আশা করব আমাদের জাতীয় সত্তা, এই ক্রিকেটকে যেন তারা এই আন্দোলনের বাইরে রাখে।
যথার্থই বলেছিলেন এই যে মানুষটি আমাদের সাথে এখন ফোনে আছেন, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন রকিবুল হাসান, ভরাট তার কণ্ঠস্বর এবং তার কণ্ঠস্বর শুনে আমি এবং আমার সাথে এখন যুক্ত থাকা প্রায় 30-35 লাখ লিসনার্স কমিউনিটির মেম্বার্স যারা আছেন তারা পক্ষান্তরে আশান্বিত হচ্ছেন যে না, খুব শীঘ্রই হয়তো ভালো কিছু শুনতে যাচ্ছি। এবং আপনি জেনে খুশি হবেন আমরা প্রায়শই আমাদের এই ভালোবাসার বাংলাদেশে সেলিব্রিটি ক্রিকেটারদেরকে নিয়ে আসি, এর মধ্যে এসেছেন তামিম নাসির হোসেন, এর মধ্যে এসেছিলেন আমরা ফোনে নিয়েছিলাম আশরাফুলকে, বিভিন্ন সময় তাদের সাথে আমরা টাচে থাকার চেষ্টা করি এবং এই তরুণ প্রজন্মের কাছে একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করি যে এই ক্রিকেটাররা শুধুমাত্র ক্রিকেটার না, দে আর দ্য রিয়েল অ্যাম্বাসিডার যারা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং অন্য একটা উচ্চতায় নিয়ে যাচ্ছে এই বাংলাদেশকে। এবং আমি সত্যি এটা আশাপ্রদ হওয়ার মতোই একটা ব্যাপার ছিল, এটা নতুন ভেন্যু ওপেন হওয়ার পর সমস্ত রকমের সংঘাত, সমস্ত রকমের খারাপ পরিস্থিতিকে পেছনে ফেলে যে ধরনের উন্মাদনা দেখেছি, সেই উন্মাদনা বা সেই ভালোবাসায় হয়তো ছাপিয়ে যাবে সমস্ত রকমের সংঘাতকে, সে আশাই করছি। আপনি কিভাবে চিন্তা করেন পুরো বিষয়টিকে?
আমি আপনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত এবং এই কথা বলার অপেক্ষা রাখি না যে বাংলাদেশের ক্রিকেট এখন একটা ব্র্যান্ড, কান্ট্রি ব্র্যান্ডিং আমাদের ক্রিকেটের মধ্য থেকে হচ্ছে, যেমনটি হচ্ছে আমাদের পিস কিপিং ফোর্সেস দেশের বাইরে এবং খণ্ডকালীন। এবং এই কথা যখন আমি বলছি, ঠিক এই কথার সূত্র ধরে আমি বলতে চাই যে আপনি যে কথাটা বলেছেন যে আপনাদের এই রেডিও স্টেশনের মধ্য দিয়ে যে আমাদের ক্রিকেটারদেরকে, আমাদের যারা ন্যাশনাল আইকন ক্রিকেটের তাদেরকে এনেছেন, যারা প্রত্যেকে এক একজন এই এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড, ক্রিকেট ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তারা আমাদের এই 30-25 লক্ষ শ্রোতা বন্ধুদের সঙ্গে যে যুক্ত হচ্ছেন, আমি এই শ্রোতাদের সঙ্গে আছি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ এগিয়ে যাবে, যাচ্ছে, ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু এই জাতি একটা বীরের জাতি এবং আমার বিশ্বাস এবং একটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো একটা জাতি। কাজে ক্রিকেটের সামনে যেটা ভয় বা শঙ্কা, সেটা সেখান থেকে এই সব রাজনৈতিক দল তাদের বোধগম্য হবে এবং তারা বুঝবেন, এবং আমাদের এই প্রাণের স্পন্দনটা এবং লক্ষ লক্ষ শ্রোতা এবং ভক্তদের এই স্পন্দনটা তারা ফিল করবেন এবং অন্তত যাত্রীর স্বার্থে এখান থেকে বেরিয়ে আসবেন। আমি বিশ্বাস এবং আমি কনফিডেন্ট আজকে বলতে পারি যে এই মনে হয় না খুব একটা ভয়ের কোনো কারণ আছে। তারপরেও আমরা আশা করব যে ক্রিকেট বোর্ড এবং আমাদের যারা স্পোর্টস সংক্রান্ত যে এজেন্সিস গুলো আছে তারা যেন একটা ভালো চমৎকার একটা সিকিউরিটি প্ল্যান তৈরি করে যেটা বাইরে এখনই তারা পাঠিয়ে দেয়, ICC-তে পাঠিয়ে দেয় এবং রেগুলার মেইলে তাদেরকে অন্তত আপডেটেশনটা করতে থাকে, এবং যেটা ফ্যাক্ট এখন যেটা আছে যে এখনো আমাদের এমন কিছু হয় নাই যে আমরা আমাদের খেলোয়াড়দেরকে সিকিউরিটি দিতে পারবো না।
এক্স্যাক্টলি, একটা সিঙ্গেল ইনসিডেন্ট, আমরা বড় বড় ইভেন্ট এ পর্যন্ত পরিচালনা করেছি, একটা ছোট্ট ইনসিডেন্ট কিন্তু কোনোভাবে প্লেস করতে পারেনি এখানে। শুধুমাত্র আমাদের এই ব্যাপারে যথেষ্ট আমরা সতর্ক থাকি, সেই কারণে এটা বলার অপেক্ষা রাখে না। আমরা একদম আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন, এবং আমরা তার সাথে আলোচনার একদম শেষ মুহূর্তে শুধু একটা তথ্য দিয়ে তাকে আমরা আমাদের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই যে আমাদের ফেসবুক গ্রুপগুলোতে যখন আমাদের এই ধরনের কোন ইনফরমেশন আমরা ট্যাগ করি, হাজারে হাজারে লিসেনার্স যারা আছেন তারা তার সাথে একাত্মতা পোষণ করেন যে যে কোনো রকমের কোনো কিছুর সাথে আমরা আছি, আমরা যুদ্ধ দিয়ে না, কোনো অস্ত্র দিয়ে না, আমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে আমরা সমস্ত রকমের সংঘাতকে জয় করতে চাই। তাই রাকিবুল হাসান, আপনাকে কথা দিচ্ছি লিসেনার্স কমিউনিটির পক্ষ থেকে যে আপনি যেভাবে মাঠে ক্রিকেটি অঙ্গনকে একসময় অনেক বেশি বর্ণাঢ্য করেছেন, ঠিক সেইভাবে ক্রিকেটের জন্য নিরবিচ্ছিন্নভাবে নিরন্তরভাবে কাজ করে চলেছেন। সমস্ত কিছুর যদি প্রয়োজন হয় আমরা কিন্তু আপনার সাথে আছি। আমাদের যে স্পন্দনের কথা বললেন, আমাদের যে টান আর ভালোবাসার কথা বললেন ক্রিকেটকে ঘিরে, সেই স্পন্দনই আপনার পাশে আছি। আপনারা প্লিজ সামনের দিকে এগিয়ে নিন যাতে করে ক্রিকেট কোনোভাবে মুখ থুবড়ে না পড়ে, পক্ষান্তরে বাংলাদেশের সবচেয়ে বড় যে ব্র্যান্ডিং সেটি ক্ষতিগ্রস্ত হবে। একদম শেষ মুহূর্তে সর্বশেষ রিমার্কস আপনার কাছ থেকে।
আমি এটাই বলবো যে আমাদের সবারই অন্তত এই বোধগম্যটি হবে বা এটা হবে যে ক্রিকেট আমাদের একটি জাতীয় সত্তা, ক্রিকেট আমাদের একটা প্রাণের স্পন্দন, ক্রিকেট নিয়ে আমরা মাতামাতি করি, আমরা ক্রিকেটার্সরা আমাদের দেশকে বাইরে বহির্বিশ্বে পরিচিত করেছে। সবাই আসুন, আমরা ভালোবাসা, আমরা আমাদের হাত প্রসারিত করি, অন্তত এই খেলাটাকে আমরা যেন সবাই মিলে সেই জায়গায় দেখতে যাই যেখানে এই খেলাটা থাকা উচিত।
অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে, আমাদের এই প্রাণ ভালোবাসা বাংলাদেশের সাথে যুক্ত হয়েছেন এবং এত মানুষের যাদের এই জিজ্ঞাসা ছিল তাদেরকে কিছুটা হলেও আশ্বস্ত করতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাদের সবাইকে, সকল শ্রোতা বন্ধুদের।
বন্ধুরা আপনারা শুনছিলেন, আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন রকিবুল হাসান, যিনি এখনো এই ক্রিকেটকে ভালোবাসায় সিক্ত করে চলেছেন এবং ক্রিকেটকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। এই ছিল বড়দিন উপলক্ষে আপনাদের জন্য ছোট্ট একটা ট্রিবিউট, যাতে করে এই ক্রিকেট পাগল বাঙালি এবং বাংলাদেশি তারা যেন কষ্ট না পায়, তারা যেন আশ্বস্ত হয় যে সবাই মিলে আমরা চেষ্টা করছি সামনের বড় বড় ইভেন্টগুলো সাকসেসফুলি এক্সিকিউট করবার জন্য। স্পেশালি শ্রীলঙ্কা সিরিজ আপকামিং, তার সাথে আছে এশিয়া কাপ এবং অবশ্যই 2014 টি-20 ওয়ার্ল্ড কাপ নকিং দ্য ডোর, সবকিছুর জন্য আমরা প্রস্তুত এবং সবার মনের এই অব্যক্ত আগ্রহটাকে আমরা প্রতিফলন ঘটালাম এখন প্রাণা ভালোবাসার বাংলাদেশে। নতুন বছরে যাওয়ার আগে এবছরের কি শেষ প্রাণা ভালোবাসা বাংলাদেশ করতে চলেছি?
হ্যাঁ হ্যাঁ,
মেঘলা কালে গেলে কত বেলা হলো,
অনেকটা সময় চলে গেছে। দ্যাটস ট্রু,
সেদিন না বসলাম দেখ প্রায় এক বছর হতে চললো, 14 ফেব্রুয়ারিতে এক বছর পূর্ণ হবে। কেমন ছিল তোর এই জার্নি?
অনেক অনেক মানে অভিজ্ঞতা সম্পূর্ণ, অনেক কিছু শিখলাম, জানলাম, শুনলাম, বুঝলাম, যেটা অনেক মানে বোঝার পর থেকে যেটা বুঝতে পারিনি সেটা এখানটাতে এসে এই 10 মাসে অনেক কিছু,
অনেক নস্টালজিক হওয়ার মতো কিন্তু মুহূর্ত।
হ্যাঁ হ্যাঁ,
এই এই হচ্ছে বছরের শেষ লগ্নে এসে একটু হয়তো কৃতজ্ঞতা জানাতেই হয় যারা আমাদের এই প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওকে মহিমান্বিত করেছে, এই স্টুডিওতে এসেছে অবলীলায়, কি ফোনে কি সশরীরে অবলীলায় তারা তাদের জীবনের ড্রয়িং রুমে, তাদের কিচেন রুমে, ইভেন তো তাদের বেডরুমে আমাদেরকে ঢুকবার অ্যাক্সেস দিয়েছে। এই কৃতজ্ঞতা, এ ধন্যবাদ, এটা বলে শেষ করবার করে উঠবার না। এবং এমনই এক আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে এই মানুষগুলোর জন্য যারা হটসিটকে অলঙ্কৃত করেছিলেন বিভিন্ন সময়ে, এবং এই মানুষগুলোকে ঘিরে আমাদের লিসনার্স এই বন্ধুদের সাথে এমন এক আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে যে সুতো কোনোভাবেই ছিঁড়ে যাবার না। এবং এটা প্রায়শই হয়তো তুই নিজেও লক্ষ্য করিস যখন আমাদের এখানে সরাসরি স্টুডিওতে অনেকে চলে আসেন দেখা করতে, অনেকে আমি দেখি আবেগে কান্নাকাটি করছেন, জড়িয়ে ধরছেন, এবং মানে এত ভালোবাসা মানুষের মধ্যে, এত টান, এত মহব্বত, এটা 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 অনেক অনেক পাওয়া বছরের একদম শেষ লগ্নে এসে। সত্যি বিষয়গুলো খুব বেশি করে মনে পড়ছে যখন যে আহ্বান দিয়েছি মেঘলা, চিন্তা কর কোনো আহ্বান কিন্তু কেউ পায়ে ঠেলেনি, যখন যে কথা বলা হয়েছে আমার বন্ধুরা পাগলের মতো পাশে থেকেছে, আমরা যখন ঈদ বস্ত্র কালেকশনের কাজ করলাম আমরা প্রথমে চিন্তা করছিলাম হয়তো মেঘলা যে আমরা 2-4 বা 5,000 কাপড় হয়তো কালেকশন করবো, 14,000+ আমরা শেষ পর্যন্ত আর নিতে পারলাম না, কিন্তু তাদের দেয়ার হাত কিন্তু বন্ধ হয়নি। আমরা স্বপ্ন দেখেছিলাম যে এই ঢাকা শহরে একজন পথশিশু যেন পুরাতন কাপড় নতুন কাপড় ছাড়া ঈদ যেন তাদেরকে না করতে হয়। আমাদের স্বপ্ন একদম বাস্তবের কাছাকাছি নিয়ে গেছে আমাদের এই বন্ধুরা। সাভারে যখন রানা প্লাজার ওই ট্র্যাজেডি হলো, আমি অবাক হয়ে যাই যে নিজের শরীরে রক্ত দেওয়ার জন্য সে কি কাকুতি মিনতি, যে গুরু এতেশাম বলেছেন মেঘলারা স্টুডিও থেকে আহ্বান জানিয়েছিল, আমরা ছুটে এসেছি, সেই নারায়ণগঞ্জ থেকে, কুমিল্লা থেকে, দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। আমরা এক পর্যায়ে বলেছিলাম মনে আছে তোর যে না, ও পজিটিভ রক্তের আপাতত প্রয়োজন না, এটা প্রচুর পরিমাণ আমাদের স্টকে আছে,
নেগেটিভ ব্লাড আমরা কালেক্ট করছি,
তারপরেও তারা রক্ত দেওয়ার জন্য সে কি কঠিন অবস্থা, সব মিলিয়ে সব সবকিছুই মনে পড়ছে। আহনাফের জন্য আমরা আহ্বান জানিয়েছি, দ্যাট ওয়াজ ম্যাজিক্যাল। 1 কোটি টাকা বলতে আমাদেরই প্রথম দিকে কিছুটা অবিশ্বাস, কিছুটা দ্বিধায় নিজেদেরই কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল, কিন্তু এই মানুষ সবকিছুকে বাস্তবে রূপ দিয়েছে, 1 কোটি টাকার কাছাকাছি কালেকশন হয়েছে। সাবিনার কথা বলেছি, উইদিন নাইট 4-5 লাখ টাকা কালেকশন হচ্ছে, ইটস মিরাকল, ইটস ম্যাজিক।
আসলেই তাই,
পৃথিবীর কোন কোনাতে গেলে এত ভালোবাসা, এত টান, এত মহব্বত, এত স্বপ্ন বাস্তবায়ন হতে দেখবো আমার জানা নাই। সবকিছুর জন্য অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, অনেক অনেক কিছু, অনেক কিছু সব আমার এই লিসেনার্স বন্ধুদের জন্য
অবশ্যই, এবং আমরা তো অনিয়ারে থাকি এবং আমাদের নেপথ্যে যিনি থাকেন আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তেজার ভাই এবং আমাদের প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বার, তারা এত সুন্দরভাবে জিনিসগুলো কোঅর্ডিনেট করেন এবং সাপোর্ট দেন সবকিছু।
এক্স্যাক্টলি, সবার কথায় সবার কন্ট্রিবিউশনটাই খুব সলিডলি মনে পড়ছে। অবশ্যই প্রডিউসার ইন্তেজার সেই তো চেষ্টা করে যে পাপড়িগুলোকে এক বৃন্তে কিভাবে নিয়ে আসা হয়, সাইদ বারুই সবাই পাগলের মতো চেষ্টা করে। স্পেশালি ক্রেডিট গোজ টু দা ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদের ঢাকা এফএম এর সিইও, যাকে আমি প্রগতি ভাই বলে ডাকতে পছন্দ করি, মিস্টার হাকিম, তাকেও আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং অবশ্যই স্মরণ করছি আমার এই লিসেনার্স কমিউনিটিকে, যারা দেশ এবং দেশের বাইরে থেকে সমস্ত ভালো এবং মন্দের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়েছিল, ভালোবাসায় একদম মাখামাখি হয়ে আছে গত 10 মাসে প্রাণার ভালোবাসার বাংলাদেশের স্টুডিও। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই, কিছুটা নস্টালজিক, আই নিড সাম ব্রিদিং টাইম, আই এম কামিং ব্যাক, এবং অবশ্যই নিয়ে আসছি আজকের ভালোবাসার বাংলাদেশের অতিথিকে নিয়ে, তাকে নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রোগ্রাম। সে হট সিট অলঙ্কৃত করবে, তার আগে
আপনি একটু ব্রেক নেওয়ার আগে আমি জানতে চাই বন্ধুর হয়ে, যেমন প্রিন্স হৃদয় বন্ধুটি জানতে চেয়েছেন যে মেঘলাপু গুরুর কাছে গুরুর ডিসক্রিপশনটা দিতে দাও আজকে, যাতে চোখ বন্ধ করে গুরুকে ফিল করতে পারি। আমি দিচ্ছি, ওকে, আই থিঙ্ক এটা গুরুর মুখ থেকে শুনলেই ভালো হবে। অনেকে গুরুর মুখ থেকেই শুনতে চান যে গুরু কি কালারের ড্রেস পরে এসেছেন, এবং গত সপ্তাহে আমি এটা বলিনি দেখে অনেক বন্ধুর অনেক অভিযোগ আমার শুনতে হয়েছে, সো প্লিজ।
আমার পরনে আছে ব্ল্যাক জিন্স এবং যদিও ঠান্ডা কিন্তু আমাদের স্টুডিওর ওয়েদারটা খুব কমফোর্টেবল, সেখানে একটা টি শার্ট পরা, বাট একদম এটা নেভি ব্লুর মধ্যে বলা যেতে পারে একটা কিলার কালার, এত চমৎকার একটা নেভি ব্লু, যদিও আমার একটু শর্ট ফিটেড হয়েছে, তারপরও এই জিনিসটা আমি পারচেজ করেছিলাম শুধুমাত্র এই কালারটার জন্য। দিস ইজ রিয়েলি গুড, এটা আমার খুব পছন্দের একটা টি শার্ট এবং এটা ইচ্ছা করে পরে এসেছি। ভালো বাসা, কষ্ট, মন্দ লাগা, ভালো লাগা সবগুলো যখন একাকার হয়ে যায় তখনই হয়তো রংটা অনেক বেশি নীলাভ হয়ে ওঠে।
ও বাবা,
এটা আমাকে সব মিলিয়ে আমার মধ্যে একটা নস্টালজিক আবহ সৃষ্টি করেছে। নিড সাম ব্রিদিং টাইম, আই এম কামিং ব্যাক।
ওকে ওকে বন্ধু, গুরু একটু ব্রেকে যাচ্ছেন, সো আমি কিছু কমেন্টস এন্ড টেক্সট পড়বো, তবে তার আগে জানিয়ে দিতে চাই বন্ধু কিভাবে যুক্ত হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং আরো একবার জানাতে চাই যে ভার্সিটি ভর্তিতে সাফল্যের বিপ্লব ঘটানো সাইফুরসের সেকেন্ড টাইম ভার্সিটি কোচিং এ প্রথম ব্যাচে ভর্তি চলছে। এবারে প্রথম টেস্ট বেসড মানে অভিনব পদ্ধতিতে সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে 99% চান্স পাওয়ার সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে সাইফুরস ভার্সিটি ভর্তি কোচিং। বিস্তারিত জানতে আপনি ফোন করুন 01915 230210 এই নম্বরে। ওকে, এবং ফেসবুকে আপনি আমাদেরকে অবশ্যই খুঁজে পাবেন www.facebook.com/dhakafm90.4 এবং এখানটিতে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে, সেখানটিতে লেখা আছে ফটোগ্রাফ সহ যে প্রাণ ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি বন্ধু হচ্ছে আরিফ। সো একটু পরেই আমরা তাকে ওয়েলকাম করতে যাচ্ছি, অ্যান্ড আমি আশা করছি যে আমাদের এই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি তত, আর অবশ্যই আপনি আমাদের এই পেজটিতে লাইক করবেন বন্ধু। আর আমাদের এই পেজটিতে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,22,000 প্লাস, সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ। এবং অনেক বন্ধু অভিযোগ করেন যে আমাদের প্রোগ্রামগুলো মিস করে যান, সো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার একদমই আপসেট হওয়ার কোনো কারণ নেই, আমাদের সমস্ত এপিসোড গুলো আমাদের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করে রাখা আছে, সো আপনি ইচ্ছে করলে যখন তখন সেই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রোগ্রাম ডাউনলোড করে শুনতে পারবেন। এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com, এখানটিতে আপনি আপনার প্রোগ্রাম ডাউনলোড করতে পারেন এবং অনলাইনে আমাদেরকে আপনি শুনতে পারবেন এখানটিতে লাইভ একদম। আর ফেসবুকে যুক্ত হয়েছেন অচিন্ত দাস আমার সাথে এই মুহূর্তে, আছেন আরো অনেক বন্ধু, পলাশ শাহ আছেন, আছেন নিশাত রিমন, সেলিম রেজাও যুক্ত হয়েছেন, গুরুকে সালাম জানিয়েছেন, আছেন আবুল কালাম আজাদ, মোহাম্মদ শাহুন আহমেদও যুক্ত হয়েছেন, এবং সবাই সবার মনের খবরাখবর জানিয়ে যাচ্ছেন। সো আপনিও আপনার মনের খবর তো আমাদেরকে ইজিলি জানাতে পারেন। সো আপনি আরো একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এবং ঘটনার সাথে সাথে সংবাদ জানতে ভিজিট করতে পারেন বার্তা9.com এ। ওকে, এবং আমি আরো একবার আরো একটা জিনিস জানিয়ে দিতে চাই আর কি। বেসিক্যালি সেই জিনিসটা হচ্ছে প্রফেশনাল ও ব্যস্ততার জন্য শুধু শুক্রবারে 3-6 অর্থ মন্ত্রণালয়ে ফিম কোর্সের IELTS ট্রেইনার ATM স্যারের IELTS স্পেশাল ব্যাচে ভর্তির শেষ সুযোগ সাইফুরস লালমাটিয়া ব্রাঞ্চে আগামীকাল বিকেল 3টার মধ্যে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713017811 এই নাম্বারটিতে। এবং বন্ধু আপনি অবশ্যই আছেন আমাদের সাথে ফেসবুকে, তাই আপনি আপনাকে আমি আরো একবার অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি www.facebook.com/dhakafm90.4। আর অবশ্যই বন্ধু আপনি আমাদেরকে যখন ফেসবুকে ভিজিট করছেন আমাদের ঢাকা এফএম এর ফ্যান পেজে, তখন অবশ্যই আপনাকে জানিয়ে দিতে চাই যে গুরু এতেশামেরও একটা ফ্যান পেজ আছে ফেসবুকে। সো আপনি ওখানটাতে ভিজিট করবেন, লাইক করবেন এবং গুরু এতেশামের সাথে সংযুক্ত থাকতে পারেন এবং কোনো জিজ্ঞাসা যা কিছু আছে সবকিছু জানতে পারবেন এই 5-6 দিন গুরু এতেশামের কাছ থেকে। এবং থার্সডেতে তো উনি আসেনি সশরীরে একদম স্টুডিওতে, সো সরাসরি উনাকে ফোন করে বা আপনি SMS করে বা ফেসবুকে জেনে নিতে পারেন ওনার কাছ থেকে। সো আবারও বলছি ফেসবুকে আছে গুরু এতেশামের ফ্যান পেজ, সো সেখানটিতে আপনি লাইক দিয়ে সংযুক্ত থাকতে পারেন গুরুর সাথে। আর বন্ধু আমিও একটা ছোট্ট ব্রেকে যেতে চাই, ফিরে আসছি যখন তখন থাকছেন আজকে আমাদের অতিথি বন্ধু আরিফ। সো বন্ধু একদমই মিস করবেন না, সাথে থাকুন।
This track was downloaded from fusionbd.com.
হ্যালো বন্ধু, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণ ভালোবাসার বাংলাদেশে। কথা বলছি মেঘলা আপনারই সাথে এবং স্টুডিওতে এই মুহূর্তে আছেন গুরু এহতেশাম এবং আজকের বিশেষ অতিথি বন্ধু আরিফ, যার ছবি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ফেসবুকে আপলোড করে দেয়া আছে। আর অনেক বন্ধু সেই পোস্টটিতে লাইক করছেন অ্যান্ড কমেন্টও করছেন। আর আপনি এখনো যুক্ত যারা হননি, মানে আমাদেরকে লাইকও করছেন না কমেন্টও করছেন না বা ফেসবুক আমাদেরকে SMSও করছেন না আমাদের কমন SMS পোর্টে, তাদের জন্য জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের কানেক্টেড হবেন। আর তার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। অ্যান্ড ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটা আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর এখানটিতে অনেক বন্ধুই লাইক করছেন কমেন্ট করছেন, আর আমাদের যে পোস্টটি আছে বন্ধু সেটা আপনি ইচ্ছে করলে আপনার অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন। আর এই মুহূর্তে আছেন ফেসবুক থেকে HM হাবিবুর রহমান, লিখেছেন গুরুর ভয়েসটা শুনলে মনটা ভরে যায়, থ্যাংক ইউ গুরু। এক্স্যাক্টলি। অ্যান্ড তনুশ্রী কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, লিখেছেন গুরু অ্যান্ড মেঘলা আপু কেমন আছো, এটা আমার ফার্স্ট SMS পড়বে কিন্তু, অ্যান্ড আমি তোমাদের প্রতিটা প্রোগ্রাম শুনি। উনি আমাদেরকে SMS করেছেন 16260 তে। এবং গাজীপুর থেকে ইয়াকুব লিখেছেন যে গুরু ওকে গভীর প্রেম শুধু কাছে টানে আবার দূরেও ঠেলে দেয়, এটা কেন কাছেই টানে না দূরেও ঠেলে দেয়? ওকে, এইটার এই কোশ্চেনটা নিয়ে গুরুর কাছে একটু পরেই যাচ্ছি ইয়াকুব। এবং আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন, যেমন আছেন সুজন খান, লিখেছেন যে গুরুর কথা শুধু শুনেই গেলাম কিন্তু ওনাকে দেখলাম না। এবং আছেন এই মুহূর্তে লিটন, উনি গাজীপুর থেকে সেম কথাটি ব্যক্ত করেছেন। এবং আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন যারা এই কথাটি সবসময় বলেন যে গুরুকে দেখার ইচ্ছা পোষণ করেন। সো আমি গুরু এতেশামের ফেসবুকে যে ফ্যান পেজ আছে সেটার অ্যাড্রেস তো বলেছি যে যাবতীয় যদি আপনি তথ্য ইনফরমেশন অভিযোগ অনুযোগ যা গুরুর সাথে কন্ট্যাক্ট করার যা কিছু আপনি গুরু এতেশামের ফ্যান পেজে করতে পারেন। এবং তারপরেও আরেকটা যে মজার বিষয় আছে, আপনি গুরু এতেশামকে এখন টেলিভিশনে দেখতে পারবেন চ্যানেল 24 ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ঠিক রাত 8:30 এবং প্রোগ্রামের নাম হচ্ছে হোম মেকার অব দ্য ইয়ার। খুবই চমৎকার একটি প্রোগ্রাম হবে আশা করছি এবং সব বন্ধুরাই নিশ্চয়ই চোখ রাখবেন চ্যানেল 24 ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। দ্যাট মিন্স আগামীকাল ঠিক রাত 8:30 হোম মেকার অব দ্য ইয়ারে গুরু এতেশাম থাকছেন এবং স্যাটারডেতেও ঠিক একই টাইমে হোম মেকার অব দ্য ইয়ার নিয়ে গুরু এতেশাম থাকছেন। এবং এই প্রোগ্রামটি আবার রিপিট হয়, সো ফ্রাইডে রিপিটের প্রোগ্রাম রিপিট প্রোগ্রাম টাইম হচ্ছে 1:30 AM মানে রাত 1:30 এবং শনিবারের যে প্রোগ্রামটি সেটার রিপিটেশন টাইম হচ্ছে ঠিক দুপুর একটা দশে। ওকে, অ্যান্ড গুরু এতেশাম যদি এই প্রসঙ্গে কিছু বলেন, মানে অনেক বন্ধুই শুধু কথাই শুনে যায়, কথার জাদুর মহিমায় আচ্ছন্ন হয়ে থাকেন, কিন্তু দেখার সৌভাগ্য বা সুযোগ অনেক কম হয়।
এই প্রোগ্রাম নিয়ে আসলে তেমন বলা কিছু না, ইনফ্যাক্ট ছোট্ট একটা পটভূমি আছে যে কেন আমি এ ধরনের প্রোগ্রাম করতে গিয়ে হঠাৎ টেলিভিশনে এ ধরনের অনুষ্ঠানের সাথে অ্যাটাচড হলাম। আমি কি মিডিয়া ব্যক্তিত্বে নিজেকে পরিণত করার চেষ্টা করছি কিনা, আসলে ব্যাপারটা সেই রকম না। আমার কাছে মনে হয়েছে যে হোম মেকার যারা গৃহিণী, তাদেরকে অ্যাকনলেজ করার এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার এটি বড় একটি প্ল্যাটফর্ম। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন টেলিভিশন হিস্ট্রি ইন বাংলাদেশ সো ফার, যে হোম মেকারদেরকে নিয়ে এই ধরনের একটা রিয়েলিটি শো এবং তাদেরকে রিকগনিশন দেয়া, যে হোম মেকার ইটসেলফ যে অনেক গৌরবান্বিত একটি কাজ সেটিকে বুঝিয়ে দেওয়ার জন্য একটি রিয়েলিটি শো এবং দেশ সারা একটা গৃহিণী খুঁজে বের করার যে প্রয়াস, এই কাজটিকে আমার পছন্দ হয়েছে এবং সেই কারণে এই কাজটির সাথে আমার থাকা। যদিও আমার এই গুরু সুলভ অ্যাটিটিউড ওখানে আপনারা হয়তো দেখতে পারবেন না, একজন অ্যাঙ্কার যেভাবে অ্যাঙ্কারিং করে সেভাবে করার ব্যর্থ চেষ্টা করেছি, তারপর আপনারা ফিডব্যাক দিবেন যে কাজটি কেমন হয়েছে বা কতটুকু ভালো বা মন্দ হয়েছে। প্রতি শুক্র এবং শনিবার 8:30 PM, ওটা রিপিট টেলিকাস্ট হচ্ছে সেই দিনই রাত 1:30 এবং পরের দিন 1:10।
এক্স্যাক্টলি, এবং সবাই খুব মনোযোগ দিয়ে এবং প্রোগ্রামটি দেখবেন এবং খুবই এনজয় করবেন এটা মনে হচ্ছে, তার ভাবার কোনো অবকাশই নেই।
আমরা চলে আসতে চাই আজকের এখন এই মুহূর্তে, সম্বিত ফিরে পেয়েছি যেহেতু আমার সামনে হট সিটে অলরেডি আজকের আমন্ত্রিত অতিথি এসে বসেছেন। দেখি তিনি আমাদের জন্য বছরের একদম শেষ দিনে এসে এই প্রাণা ভালোবাসার স্টুডিওতে জীবনের কোন দিক, কোন কাহিনী বা কোন ঘটনা আমাদের সামনে তুলে ধরতে যাচ্ছেন। প্রথমেই আরিফ, আপনাকে আনুষ্ঠানিকভাবে প্রাণা ভালোবাসার বাংলাদেশে স্বাগত জানাই।
ধন্যবাদ সবাইকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি গুরু এহতেশাম গুরুকে। আসলে আমি অনেকদিন যাবত শুনে আসছি অনুষ্ঠানটি, কিন্তু খুব ইচ্ছা ছিল দেখার, কিন্তু আজকে আমি মোটামুটি অনেক দুঃখ মনে নিয়ে তারপর গুরুর সামনে মানে আসতে হলো।
আমাকে পেয়ে দুঃখ?
না না, আপনাকে পেয়ে না, যে মানে দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমি নিজেই যে এরকম একটা ঘটনা বলতে হবে এরকম আশা ছিল না বা ভাবিনি কখনো।
তাও ভালো, অনেকে আবার আমাকে দেখে অনেকে কিন্তু দুঃখ
না না
বোধ তৈরি হয় যে আমরা গুরু টাইপ ভাবসাব তো এই মানুষটার মধ্যে দেখছি না। এনিওয়ে আরিফ, শুরু করি, আমরা শুনি আপনার জীবনের কথা, একদম ছোটবেলা থেকে শুনতে চাইব।
ছোটবেলা থেকে আমি আসলে জন্মগ্রহণ করেছিলাম আমার নানু বাড়িতে চাঁদপুরে। তো ছোটবেলা থেকে আমি আমার মা বাবার তো সবচেয়ে প্রিয় থাকে তার সন্তান, কিন্তু আমার ফ্যামিলিতে একটু ভিন্ন রকম, সেটা হচ্ছে যে আমার মামা নানি এদের কাছেও আমি অনেক প্রিয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমি আমার মামা নানি সবার মধ্যেই মানে প্রথম সন্তান, সেদিক থেকে তারা আমাকে খুবই মানে আদর করে। সেটা মানে এত অল্প সময়ে আমি ব্যাখ্যা করতে পারবো না। তার মধ্যে ছোট্ট একটি ঘটনা হচ্ছে এরকম যে আমার নানু বিশেষ করে সব সময় মানে আমার খোঁজ খবরটা এমন ভাবে নিত যে সবাইকে যদি খেতে দিত, আমার নানু আমাকে ইশারা করে বলতো যে আলাদা পরে খাওয়ার জন্য, যে অন্য নাতি নাতনি বা কেউ যদি খেয়াল করে তাহলে কষ্ট পাবে। এমনকি আমার ছোট বোন, যাকে আমার বাবা অনেক বেশি আদর করে, আমার ছোট বোনটাকে একমাত্র বোন, দেখা যায় নানু এটা বোঝার পরও ওর সামনেও দেখা যায় যে ইশারা করে আমাকে আলাদা করে নিত। দেখা গেছে একটা মানে আলাদা কোনো আইটেম যেটা আমি পছন্দ করি সেটা দেখা যাচ্ছে যে নানু আমার জন্য করে রাখতো, হ্যাঁ আমাকে খাওয়াতো, এরকম ভাবে আদর করতো। তো আমার নানা ভাইও আমাকে সবার চেয়ে আলাদা আদর করতো, যদিও জানি না আমার কাজিন ওরা শুনছে কিনা অনুষ্ঠানটা, হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু কষ্ট পাওয়ার কিছু নাই, যেহেতু আমি
কষ্ট যা পাওয়ার ওই সময় পাইছে
যা পেয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মানে আমার এখন 25 ইয়ার্স, তো এই বয়সেই আমার নানা নানু থেকে শুরু করে মামা মামি সবাই আমাকে অনেক সময় অনেক দায়িত্ব দিতে খুব পছন্দ করে, বা তাদের একটা কনফিডেন্স থাকে যে আমার উপর দায়িত্বটা দিলে পরে আমি পালন করতে পারবো। মানে অ্যাটলিস্ট দেখা যায় যে আমার ভাই বোনদের যে বিয়ে হবে সেক্ষেত্রেও ভাইয়া ওই মামা বা তারা করে কি যে আমার একটা ডিসিশন বা আমি কি চাচ্ছি বা আমার কাছ থেকে একটা সাজেশন নিবেই, যেটা মুরব্বীদের কাছ থেকে নেয়ার কথা। ইভেন আমার সেজ মামার বিয়ে, ছোট মামার বিয়ে, টোটাল প্রোগ্রামটা কিভাবে হবে, হ্যাঁ সবকিছুই তারা আমার উপর ছেড়ে দিত। এবং আমি কোনো ভুল করলেও দেখা যায় যে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করত। এটা নিয়েও হয়তো আমার ছোট ভাই বা তারাও একটু কষ্ট পেত মাঝে মধ্যে। তারপরে তাদেরকে আমি মানিয়ে নিতাম যে আমি তো ভাই আছি, তারপর বড় ভাই, তো আমার ভুল মানি তোদের ভুল, এইভাবে বুঝিয়ে নিতাম। আর ওরাও আমাকে অনেক সাপোর্ট করে দেখা যায়। তখন ওইভাবে বললে ওরা আবার আমাকে একটা গ্রুপ হিসাবে, গ্রুপ লিডার হিসাবে নিয়ে নেয় যে না ভাই আমাদের পক্ষে আর মুরব্বীরা অন্য পক্ষে। আর আমার মা কি বলবো, মার কথা তো আর বলার কিছু নাই। তো আমার একটু আলাদা করে আমার মার কথা আমি বলি স্বার্থপরের মতো, সেটা হচ্ছে যে আমি মনে করি আমার মা মানে আমার মায়ের মতো মা যেন প্রত্যেক সন্তানের একটা থাকতো। যদি আমার মনে হয় আমি আমার মাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি আমার জীবনে, হ্যাঁ সেটা হচ্ছে যে একজন মানে মেয়ে মানুষ বা মহিলা যাই বলি আমি, ঠিক আছে, যে দেখা যায় বিয়ের পর তার স্বামীর কাছ থেকে ভালোবাসা ছাড়াও একটা চাওয়া থাকে, এটা শুনতে খারাপ লাগলে, যে তার একটা বাড়ি হবে, একটা কিছু থাকবে, মানে নিজের অবলম্বন বলতে অনেক কিছুই আশা করে, টাকা পয়সা থাকেই আশা। তো আমার মার ওরকম কোনো বড় আশা ছিল না, কিন্তু যতটুকুই ছিল আমি আমার মনে হয় যে আমার জন্যই আমার মার সবকিছুই নষ্ট হয়েছে আর কি এ পর্যন্ত। আমি ছোটকাল থেকেই মার অনেক আদরের ছিলাম, আমার বাবা যে খুব ভালো অবস্থানে ছিল তা না, হ্যাঁ কিন্তু যতটুকু ছিল আমার মনে হয় যে আমার চাওয়ার কখনো অপূর্ণতা আমি পাইনি ছোটবেলা থেকেই। আমি যখন যা চেয়েছি বাবার কাছে, বাবা বকাঝকা করতো যে না এটা সম্ভব না, কিন্তু বাবার মাথায় টেনশন থেকে যেত যে ছেলেটা চেয়েছে।
মায়ের সাথে সম্পর্কটা আরেকটু বলুন তো।
হ্যাঁ মায়ের সাথে সম্পর্কটা হচ্ছে মা সবসময় খেয়াল করতো যে আমি কোন খাবারটা বেশি পছন্দ করি। আর আমার একটা একটু মজার ঘটনা বলেন এর মধ্যে, যে সেটা হচ্ছে মুসুরের ডাল যেটা, হ্যাঁ ওইটা পাতলা করে রান্না করলে আমার বাসায় কেউ খায় না, হ্যাঁ মানে ডালটা পছন্দই করে না, কিন্তু আমি আবার ডাল ছাড়া খেতে পারি না, যতটা আইটেমই থাকুক ডালটা আমার জন্য থাকতে হবে। আমার মা সবসময় ওইটা রাখতো। আর আমি নাকি ছোটবেলায় এতটুকু শুনেছি যে নানু বাড়িতে দরজার সামনে বসে ওই ভাতের প্লেটটা নিয়ে বলতাম ডাল 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 এরকম করতাম। তো আমার খালামনি তারা এখনো আমাকে এটা নিয়ে খুব মজা করে আমার সাথে, যে আমাদের এই যে ডাল খাবে উনি আসছে এরকম ভাবে মজা করে। আর হচ্ছে আমি একটা খারাপ অভ্যাস আমার, সেটা হচ্ছে যে আমার গ্লাস আর প্লেটটা আমি সবসময় আলাদা করে লুকিয়ে রাখতাম। যদি কোথাও বেড়াতেও যেতাম খালার বাড়িতে, প্রথম দিন আমাকে একটা গ্লাস দিয়ে দিত যে এটা তোমার, তুমি রাখো কোথায় রাখবা, মানে এরকম একটা পরিচিত হয়ে গেছে এই ব্যাপারটা যে আমি আলাদা সবকিছু খাই। হ্যাঁ তো মা করতো কি সবসময় আমার প্লেটটাকে আলাদা করে রাখতো। আমার ছোট ভাই বোন যারাই আছে তাদেরকে মানে তাদের কাছ থেকে আলাদা রাখতো, বা বাসায় কোনো গেস্ট গেলে হঠাৎ করে আমার প্লেটটাকে ধরে ফেলে কিনা, হ্যাঁ যারা পরিবারের সবসময় থাকবে দু চার দিন, বা গ্লাসটা ধরবে কিনা, আম্মা জানে এটা নিয়ে আমি অনেক রাগারাগি করি যখন কেউ ধরে ফেলে। তো ছোটবেলা থেকে আমার এটা একটা বাজে অভ্যাস ছিল, এখন মোটামুটি একটু কমে গেছে। আর আমার মা যখন আমি অসুস্থ হয়ে যেতাম, সব মাই তো তার সন্তানকে নিজের সাধ্য অনুযায়ী সেবা করে, সেবা শুশ্রূষা করে, মানে সুস্থতার চেষ্টা করে, কান্নাকাটি করে, যাই হোক আমার ক্লাস ফোর ফাইভ পর্যন্ত যতটুকু মনে আছে যে তেমন কোনো অসুস্থতা আমার হয়নি। কিন্তু ক্লাস ফোর এর পর এসে আমার একটা বড় ধরনের সমস্যা হয়েছিল, সেটা হয়েছিল আর কি বোন টিবি, বাট আমার ভুল ট্রিটমেন্টের কারণে সেটা আমাকে ট্রিটমেন্ট করা হয়েছিল বাত জ্বরের। হ্যাঁ আমি হয়েছিল বোন টিবি, বাট ডাক্তার আমাকে প্রায় ছয় মাস যাবৎ হ্যাঁ ট্রিটমেন্ট করে গেছে যে আমার বাত জ্বর হয়েছিল। এরকম ভুল ট্রিটমেন্টের ফলে আমার দিন দিন অবস্থা অনেক খারাপ হতে থাকে। তো ওই যেটা বলছিলাম যে আমার মায়ের একটা স্বপ্ন ছিল যে বাড়ি করা বা একটা কিছু করা, তো আমার আব্বু তখন বেলজিয়াম এম্বাসিতে জব করতো। তো আব্বুর মানে আমাদের খরচের পর যে টাকাটা রাখতো আমার আব্বু আবার ব্যাংকে রাখতো না, সেটা সুদ হবে এই জন্য আমার আব্বু চিন্তা করে ব্যাংকে রাখতো না, আম্মার কাছে জমা রাখতো। আর আমার আম্মুর একটা ইচ্ছা ছিল মানে একটা শখ ছিল, নতুন টাকা সবসময় পছন্দ করত। আর আমার বাবাও আমার মাকে এতটা ভালোবাসে, আমি কি বলবো যে আমার বাবা এখন বাইরে থাকে, এখন পর্যন্ত আমার মনে হয় প্রতিদিন এক ঘন্টা মানে আমার তো 25 ইয়ার্স, আমি বড় ছেলে, আমার মা এখনো কখন টমেটো কাটতেছে কখন পেঁয়াজ কাটতেছে, আমি ঘরে না থাক মানে আমি বাসায় থাকা অবস্থায় না বলতে পারলে আমার বাবা বলতে পারবে। তো ওনাকে দেখে আমি বুঝি যে আসলে ভালোবাসাটা কি জিনিস, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক এটা আমি বুঝি। আর আমার বাবাকে, বাবার একটা কথা মানে আমার আম্মা এতটা মান্য করে যে আজকে একটা কথা বলে গেছে, বলছে সরাসরি বলে না যে তুমি এটা করো না, হ্যাঁ বলছে আচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছা। তখন আম্মু বুঝতে পারছে যে আব্বু আসলে সায় দেয় নাই ব্যাপারটাতে, আমার আম্মুকে জীবনও মানে মেরে ফেললো আর ওই কাজ করানো যাবে না। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে আমার মামাদের একটা অনুষ্ঠান হবে যেকোনো, তো আসার আমার নানা আসছে নিতে, তো মামার সাথে একটু পারিবারিক সমস্যা ছিল, জাস্ট আমার বাবা একটু কথা বললো বলেনি কয়েকদিন, তো আমার নানা আসছে নিতে, অনেকেই নিতে আসছে, আমার আম্মু যায়নি, তো লাস্ট আমার নানা আসছে যে মা চল তুই না গেলে তো কেউ অনুষ্ঠানে থাকবে না বা এরকম। মানে আমার আম্মাকে আবার মেজ হলে ও সবাই একটু প্রায়োরিটি দেয় অন্যরকম, যে আপা না থাকলে আমরা থাকবো না। আসছিল আমার ওই দিনের মানে আমি সামনে ছিলাম, আমার নানা এত করে রিকোয়েস্ট করে বলছে, আমার আম্মু শেষে একটা আনসার করছে যে বাবা আপনার জামাই তো আমাকে বলছে যে যেতে না। আমার নানার সাথে সাথে কেঁদে ফেলছে, নানা যদি এখন নাই, কান্না করে বলছে যে মা আমি এটাই আশা করছিলাম, হ্যাঁ যে তুমি তোমার স্বামীর কথাটাই রাখো। তো তারপরে আব্বু আবার বাবাকে যখন ফিডব্যাক জানালো যে এই ঘটনা ঘটছে, তখন আব্বু পারমিশন দেওয়ার পর ওই রাত্রেবেলা পরে আমরা গেছিলাম। যাই হোক, যেখানে ছিলাম যে আমার অসুস্থতার ব্যাপারটা, সেটা হচ্ছে তারপর যখন আমার ট্রিটমেন্ট করছিল, মার যে শখ একদম নতুন টাকাগুলো, তখন আমার মনে আছে যে আগের যে 50 টাকার নোটগুলো মানে আম্মা এতদিন যাবত রাখতো যে 3-4 বছরের টাকাও ওইখানে আছে, যে আম্মা জমানো ছিল যেটা ভাঙে না, কোনো প্রয়োজন হলেও দেখেছে ঘরে একদম মানে সাংসারিক খরচের যে টাকাটা থাকে ওইটা নাই, তারপর ওই টাকাটা আম্মা ভাঙতো না। আর আমার আম্মুর মানে অন্যান্য সব মেয়েদের মতো ওইরকম শখ নেই যে একটা নতুন শাড়ি দেখছে এটা কিনতেই হবে, বা অন্য কারো একটা জিনিস শুনছে যে ওই আপা এটা কিনছে ওইটা নিতেই হবে, হ্যাঁ এরকম কোনো শখ আমার আম্মার আমি কখনো দেখি নাই। হ্যাঁ আগে শুধুমাত্র আমাদেরকে দেখতো যে আমার ছেলে কি চায়, হ্যাঁ আমার মেয়ে কি চাচ্ছে, তো এরকম ভাবে আমি সবসময় এটা দেখে আসছি। আমার আম্মার একটু ভিন্ন রকম অন্যদের মতোই, আমি জানি না সবাই কিরকম, তারপর আমার মাকে আমার একটু ভিন্নভাবে আমি দেখেছি। তার মধ্যে আমার বাবা যদিও একটা জিনিস দিতে চাইতো, কিন্তু মা বুঝতে পারছে যে এই মাসে বেতন মাত্র এত টাকা আসছে, তার মধ্যে থেকে ছেলেকে দিবে মেয়েকে দিবে, হ্যাঁ বা সংসারে এই খরচটা করবে, তারপরে বাবার কষ্ট হয়ে যাবে। যদি আমার বাবা বুঝতে দিতে চাইতো না, কিন্তু আমার মা একটু মানে তীক্ষ্ণদর্শী বলবো যে সে বুঝে ফেলতো যে না তার সমস্যা হবে। তো আমার আম্মা করতো কি, ইচ্ছা করে অন্য কোনো একটা আগের কাপড় বের করে বলতে এইটা আমার সবচেয়ে পছন্দের কাপড়, এইবার ঈদে আমি এইটা পরবো, মানে বাবাকে কনভার্ট করে ফেলছে যে বুঝাচ্ছে যে আমার এইবার আর কোনোটা ভাল লাগে নাই আমি এইটা নিব। অ্যাকচুয়ালি কিন্তু তার প্রবলেমটা হচ্ছে যে তার হাজবেন্ডের হাতের অবস্থা ভালো না, হ্যাঁ কিন্তু বাবাকে কনভার্ট করে ফেলছে, বাবা যেন কষ্ট না পায় যে নিতে পারে নাই। তো আমার বাবাকে আবার কোনো কিছু কিনতে বললে বাবা বলতো না আমার ওই আগের পাঞ্জাবিটাই ঠিক আছে, মানে এরকম করে নিত। কিন্তু তাদের আনন্দটা ছিল, আমি আমার ছোট ভাই ছিলাম, তখন তো ছোট বোন ছিল না, ওর জন্ম হয়েছিল 2000 সালে। তো আমাদের দুজনকে সবসময় একরকম ড্রেস কিনে দিত এবং যেটা চাইতাম সেরকমই কিনে দিত, দিয়ে তাদের ওইটাই আনন্দ ছিল। হ্যাঁ সারাদিন বাসায় থাকতাম, বাবা মার সাথে সময় কাটাতাম। তো আমার মা ওইরকম মুহূর্তগুলো তো ওই টাকাগুলো ভাঙতো না যে টাকাগুলো জমানো ছিল, হয়তো ইচ্ছা ছিল
ট্রিটমেন্টের সময়।
হ্যাঁ হ্যাঁ, যেটা ট্রিটমেন্টের সময় ভেঙেছিল বলতে আমার এতটুকু মনে আছে যে বাবা যখন বাবার হাতে টাকাগুলো শেষ করছে, করার পর প্রায় 6 মাস হয়ে গেছে এখন। আর আমার বাবার একটা ইয়ে ছিল কি, যে মধ্যবিত্ত ফ্যামিলির হলো, বাবা চিন্তা করতো সবসময় আমার ছেলেকে আমি সবচেয়ে ভালো জায়গায় ট্রিটমেন্ট করাবো, যেখানে নিয়ে যেত। তখন বেবি ট্যাক্সির দিন ছিল, আমার বাবার তো আর গাড়ি নেই, বাবা করতো কি আমাকে কখনো বাসে উঠাতো না যে আমার ছেলের কষ্ট হবে, হ্যাঁ নিয়ে যেত আমাকে সবসময়, যে বেবিতে নিয়ে যেত অথবা ট্যাক্সিতে নিয়ে যেত, মানে সবসময় চেষ্টা করছে যে আমি কিভাবে কমফোর্ট ফিল করবো, আমাকে কোনোভাবে যেত আমি কষ্ট না পাই, এরকম ভাবে আমাকে লালন পালন করে আসছে এখন পর্যন্ত। মানে আমি বুঝাইতে পারবো না যে আমার এগুলো যখন মনে করি কেমন লাগে। তখন আমি একটা দোয়া করি আল্লাহর কাছে সবসময় যে আমার অনেক টাকা হইতে হবে বা অনেক বড় কিছু হইতে হবে, এরকম কোনো ইচ্ছা আমার এখন পর্যন্ত নাই। আমার একটা ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে আমার বাবা মাকে যেত আমি শেষ পর্যন্ত মানে দেখে যেতে পারি এরকম অবস্থানে, যে আমি যেন মানে শেষ বয়সে আমার বাবা যেমন আমাকে করে গেছে এইটা অন্তত করতে পারি, এই ইচ্ছাটা মানে আমি আপনাদের মানে যারা শুনছেন অনুষ্ঠানটি আমি অন্তত দোয়া করবো যে আল্লাহ যাতে এই আমার আশাটা পূরণ করে, যে আমার বাবার এমন একটা সময় আসে যখন মানে আমি অবলম্বন হিসাবে ছেলে হিসাবে পাশে থাকতে পারি। একসময় টাকা হতে পারে, আমার সামর্থ্য হতে পারে, কিন্তু বাবা নাই মা নাই, তখন তো আর আমি ওই যে আমার জন্য যা করছিল এটা কোনোদিন ঋণ পরিশোধ করার মতো না, তারপরও নিজেকে অন্তত বুঝাতে পারবো যে আমিও আমার বাবাকে করে গেছি। আমার মা যখন টাকাগুলো বের করে দিত, আমি ছোট ছিলাম ক্লাস ফাইভে পড়তাম, কিন্তু বুঝতাম যে মার মানে কেমন লাগতো। তারপরও মানে মার একটা ইচ্ছা ছিল যে আমার ছেলেটা যেন মানে কোনোভাবেই কষ্ট না পায়। হ্যাঁ, দেখা গেছে একটা ইঞ্জেকশন দিতে গেল আমার মনে হয় যে মার অবস্থা খারাপ হয়ে যেত, এরকম একটা অবস্থা ছিল। মানে আমি বুঝতাম যে মার ভিতরে কতটা কষ্ট। আর আমার বাবাকে কখনো আমি কোনো বিষয়ে কান্না করতে দেখি নাই, মানে কান্না কি মানে কষ্টই পাইতে দেখি নাই। তার মনের মধ্যে যত বড় সমস্যা হোক, পারিবারিক সমস্যা, ইজি সবসময় মানে এমন ভাবে চলতো কিছুই হয় নাই। হ্যাঁ, অনেক বড় লস হয়ে গেছে কোনো কিছুতে সমস্যা নাই, ওইভাবে চলতে ফিরত। কিন্তু একদিন আমি যখন আমি অসুস্থ অবস্থায় ছিলাম, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভাঙলো, আমার বাবার চোখের পানি আমার শরীরের উপর পড়তেছে। আমি খালি গায়ে ঘুমাতাম ছোট থাকতে, আবার বাবাকে ছাড়া ঘুমাতে পারতাম না। আমার বেডটা আলাদাই ছিল, কিন্তু আব্বু আমাকে ঘুম পাঠাতো। তো সকালে আব্বু অফিসে যাবে, তার আগ মুহূর্তে মানে আমার পাশে এসে আমার মাথায় হাত বুলাচ্ছে, আর চোখের পানিটা যখন আমার উপর পড়ছে তখনই আমি চোখ খুলতে দেখছি যে বাবার চোখটা লাল হয়ে আছে, সরে গেছে বাবা। আমি বুঝতে পারিনি, মানে তার একটা ভয় পেয়ে গেছিল যখন আমার মানে ছয় মাসের মতো হয়ে গেছে অসুস্থ, অসুস্থতার লক্ষণ দেখতে পাচ্ছে না। তারপর বাবা তো ছিল তখন বেলজিয়াম এম্বাসিতে ছিল, সেখান থেকে বিভিন্ন ভাবে যোগাযোগ করে যে বিদেশ থেকে কোন ডাক্তার কোন হসপিটালে আসে এগুলো খোঁজ খবর নিয়ে, মানে তার সামর্থ্যের চেয়ে বাইরে, যেটা বলবো আমি যে তার মতো মানে সে যে অবস্থানে ছিল ওই রকম ডাক্তারের কাছে যাওয়া বা ওই রকম হসপিটালে, তখন ল্যাবেট ছিল মিরপুরে। আমি যতটুকু মানে মনে আছে যে আমার বাবা করতো কি যে একটা ইয়ে করবে, ডায়াগনোসিস করবে, জিজ্ঞেস করতে সবচেয়ে ভালো মেশিনটা কোন জায়গাতে আছে যেখানে ভুল আসবে না। হ্যাঁ, যেটা মানে করে এক কথায় বলবো যে কোটিপতি যারা, যাদের অনেক টাকা আছে, বলে ফেলে যে আমার ছেলেকে আমি যত টাকা লাগে আমি এইভাবে ট্রিটমেন্ট করবো। কিন্তু আমার বাবা ওই অবস্থানে থেকে মানে সে বলে ফেলতো, কতটুকু ভাবে কি করতে পারবে ওইটাও মনে হয় না চিন্তা করতো। তারপর তখন থেকে আমাকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ল্যাব এইড মানে এরকম খুঁজে খুঁজে বের করতো যে কোথায় ভালো ডাক্তার বসে। হ্যাঁ, এইভাবে ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে যে তারা ভুল ট্রিটমেন্টই করছিল এক কথায়। তারপর যখন আমাকে বাতজ্বরে ইঞ্জেকশন দেওয়া হলো, সেইটার সাইড এফেক্ট থেকে আমার শেষ পর্যন্ত মানে বন টিবিটা খুব ভালোভাবে মানে আমার শরীরের মধ্যে এফেক্ট করলো। তারপর তারা সিদ্ধান্ত নিল যে আমার ডান পায়ের মানে কি বলবো ডান দিকে একটা মানে আমি হাঁটতে পারছিলাম না, ফোরার মতো মনে হতো। তো আমি তখন মানে কুঁজো হয়ে হাঁটতে হইতো, ডান হাতে ভর করে হাঁটতাম। তো বাবা টেনশন ঢুকে গেছে যে তারা বলছে যে বাত জ্বর, কিন্তু তার পিঠের হাড়ের সমস্যা কেন, হ্যাঁ, বা এইভাবে হাঁটতে হচ্ছে কেন। তারপর সে আরো দুজন ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে তারাও মানে আমার মনে হয় পুরোপুরি মনে নেই যে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারে নাই বা বলতে পারে নাই সমস্যাটা কি। তারপর যখন ডাক্তার মাহবুব আঙ্কেল নামে একজন ডাক্তার ছিলেন, তিনি গুলশানে বসতেন, ওনার কাছে যাওয়ার পর ওনাকে বললেন, উনি বাতজ্বর স্পেশালিস্ট ছিলেন সম্ভবত, তো ওনাকে উনি দেখার পর বলল যে না আপনার ছেলে তো বাতজ্বর হয় না, এটা তো বোনের সমস্যা, আপনি এক কাজ করেন লাইফলাইনে ডাক্তার রফিকুল ইসলাম আঙ্কেল ওনার কাছে পাঠালেন। তো ওনার কাছে যাওয়ার পর উনি তখন দেখলেন যে আমার বন টিবি, এবং বললেন যে আপনার এক সপ্তাহের মধ্যে ওর অপারেশন করতে হবে, না করলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারপর বাবা অপারেশনের জন্য টিবি হসপিটালে যান, টিবি হসপিটালে গিয়ে আমাকে ভর্তিও করান। ভর্তি করানোর পর সেদিন বলল যে আজকে আমাদের বেড খালি নেই, আপনি আগামী দিন আনতে হবে আপনার ছেলেকে। তো বাবা বুঝলো যে সরকারি হসপিটাল, এই জন্য তারা ঠিকভাবে আর কি ইয়া করছে না, মূল্যায়ন করছে না। এরকম ভেবে বাবা করলে কি বাবার অফিসে যোগাযোগ করে আম্মুকে জিজ্ঞেস করলো যে কি পরিমাণ।
আমরা এতক্ষণ ধরে শুনছি আরিফের জীবনের কথা, এবং আরিফের জীবনের সাথে খুব দারুণ ভাবে কানেক্টেড ওর বাবা মা এবং ছোট্ট পরিসরে যে তার পরিবার, স্পেশালি এক্সটেন্ডেড ফ্যামিলি, তারাও কিন্তু দারুণ ভাবে প্রভাবান্বিত করেছে তার শৈশব এবং কৈশোরকে। এবং ফাইনালি আমরা এই কারণে তৃপ্ত যে অনেক পথ পরিক্রমার পর সঠিক ট্রিটমেন্ট এবং ফাইনালি সে রিকভার করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা কিছু টেক্সট নিচ্ছি এবং এখন আবার আমরা আরিফের কাছে ফিরে আসছি।
This track was downloaded from fusionbd.com.
ওকে, অনেক বন্ধুই আমাদেরকে টেক্সট করেছেন আর আছেন এই মুহূর্তে আমার সাথে অনেক বন্ধুই। যেমন দেখতে পাচ্ছি আমি, মিজানুর রহমান যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে মোহাম্মদ মোশারফ হোসেন আছেন, এসএমএস করেছেন উনি 16260-তে, ফারজানা আক্তার দীপা আছেন নরসিংদী থেকে, লিখেছেন আমার এটা ফার্স্ট এসএমএস এবং ওয়েলকাম করেছেন আজকের অতিথি বন্ধুকে। আছেন এই মুহূর্তে হৃদয় জুনায়েদ, উনি জানিয়েছেন যে আরিফ ওয়েলকাম। অ্যান্ড আরেকজন বন্ধু আছেন রাসেল হোসেন, যুক্ত হয়েছেন উনি আমাদের সাথে, এবং সজল আহমেদ অরণ্য যুক্ত হয়েছেন, লিখেছেন যে আরিফকে ওয়েলকাম। আর বন্ধু আপনিও আমাদেরকে টেক্সট করতে পারেন, কমেন্ট করতে পারেন, সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ টি লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার জিজ্ঞাসা থাকলে লিখে পাঠিয়ে দিতে পারেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেটির কথা তো সবাই জানেন, তারপরও জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4। বন্ধু আজকে আমাদের অতিথি বন্ধু হচ্ছেন আরিফ এবং শুনছি তার জীবনের কথা, এবং আপনি তার সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন এবং এসএমএস করুন আমাদের কাছে।
2013 এর সর্বশেষ এই প্রোগ্রাম ভালোবাসার বাংলাদেশ, আজ এই বছরের মতো সর্বশেষ অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, এবং কে হবে সে ভাগ্যবান দুইজন ব্যক্তি যাদের সাথে আমরা ফোনে কথা বলার সুযোগ পাব সেটা মেঘলার মাধ্যমে খুব শীঘ্রই আমরা জেনে যাব। প্রোগ্রামের কোনো একটা মুহূর্তে সেই দুইজন ব্যক্তির সাথে আমরা কথা বলব, যার জন্য ছোট্ট একটা কন্ডিশন যে আয়নাতে আমরা নিজেদেরকে দেখি এবং ভাবি যে আমরা ঠিক পথে আছি কি নাই, সেই আয়নাতে যে যত বেশি সংখ্যক ফ্ল্যাগ রেজ করবেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। নিয়মটি হচ্ছে আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/thakafm904, এই আইডিতে ঢুকে আমাদের যে আজকের যে হট সিট যিনি বসেছেন আরিফ, সেইখানে একটি পোস্ট দেওয়া আছে, সেখানে আপনারা কমেন্টস করুন যত খুশি তত, যাতে করে আপনাদের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক কমেন্টস যিনি করবেন তাদের একজনকে নিয়ে আমরা, তাদের দুইজনকে নিয়ে আমরা ফোনে কথা বলবো।
এক্স্যাক্টলি, এবং আরেকজনকে আমরা নিব হচ্ছে যারা আমাদের কমন এসএমএস পোর্টে এসএমএস করবে।
এক্স্যাক্টলি, 16260 আমাদের ডেডিকেটেড পোর্ট, সেখানে যারা এসএমএস করছেন। আমরা শুনছিলাম আরিফের কথা, এবং আরিফের কথায় যেভাবে বিভিন্নভাবে উঠে আসছে তার বাবা মায়ের সাথে তার যে সম্পর্ক এবং তার যে এক্সটেন্ডেড ফ্যামিলি, স্পেশালি নানুর কথা বারবার বলছিল আরিফ। তারপর
আমার মা বাবার অবদান কখনো আমি শেষ করতে পারবো না। তো আমার মানে অ্যাকচুয়ালি আমি এতটুকু বোঝাতে চাচ্ছিলাম যে আমার এই যে ট্রিটমেন্ট থেকে শুরু করে আমার লেখাপড়া সবকিছুতেই আমার মা বাবা আমাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে তাদের সামর্থ্য অনুযায়ী। সেটা হচ্ছে মানে আমার প্রাইভেট টিচার থেকে নিয়ে যেখানেই মানে প্রত্যেকটা ক্ষেত্রে, একটা টিচার নির্বাচনের ক্ষেত্রে আমার বাবা সব সময় চেষ্টা করেছে যে আমাকে সর্বোচ্চ মানে সার্ভিস দেওয়ার জন্য, যেটা বলা যায়। আর শেষে আমার বাবা দেখা গেছে আমার দেশের বাইরে থেকে ট্রিটমেন্ট করিয়ে এনেছে, মানে অ্যাটলিস্ট আমার মা আমাকে তার সন্তান হিসেবে তার পাশে ফিরিয়ে পেয়েছে। আল্লাহর কাছে অনেক মানে তার কি বলবো কৃতজ্ঞতার তো কোনো অবকাশ নাই, যে মানে সে যে কি পেয়েছে একমাত্র আমি জানি আর আমার মা জানে। যে এর মধ্যে আমি যখন মানে ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম, এক সপ্তাহ মানে এক মাস পর আসার পর আমার পাশের আন্টি আমাকে আমার বাবাকে বলছিল যে আপনারা যখন গিয়েছিলেন তখন এই যে ছোট একটা পাতিল দেখিয়ে বলল যে এই পাতিলটাতে শুধুমাত্র একজনের রান্না হতো এক সপ্তাহ যাবত। হ্যাঁ, মানে আমার মা আমি আমাকে ছাড়া থাকে নাই কখনো, ওই এক সপ্তাহ মানে রান্না করে যে খাবে সে রান্নাও করে নাই। তার এক সপ্তাহ পর থেকে মোটামুটি মানে আমার পাশের আন্টিরা আমার মাকে খাইয়েছিলেন। তো ওই জিনিসটা আমার মানে যখন শুনেছিলাম বুঝতে পারলাম যে আসলে মা কি। যাই হোক, তারপর এভাবে আমি পড়াশোনা চালিয়ে গেলাম। আমার দুই বছর গ্যাপ ছিল ক্লাস ফাইভে, আমি বৃত্তি দিতে পারিনি তখন। তবে ক্লাস সিক্স এবং সেভেনে আমি যে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে যেটা দিয়ে আমার স্বপ্ন ছিল যে আমি বৃত্তি দিব, বৃত্তি পাবো একটা আমার কনফিডেন্স ছিল, আমার বাবারও খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি ক্লাস ফাইভে দিতে পারিনি আমার এই অসুস্থতার কারণে, তখন ইন্ডিয়াতে ছিলাম। শেষে আমার ইচ্ছাটা পূরণ করার জন্য বাবা প্রাইভেটে দিয়ে আমাকে আর কি বুঝ দিল। হ্যাঁ, তারপর ওখানে আমি স্পেশাল গ্রেডে সিক্স সেভেন দুইটাতেই আমি পেয়েছিলাম বৃত্তি। তারপর আমি এসএসসিতে মোটামুটি তেমন ভালো রেজাল্ট করতে পারিনি। তারপর আমি এইচএসসি কমপ্লিট করলাম, এইচএসসি তো তেমন ভালো রেজাল্ট করতে পারিনি আমি, তা আমি এর মধ্যে আবার ক্লাস 9-10 আমি একটু ব্যবসার সাথে সংযুক্ত হয়ে যাই, কারণ আমার মূল ইচ্ছা ছিল, তখন আমার বাবা জানতো না এটা, আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের মাধ্যমে আমি তখন একটা ব্যবসা শুরু করি, মানে আমার ইচ্ছা ছিল তখন থেকে যে আমি লেখাপড়া করতেছি বাবার ইচ্ছা পূরণ করার জন্য, যে বাবা চায় লেখাপড়া করি বা লেখাপড়া করতে হবে, কিন্তু আমার তখন থেকে একটা যে আমার মাথায় ছিল যে আমি যে করেই হোক নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বাবার যে মানে কষ্টটা আমার কাছে মানে এটা বলবো কি পরিশোধ করার উদ্দেশ্য যে তা না, কিন্তু আমার যে একটা মনের মধ্যে কষ্ট যে আমার জন্য আমার মার সবকিছু শেষ হয়ে গেছে, হ্যাঁ তখন থেকে আমার বাবারও যা ছিল মোটামুটি শেষ হয়ে গেছে, কিছুই করতে পারেনি তারা, তো আমার ইচ্ছা ছিল যে আমি এটা এমন যে কোনো মূল্যেই হোক এটা ফিরিয়ে দিব, হ্যাঁ সেটা যেন আমার বাবা বলতে পারে যে না আমার ছেলে আমাকে পাশে এভাবে সাপোর্ট করতে পেরেছে। তারপর আমি তখন স্কুল কলেজ লাইফে এরকম ছিলাম যে মেয়েদের সাথে তেমন একটা মিশতাম না তখন থেকেই, হ্যাঁ বাসায় থাকতাম, মানে কলেজে পড়া কোনো ছেলে হয়তো যে মাগরিবের সময় বাসায় চলে যায় এরকম অভ্যাস খুব কম, তো আমার তখন থেকে এরকম ছিলাম, আর আমার মা আমাকে ছেড়ে দিতে রাখতো সব সময়, খুব যে গাইড দিত গাইড দিত কিন্তু এরকম গার্ড দিত না যে ছেলে কি করছে কোথায় যাচ্ছে। হ্যাঁ তারপর ওই অবস্থাতে থেকে আমি বাইরে যখন বেরাতাম ঘুরতাম সব ধরনের বন্ধুর সাথে আমি মিশতাম, সে ভালো খারাপ সব কিছু মিলে সবার সাথে আমার ভালো সম্পর্ক, এরকম ভাবে আমি চলতাম, কিন্তু আমি দেখতাম বুঝতাম বাট যেটা পজিটিভ সেটা রিসিভ করতাম আর যেটা নেগেটিভ সেটা আমি বর্জন করতাম, এভাবেই নিজেকে চালিয়ে নিচ্ছিলাম। আর তার মধ্যে মেয়েদের বিষয়টা আমি অন্যভাবে দেখতাম, মানে একটা মেয়ে বন্ধু বা এরকম ভাবে মোটামুটি দেখা যাচ্ছে যে উইলিংলি আমার সাথে চলতে ফিরতে পড়াশোনা করতে গিয়ে যোগাযোগ হচ্ছে তাকেই বন্ধু হিসাবে নিচ্ছি, বাট হঠাৎ করে কেউ বলছে যে আমাকে ফোন নাম্বার নিয়ে ফোন করলো বা যোগাযোগ করে বললো ফ্রেন্ডশিপ করতে চাচ্ছি যেটা হয়, হ্যাঁ এইভাবে আমার আজ পর্যন্ত এরকম কোনো ফ্রেন্ড আমার হয়নি, কোনো না কোনো ভাবে তার সাথে সরাসরি যোগাযোগ ছিল, হ্যাঁ তারপর দেখা যায় যে তার সাথে আমার একটা কন্টিনিউ সম্পর্ক গড়ে উঠেছে জাস্ট বন্ধুত্ব। আর এর মধ্যেই হঠাৎ মানে এইচএসসি কমপ্লিটের পর মানে আমি আমাদের যে বাসায় ভাড়া থাকতাম সে বাসাটা চেঞ্জ করি, চেঞ্জ করার পর সেটা হচ্ছে হ্যাঁ 2010 চেঞ্জ করে চলে যায় আমার বাবারই এক বন্ধু তার তার ভাইয়ের বাড়িতে, তাদের পাঁচতলা বিল্ডিং এ, তখন আমরা চতুর্থ ফোর্থ ফ্লোরে ভাড়া নেই, ভাড়া নেওয়ার পর ওখানে আমি আমার মতো করে চলতেছি ব্যবসা করতেছি। তারপরে মাঝখানে আমি একটা ভিডিও জোন নামে একটা প্রতিষ্ঠানে আমি যুক্ত ছিলাম, সেটা হচ্ছে যে ওই ভাইয়া আমাকে কোন একটা বিয়ের প্রোগ্রামে তার সাথে পরিচয় হওয়ার পর থেকে উনি আমাকে সেখান থেকে মানে পরিচয় হওয়ার পর বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেত, প্রোগ্রামে নিয়ে গেলে দেখা যাচ্ছে আমাকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দিত, দেওয়ার পর ওই প্রোগ্রাম থেকে আসতে আমার অনেক রাত হতো, হ্যাঁ মূলত মানে আমার যাকে নিয়ে আজকে ঘটনাটা তার সাথে পরিচয়ের মানে সেখান থেকেই শুরু হয় তো ওই প্রোগ্রামে গেলে পরে দেখা যায় আমার মা আমাকে কখনো বকাঝকা করতো না, শুধু বলতো যে সাবধানে থাকতে, কারণ আমার মার এতটুকু আস্থা ছিল আমার উপর যে আমি এমন কোনো কাজ করবো না যেটার জন্য মার কাছে কমপ্লেইন আসবে বা আমি নেগেটিভ কোনো কিছু করব। তো মাকে বলতাম যে মা আমি একটা প্রোগ্রামে যাচ্ছি আমার লেট হবে, তো বললে পরে রাত্রে 1-1.5 বেজে যেত, তো মার একটা টেনশন ছিল যে আমি আরেকজনের বাসাতে ভাড়া থাকি, হ্যাঁ তো ভাড়াটি সোজা কথা তুমি এমন কোনো কাজ করে না যে তুমি রাত্রে আসবা সে চাবি দিবে গেটের আর তোমার জন্য আমি পারবো না ওনাকে রিকোয়েস্ট করতে, আমার মা একটু স্ট্রেট কাট কথা বলতো, তো বলতো যে প্রয়োজনে তুমি সব বাদ দাও কিন্তু রাত্রে 11-12 মধ্যে বাসায় থাকতে হবে, শুধুমাত্র ওই চাবিটার জন্য বলতো যে চাবিটা এক্সট্রা তালা লাগানোর পর বলতে হয়। তো তারপর এরকম দেরি হয়ে গেলে যখনই আসতাম মাকে ফোন করলে মা বাড়িওয়ালাকে বলতো, তারপর চাবিটা নিত, তো বাড়িওয়ালা আঙ্কেল আমাকে অনেক আদর করত, তিনি মাইন্ড করতো না, হ্যাঁ তারপর আমি মাকে বলতাম আম্মা আঙ্কেল কিছু মনে করে নাই আমাকে চাবি দিয়ে দিই।
আর একটা ভাবে কথা বলা যায় কি একটু চেষ্টা করবেন, কারণ আমাকে যে কোনো একটা আপনি প্রশ্ন করেন, যে কোনো একটা প্রশ্ন
আপনি কি পছন্দ করেন মানে খাবার বেলায় কি খেতে পছন্দ করেন?
খাবার তো একটা আপেক্ষিক জিনিস, খাবারের দিক দিয়ে বাংলাদেশের জন্য সত্যি খুব ভালো খবর যে দিনকে দিন বাংলাদেশ খাবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে, আমন ধানের ফলন কিন্তু এবার খুব বেশি যে খারাপ হয়েছে আপনি বলা যায় না,
বুঝাতে চাচ্ছেন যে আমি যেটা বলবো সেটা শেষ করে পরে অন্য একটা
কিছু আমাদের সময়ের যে ব্যারিয়ার,
বুঝতে পেরেছি,
আসল কথাই হয়তো আবার বাদ না পড়ে যায়।
ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আসলে আমার আমি অভ্যস্ত না এরকম প্রোগ্রাম করে বা
প্রোগ্রাম করে অভ্যস্ত হওয়া ব্যাপার না,
একটু সমস্যা নাই, এক্সাইটেড আসলে কোনটা
থাকা খুব ভালো ব্যাপার, কিন্তু আমরা আমি আশঙ্কা করছি যে যেগুলো শুনতে চাই আমরা ওই প্রয়োজনীয় কথাগুলো আবার বাদ না পড়ে যায় সময়ে, যেহেতু
সেভাবেই চালিয়ে নিচ্ছি তাহলে। তারপর ওই সে প্রথম ও আমাকে হেল্প করে, সেটা হচ্ছে যে আমি যখন আসি ও আমাকে হঠাৎ করে টেক্সট করে যে ভাইয়া আপনি যদি আসতে লেট হয় আপনি এক কাজ করেন, চাবি একটা আমার কাছে থাকে। হ্যাঁ, উনি হচ্ছে বাড়িওয়ালার বড় মেয়ে, ঠিক আছে, তো বড় মেয়ে হিসাবে একটা চাবি ওর কাছে থাকে, যে আপনি আমাকে মিস দিলে আমি চাবি দিয়ে দিবো।
মিস দিলে মানে?
মানে মিস কল দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ঠিক আছে আমি বললাম পরে আবার প্রবলেম হবে না, তো না বলছে যে চাবি দিয়ে দিবেন, আবার চাবি নিয়ে নেবে, এটা কে জানবে, সমস্যা নেই, আপনি রাতে বাসায় তো আসা হলো, জাস্ট এতটুকুই, অন্য কিছুই না। হ্যাঁ, দিয়ে দিল, আমাকে হেল্প করতো মাঝে মধ্যে হেল্প করতো। তারপর এর মধ্যে ও আবার একটা নাম্বার, দুইটা নাম্বার ইউজ করতো, তো একটা নাম্বার কেউ জানে না, তো ওই নাম্বারটাও আমাকে দিল যে ঠিক আছে ভাইয়া এই নাম্বারটা অন্য কেউ জানে না, এটা আপনি নেন, আপনি এটাতে মিস কল দিয়ে
নেন। কি অনেক প্রিভিলেজ, তো মিস দিলে চলে আসছে, কিস দিলে চলে যাচ্ছে।
তারপর সে আমাকে এইভাবে হেল্প করতো। এর মধ্যে একদিন আমি একটা প্রোগ্রামের জন্য নারায়ণগঞ্জে গিয়েছিলাম, বড় একটা প্রোগ্রাম ছিল, তো ওইটার কন্ট্যাক্ট নিব তখন, নেওয়ার পরে সেটা ছিল দুর্গাপূজার একটা প্রোগ্রাম, যে টোটাল প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করব। সেদিন হঠাৎ সে আমাকে মানে ওই দিনই প্রথম একটা প্রবলেমের জন্য ফোন দেয় যে ভাইয়া আমি একটা SMS সম্পর্কিত সমস্যা জানার জন্য, যেহেতু আমি টেলিকম লাইনে আছি, তো দেওয়ার জন্য সে আমার কাছ থেকে সমাধান নেয়। আবার তার বান্ধবীর একটা প্রবলেমের জন্য ফোন দেয়, মানে একটার পর একটা দেওয়ার পর দুইটা তিনটা সমাধান তাকে সকাল থেকে দিয়ে দিলাম, সে খুব খুশি। তো এখন বুঝতেছি আসলে এটা তার একটা ইস্যু ছিল আমার সাথে যোগাযোগের করার পর। সে দুপুরের পর আমাকে SMS করলো, কখন বাসায় আসবেন, এরকম মানে স্টার্টিং। তারপর আমি দুপুরে বাসায় আসলাম, সে আমাকে বিভিন্ন ফানি SMS করলো। হ্যাঁ, এরকম করতে করতে প্রায় রাত্রে 8-9 পর্যন্ত টুকটাক আমি করতেছি, সে করতেছি, জাস্ট ফানি SMS, অন্য কোনো কিছুই না। করার পর আমি রাতে চলে গেলাম নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে যাওয়ার পর সে রাত্রে প্রায় 10-11 পর থেকে একটু মানে অন্যরকম SMS করা শুরু করে, যে সেটা হচ্ছে যে আমি হঠাৎ SMS করি আপনি কে। হ্যাঁ, সে বলে যে আমি ভূতের মা এই সেই বলে। তখন আবার একটা সং তখন খুব বেশি পপুলার ছিল, সেটা হচ্ছে ক্যারেক্টার ঢিলা। হ্যাঁ, তো আমি ওই গানটা শুনতেছিলাম, তো ওই গানটা দিয়ে আসলে শুরু হয়, তার সাথে ফ্রি হই আমি। সে হঠাৎ করে বলে ভাই এই গানটা আপনি একটা প্রোগ্রামে দেখলাম যে বেশি খুব করছিলেন, চালাইছিলেন বা প্লে করছিলেন, তখন আপনার কারণ কি, আপনার ক্যারেক্টার নিয়ে সমস্যা আছে কিনা কোনো। তো আমি তাকে বলছি কোনো সন্দেহ আছে নাকি, এই তখন ওই গানটার সূত্র ধরেই তার সাথে একটু ফ্রি হয়ে যাই ওই দিন। হ্যাঁ, এছাড়া তো সে সবসময় আমাকে ভাইয়া করেই বলতো, আমি যেহেতু তার সিনিয়র।
আবার ওই কথা মনে পড়ছে মেঘলা, ভাইয়া করে বলতো, কিন্তু হিন্দিতে কি যেন বলে,
সাইয়া, ভাইয়া থেকে সাইয়া।
আচ্ছা, তারপর?
তারপর সেদিন রাত্রে 2-2:30 পর্যন্ত SMS বিনিময় হয়। এর মধ্যে আমি ব্যস্ত হয়ে যাওয়ার পর আমার এক ফ্রেন্ড আবার মোবাইলটা হাতে নিয়ে সে রিপ্লাই করতেছে, তো আর জানতেছে না। এর মধ্যে আমি কথা বলতেছি কমিটির সাথে, যাদের সাথে প্রোগ্রাম করবো, রাত্রে 1:30 বেজে গেছে। তারপর 2:30 সময় হঠাৎ করে কল চলে আসে, একটা ডিরেক্ট কল, আসতে দেখে ওর ছোট বোনের কণ্ঠ। হ্যাঁ, যে ভাইয়া আপনার মোবাইলে, আপুর মোবাইলে আপনার SMS কেন, আপনার নাম্বার থেকে। তো বলছি তুমি কে, বলার পর বলতেছে কেন আপনি জানেন না, বলছি যে তুমি দেখো তোমার বোন তো এরকম নাম লিখছে, আমি তো চিনতে পারি নাই বা ওই বলে। আমি পরে বললাম ঠিক আছে আপু, তোমার সাথে আমি সরাসরি কথা বলি, তুমি বুঝতে পারবা, তেমন কিছুই না, জাস্ট একটু ফান। ও আবার একটু অন্যরকম টাইপের বোন, যে মানে সব বোনেরা তো হয় যে বোনকে সাপোর্ট করে বা একটু ফ্রিলি জিজ্ঞেস করে, সে কোনো কিছু না শুনেই ও তখন ছিল হয়তো ওয়াশরুমে, ওর সাথে সাথে ওর মাকে ডাকা শুরু করছে। আমি ফোনে এই যে রিকোয়েস্ট করতেছি, তুমি আগে বুঝে নাও ঘটনাটা, আগে আন্টিকে বলো না, আন্টি নেগেটিভ ভাবে নিতে পারে, বা রাত্রে 2:30 বাজে। বলার পর বলতেছে আমি কোনো কথা শুনতে চাই না, আমি মাকে জানাবই বলেই মাকে ডাক দিয়ে দিল। মা চলে এসে অলরেডি আমার ফোন ধরে বলতেছে হ্যালো। তো আমার মানে কি বলবো, আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম না, বলতে মানে এরকম টাইপের অবস্থানে পড়ি নাই, যে মানে কি বলবো, স্টার্টিং একটু দুষ্টাম করতে গিয়েই ধরা পড়ে গেছি। যে আমার তখন একটা জিনিস মনে পড়ছিল, যে আমি একবার পরীক্ষার হলে আমার সামনের ফ্রেন্ডের কাছ থেকে একটা হেল্প নিতে যাবো, দেখতে গেছি ঘাড় ঘুরালাম আর টিচার এসে আমার খাতা নিয়ে গেছে, তো ওরা সবাই হাসতেছে, বলতেছে দোস্ত এগুলা করতে হইলেও কিন্তু অভিজ্ঞতা লাগে, হ্যাঁ তোমার দ্বারা এইটাও হবে না বলতেছে। তো আমি বুঝলাম যে মেয়েদের সাথে কথা বলতে গেলে একটু ট্রেনিং এর দরকার আছে বা অভিজ্ঞতা দরকার আছে। তো সেই দিক থেকে আমি ফেলোর প্রথম দিকেই দিনে ধরা পড়ে গেলাম। তারপর আমি আন্টিকে বললাম, আন্টি এরকম এরকম, ও তো SMS করছে আর অন্য কিছুই না, আপনি কিছু মনে করেন। এর মধ্যে ওর আম্মুর কাছ থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে, মানে আমার ওয়াইফ এখন, হ্যাঁ, সে বলতেছে আমাকে, মানে তার সাথে কোনো ফ্রিলি তেমন কোনো কথাই হয় না, এই ফানি SMS দুষ্টামি করলাম, এর মধ্যে সে বলে বসলো যে আপনার সাথে কোনো প্রকার আমার সম্পর্ক সম্ভব না বা এইগুলা কখনো ভাইবেন না, হ্যাঁ আমি কিন্তু কখনো এটা করতে পারবো না, এটা কখনোই হবে না, আপনি এটা কোনো এটা নিয়ে কোনোদিনও আশা করেন না, বলেই ফোনটা কেটে দিছে। তো আমি আবার রাগ হয়ে গেলাম যে সে ফোন দিল, সে SMS শুরু করলো, সেই আবার মার সামনে আমাকে কালার করে দিল যে আমি যেন এই ধরনের চিন্তা ভাবনা না করি। আমি কল ব্যাক করলাম যে আন্টি ওইসব কি বলতেছে, হ্যাঁ ও তো উল্টাপাল্টা বললো। বলে আন্টি বললো যে ঠিক আছে আরিফ, আচ্ছা পরে দেখা যাবে, বলে আন্টি ফোন রেখে দিল, আমিও ফোন রেখে দিলাম, আর কোনো যোগাযোগ নেই। আমি তো টেনশনে পড়ে গেছি যে এখন বাসায় কিভাবে আসবো, আর আমার মাকে আমি অনেক ভয় পাই, হ্যাঁ, যে আমার ওই যে একটা আস্থা আমার উপরে যে ছেলে কোনো অন্যায় করবে না, যে এই কথাটা যদি আন্টি বলে বসে আমার আম্মু মানে নিজেকে অনেক ছোট হয়ে যাবে, এই জন্য টেনশন করবে। এই টেনশনটা আমি মাথায় নিয়ে ভোরে আসলাম বাসায়, 6টার সময় ঢাকায় পৌঁছে যাই, কিন্তু বাসায় ঢুকতেছি না, প্রায় 7টা-8টা পর্যন্ত ওয়েট করি বাইরে। তারপর যখন দেখি যে না কোনো ফোন টোন আসতেছে না, আমি ভাবছিলাম যে আন্টি হয়তো সকাল সকাল ফোন দিয়ে এটা নিয়ে একটা তোলপাড় করবে কিছু করবে, তো আর কোনো ফোন নাই। হঠাৎ করে ওর SMS পেলাম যে এভরিথিং ইজ ওকে, হ্যাঁ সব ম্যানেজ করে ফেলেছি। আমি SMS পেয়ে একটু সাহস নিলাম, তারপর কোনো রিপ্লাই করলাম না, বাসায় চলে গেলাম। তারপর ঘুমানোর পর উঠলাম সকালবেলা, সে প্রায় 20-30টা কল করলো, আমি আর রিসিভ করলাম না। তারপরে আমি ডিস্টার্ব করবে না বা এরকম কোনো SMS করার পর সে টোটালি জিনিসটা ম্যানেজ করে নিয়ে বললো যে ঠিক আছে ভাই, আমি জাস্ট সরি বলার জন্য আপনাকে ফোন দিয়েছি, অন্য কিছু না, আমরা আর যোগাযোগ করবো না যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে। বলে 8-10 দিন যোগাযোগ বন্ধ, আবার হঠাৎ সে একটা প্রবলেমের জন্য আমাকে ফোন দেয়। তো এইরকমভাবে তার সাথে যোগাযোগ হতে হতে প্রায় 1-1.5 মাস কন্টিনিউয়াস একটা না একটা কারণে যোগাযোগ হয়। তখন একদিন হঠাৎ করে তার সাথে অনেকক্ষণ কথা হয়। সেদিন তাকে আমি জিজ্ঞেস করি, মানে আমার সম্পর্কে সে অনেকটা জানে, আমি তার সম্পর্কে জানি। তারপর সে হঠাৎ করে বলে যে আমি কিন্তু আপনাকে অনেক আগে থেকে চিনি, আমাদের বাসায় যখন ছিলেন তার আগে থেকে চিনি। সে বলল যে তার এক কোচিংয়ে আমার কোন এক বন্ধুর ছোট বোনের সাথে পড়তো, তখন থেকে আমার সম্পর্কে শুনতো, আমি একটু মুডি, আমি মেয়েদের সাথে এরকম আচরণ করি বা চলি না, তখন থেকে শুনতো, আমার নাম শুনতো, এখন আমি জানতে পারলাম যে আপনি সেই আরিফ, ঠিক আছে। তো আমাকে বললো যে আপনার কেউ সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, এই দুষ্টাইম করতো, করার পর এভাবে চলে গেলো। তারপর আর তেমন কোনোদিন তেমন একটা যোগাযোগ হয়নি ওই দিনের পর। তারপর হঠাৎ আবার কথা শুরু হয়, কথা বলতে বলতে একদিন তার আত্মীয় স্বজনের কথা সে আমাকে বলে, আমিও বলি, সে বলে যে আমাদের কোনো সম্পর্ক সম্ভব না বা এরকম বলতে থাকে, তার সাথে তার কোনো সম্পর্ক সম্ভব না কারো হওয়া, এরকম একটা ভাব নেয়। তারপরে আমিও ভাব নেই যে আমিও কাউকে কোনোদিন বলি নাই যে কেউ সুন্দর বা কাউকে পছন্দ করি বা কাউকে, আমি কিন্তু ছেলে যেমনই হই ছেলের মতোই আছি, আমি কোনো মেয়েকে বলি নাই যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, এটা আমার রেকর্ড, হ্যাঁ এরকম ভাবে বলতাম। এক পর্যায়ে গিয়ে তার সাথে কথা বলতে বলতে যখন কন্টিনিউ কথা বলা শুরু হয়ে যায়, একদিন হঠাৎ করে তাকে আমি প্রশ্ন করে বসি যে তুমি তো মনে হয় আমাকে পছন্দ করো এবং ভালোবাসো। সে বলতেছে অসম্ভব, ইম্পসিবল, এটা উনি না করতেছে, সরাসরি না করতেছে। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তো যদি এরকম কিছু না হয়ে থাকে আমরা এইভাবে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই, আর দেখা যাচ্ছে যে তারপর গার্ডিয়ান জানলে শুধু শুধু এটা নিয়ে ঝামেলা হবে, এর চেয়ে আমরা কথা বলাটা কমিয়ে দিই আর বন্ধ করে দিই, তার চেয়ে বেশি ভালো হয়। আর পরে দেখা যায় তোমারও মায়া হয়ে গেলে বা আমারও যদি তোমার প্রতি একটা টান চলে আসে, এটা নিয়ে সমস্যা হয়ে যাবে যে তোমার ফ্যামিলি আমাকে মানবে না, আমার ফ্যামিলি তোমাকে মানবে না। এই কথা বলার পর সে তাকে বললাম যে ঠিক আছে, তুমি আমি ফোন কেটে দিব এখন, দেওয়ার পর তুমি আর যোগাযোগ করবে না, যদি না করো এখন তাহলে বুঝবো যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবা, ভালোবাসো কি না বাসো জানি না, কিন্তু আমাকে ছাড়া থাকতে পারবা। আর যদি মনে হয় যে না তুমি আমাকে ছাড়া থাকতে পারবা না, তাহলে তুমি আমাকে ফোন দিয়ে মানে কথা না বলো, একটা কল দিও বা মিস দিও। সে করলো কি, ফোনটা কাটার পর 5 মিনিটের মধ্যে একটা কল দিয়ে কান্না করে ফেলছে একদম, হ্যাঁ। তো চোখের পানি দেখি নাই, কিন্তু আমি ফোনে বুঝতে পারছি যে সে কান্না করে ফেলছে এই জন্য যে আমি তো ভাইয়া আপনাকে ভালোবেসে ফেলছি, এখন কি করবো, আমার মা বাপ তো জীবনও মানবে না এটা, হ্যাঁ, আর আমার চাচারা অনেক ডেঞ্জারাস, তারা তো আমাকে মেরেই ফেলবে বলতেছে। বলার পর আমি বলছি সেটা তোমার ব্যাপার, এখন তোমাকে তো বলছি তুমি আমাকে ছাড়া তুমি থাকতে পারবা কিনা, থাকতে পারলে তো না পারলে তো আমার কিছু করার নাই, আর যদি পারো তাহলে বেটার তুমি সরে যাও। তারপর বলার পর সে আর কোনো আনসার করে না, বলছি ঠিক আছে তুমি একদিন সময় নাও আমাকে জানাও। তো সময় নেওয়ার পর পরদিন রাত্রে সে মুখে বলতে পারতেছে না সরাসরি আমাকে কিছু, আমিও তাকে বলি নাই কিছু। আমি বলছি তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে পছন্দ করি, হ্যাঁ এটা অস্বীকার করবো না, আমিও ভালোবাসি, মানে আমিও ভালোবেসে ফেলছি, কিন্তু কি করবো আসলে আমিও বুঝতেছি না। তো তাকে বলছি ঠিক আছে তুমি যদি আমার সাথে সাপোর্ট আমাকে সাপোর্ট করবে বা আমার পাশে থাকবে এরকম কোন সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে তুমি অন্য কোনো ভাবে আমাকে বুঝিয়ে দিও। তখন তার দুই পায়ে দুইটা একটা পায়েল বলে না উপর পরে জানি না সেটা রূপার তৈরি ছিল দুইটা ছিল। সে বলছিল যে এটা আমাদের দুই বোনের পায়ে দুইটা থাকতো, ওর পায়ে এক জোড়া আছে, সেটা সম্ভবত নানু বা ওর মা দিয়েছিল, তো ওইখান থেকে একটা আমাকে দিয়ে দিল, দিয়ে বুঝালো যে সে আমাকে সত্যিকারই অনেক ভালোবাসে। হ্যাঁ, এটাই তার ভালোবাসার মানে প্রথম বহির প্রকাশ হয় ওই পায়েলটার মাধ্যমে। তারপর ওই পায়েলটা আমি সবসময় কাছে রাখতাম, হ্যাঁ সবসময় আমার হাতে থাকতো, পকেটে থাকতো। তারপরে এভাবে আমাদের মানে কথা হতে থাকে। কথা হওয়ার কিছুদিন পরেই হঠাৎ করে আবার তার আম্মুর কাছে ধরা পড়ে যায়।
দুইটা নূপুরের মধ্যে থেকে একটা নূপুর পায়ে পড়তো ওর কাছে আর একটা নূপুর
আরেকটা আমার কাছে থাকতো। হ্যাঁ, তো ওইটা আমার কাছে সবসময় থাকতো আর অন্যরকম একটা ভালো লাগতো, বুঝে নিত
এরকম ভালো লাগে কেমনে বুঝি ভাই,
অন্যরকম একটা ছোঁয়া, সেটা
অন্যরকম ছোঁয়া।
হ্যাঁ, এটা যারা ভালোবাসছে কাউকে, প্রেম না ভালোবাসছে যাকে, সেই বুঝতে পারবে। প্রেমটা তো হচ্ছে চিনাবাদাম খাওয়া, পার্কে যাওয়া, কয়দিন সময় কাটানো, ফোনে কথা বলা, তারপরে শেষ।
আর ভালোবাসা,
ভালোবাসাটা তো হচ্ছে যে একজনের প্রতি আরেকজনের টান। হ্যাঁ, যে আমি তার নূপুরটা দেখলো আমার ভালো লাগতেছে,
ভালোবাসা মানে হচ্ছে নূপুর পকেটে নিয়ে,
হ্যাঁ নূপুর পকেটে নিয়ে ঘুরাই। তারপরে দেখা যাচ্ছে তার জন্য আমি অনেক চেঞ্জ হয়ে গেছিলাম, একটু দুষ্ট ছিলাম, মেয়েদের সাথে ফাজলাম করতাম, তো একা একাই করতাম কি, এগুলো চেঞ্জ হয়ে গেছে। তাকে বলি নাই, আমি নিজে নিজেই তখন থেকে মেয়েদের দিকে তাকাতাম না বা কথা বলা কমিয়ে দিয়েছিলাম, মানে এরকম অনেক কিছু করতাম। তখন বুঝতাম যে তাকে ভালোবাসি বলেই আসলে এটা সম্ভব হচ্ছে।
আমি নূপুরটা যখন স্পর্শ করতাম মনে হতো
কি যে, তো আর কি বলবো, যে অন্যরকম একটা ফিলিংস কাজ করতো
নূপুরটার মধ্যে। মানে দেখা যাচ্ছে
বলে বোঝানোর মতো কিছু নাই,
দেখা যাচ্ছে যে আপনি নিজের মতো করে আছেন।
হ্যাঁ, সে পাশে আছে এরকম একটা কিছু,
একদম এরকম মনে হতো না।
তো ওই নূপুরটা নিয়ে মাঝে একদিন কক্সবাজার গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে বেড়াতে। যাওয়ার পর আমার মোবাইলটা সুইচ অফ করে আমি বিচে নামলাম, নামার পর মোবাইলটা অফ করেছিলাম, তো তাকে না জানিয়ে আমি মোবাইলটা অফ করে ফেলছিলাম বন্ধুদের পাল্লায় পরে। দুই ঘন্টা পর ফোনটা অফ করে দেখে যে আমি মানে কি বলবো, এতগুলো আমার মিস কল আর এস এম এস আসছে যে দুইটা মোবাইলেরই অবস্থা খারাপ হয়ে গেছে, আমার দুইটা নাম্বারেরই। হ্যাঁ, তারপর ফোনটা মানে অন না করতেই তার কল, এত কান্না করতেছে, এত কান্না করতেছে ফোনের মধ্যে, যে আমি ওখানে বসে আর আমার যত আনন্দ ছিল ফ্রেন্ডদের সাথে আমার মনে হয় যে সব মানে আমি কি করলাম এরকম মনে হচ্ছে যে। আর ওই দিন প্রথমে আমি বুঝতে পারছি যে ও আমাকে কতটা মিস করে, হ্যাঁ বা কতটা ফিল করে আমাকে, যে জাস্ট দুই ঘন্টা আমি ওইখানে গোসল করতে নামার সময় মোবাইলটা বন্ধ ছিল, তাকে জানাইনি, সে টেনশনে পড়ে গেছে যে আমার কিছু হলো কিনা। হ্যাঁ, এই টেনশন করে যে খুব রাগ করলো, ফোনটাতে রাখলো আর কোনো রিসিভ করতেছে না। তারপরে তো বুঝে নিয়ে মান অভিমান পালা চলতে থাকে, এর মধ্যে আমাদের ফ্রেন্ডরা যে দুষ্টাইম করতেছে আমার সাথে, আর আমি দেখা যায় যে ওদের কাছে সবসময় অন্যরকম মানে একটু প্রায়োরিটি পেতাম, যে আমাকে নিয়ে বেশি ওরা মানে সময় দিত সব ফ্রেন্ডরাই। তো এখানে ওরা খাওয়া দাওয়া করতেছে, ঘুরতেছে, ফিরতেছে, যাই করতেছে, আমার তো আর মন বসতেছে না। আমার
কাহিনী কি আর সব জায়গাতেই প্রায়োরিটি কিন্তু একটু বেশি বেশি করে পাচ্ছে,
আসলে
নানু মানে চুরি করে মাছের মাছের মোড়াটা আপনার জন্য রেখে দিত, মাও মা তো সবাইকে ভালোবাসে।
শুকরিয়া যে আসলে দেখা যায় যেখানেই আমি মানে যে কোনো সেক্টরেই গেছি যে আল্লাহ তাআলা আমাকে,
যার সাথে ভালোবাসার ব্যাপার তাকে যখন বললেন যে আগে পরীক্ষা করে দেখো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে কিনা, তো পাঁচ মিনিট সময় পার হয়নি
বলে দিছে
যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো
না।
আবার বন্ধু মহলেও কিন্তু সেই প্রায়োরিটিটা
হ্যাঁ
বরাবরের মতোই পাওয়া যাচ্ছে
এটা বলতে পারি আমি। তারপর এখন তো আমি সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম, মানে বন্ধুদের সাথে আছে কিন্তু আসলে আমি ওই আমার ফাড়িয়ার মাঝে চলে গেছি, ঠিক আছে। তখন দে তার কান্না শুনে তারপর আমি শহরে গেলাম, গোসল টোসল শেষ করে আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে গাড়ি মানে আমি মনটা অনেকটা খারাপ ছিল কিন্তু আমি ফ্রেন্ডদেরকে বুঝতে দিচ্ছি না, তাদেরকে সাপোর্ট করে দিয়েছে, সময় দিয়ে যাচ্ছে, কথা বলছি, আনসার করতেছি, কিন্তু আমার তো মনের মধ্যে টেনশন যে ও খুব টেনশনে পড়ে গেল, আমার একটা ভুল হয়ে গেছে, এখন কিভাবে তারে কি মানে বুঝাবো, এটা চিন্তা করতে করতে আমি যাচ্ছি। হঠাৎ প্রায় আধা ঘন্টা আমাদের হাইয়েস্টটা যাওয়ার পর কোথায় আমি বলতে পারবো না, যে আধা ঘন্টা একটা না গাড়িটা চলছে, কোনো ইয়ে ছিল না, জ্যাম ছিল না, তাহলে অনেক দূর চলে আসছে, হঠাৎ করে আমার নূপুরটা নাই পকেটে, এই প্যান্টের পকেট দেখতেছি, শার্টে দেখতেছি, জ্যাকেট দেখতেছি, মানে খুঁজতে খুঁজতে এখন তো আমি পুরো মানে বেহুশ অবস্থা, নুপুর নাই, মানে নুপুর নাই মানে আমার যে কেমন লাগছে, আমি ভাবলাম যে তাহলে মানে ওই দিকে ধরা খেয়ে গেছে, সম্পর্ক মানে শেষ হয়ে গেল বা এরকম একটা কিছু। তারপর মানে কি যে একটা ভয় লাগছে আমার মধ্যে, আমি বুঝাইতে পারবো না যে নুপুরটা যে কত দামি মনে হয়েছে তখন। আর তাকে কি বলবো, সে তো একটা প্রশ্ন করবে যে আমার নুপুরটা তুমি রাখতে পারলা না আর আমাকে মানে কি রাখবা, এরকম একটা টেনশন মাথায় কাজ করছে। সাথে সাথে আমি গাড়ি ব্রেক করালাম। এখন বন্ধুদেরকে যদি নুপুরের কথা বলি আবার ভালোবাসার কথা বলি, একটাও যাবে না, হ্যাঁ 100% দুষ্টাম করবে, চলে যাবে, রাত হয়ে যাবে, এরকম মানে গুরুত্বই দিবে না। তখন আমি বললাম দোস্ত আমার তো একটা অনেক দামি জিনিস পড়ে গেছে, বলতেছে কিসের এই সেই, শেষ একজন বলতেছে স্বর্ণের কিনা। আমি দোস্ত স্বর্ণ তো বড় কথা না, এটা আমার বংশীয় একটা জিনিস, হ্যাঁ সাথে থাকে সবসময়, এইটা না নিয়ে গেলে তো আম্মা খবর আছে, বলে ওদেরকে রাজি করালাম যে গাড়ি ব্যাক করতে হবে, এটা মনে হয় বিচে বা আমরা যে হোটেলে ছিলাম ওইখানে হয়তো পড়ে গেছে। সব জায়গায় তো খুঁজলাম, কোনো খবর নাই। প্রায় 15-20 মিনিট সবাই খুঁজছে ওইখানে, যে বলছি যে এরকম একটা, ওইখানে গিয়ে বলছি যে একটা রূপার একটা দেখবি যে ছোট পায়েল, হ্যাঁ হ্যাঁ এটা খুঁজে। পরে বলছে এইটা, আমি বলছি দোস্ত পরে বলি, বললে পরে তোরা বুঝবি যে না ঠিক আছে এটার জন্য আসাটা উচিত। তারপরে তখনও বলি নাই যে আমার ভালোবাসার মানুষের এটা দেওয়া। তারপর আমি ওইটা খুঁজতে খুঁজতে পাইনি, ফিরে চলে আসবে এমন সময় গাড়ি তুলবো, মনে পড়ছে যে আমি যখন গোসলে গেছিলাম ওইখানে, ওই গোসলখানাতে যখন শার্টটা রাখছিলাম হয়তো পকেট থেকে পড়ে গেছে, এটাই আমার মাথার মধ্যে একদম এক্সাক্ট মনে হলো যে এটা হতে পারে, এছাড়া ওইটা পরার কোনো প্রশ্নই আসে না। দৌড়ে গেলাম, ভাগ্য ভালো যে ওইখানে মানে কি বলবো, টাকা দিয়ে সবাই গোসল করে মিষ্টি পানিতে, সমুদ্রের পানি থেকে এসে মানে এত লোক আসা যাওয়া করে যে ওইটা পাবো এটা আশাও করি নাই, গিয়ে দেখি যে ঠিক ওই জায়গাটাতে পড়ে আছে। মানে ওইটা হাতে নেওয়ার আগে দেখা মাত্র যে আমার কি একটা ফিলিংস, মানে কি বলবো, চোখে পানি চলে আসছে আমার, মানে মানে সাথে সাথে আমি ওরে যে জানাবো ভয় জানাইও নাই যে এটা পড়ে গেছিল। পরে ওরে শুধু বলছে জান তোমাকে আমি মানে জান বলতাম যে জান আমি আসার পর একটা ঘটনা তোমাকে বলবো। তারপরে দিন চলে গেল নুপুরের ঘটনাটা, নুপুরটা মানে এতটা যত্ন করে আমি রাখতাম, জানি না ও জানে কিনা, এখনো ওকে কখনো বলি নাই ওই ঘটনাটা। আজকে যদি শুনে থাকে প্রোগ্রাম জানবে যে ওরা আসলে নুপুরটাকে আমি কতটা মানে গুরুত্ব দিয়ে আমার কাছে রাখতাম, এটাও এখনো হয়তো জানে না যে এখনো এই জিনিসটা আমার এমন একটা জায়গাতে আছে, হ্যাঁ সেটা মানে সে দেখলে বুঝতে পারবে যে আমার এর চেয়ে অনেক দামি জিনিস, হ্যাঁ মানে এর চেয়ে দামি কোনো কিছু নাই, আমি এমন একটা জায়গাতে সেটা রেখেছি যে ওকে পাবো কি না পাবো এখনো বুঝতেছি না, আল্লাহই জানে। কিন্তু নুপুরটা সবসময় তো রাখবো এরকম একটা নিয়ত করে রেখে দিয়েছি। তারপর তার সাথে সময় কাটতে থাকে, হঠাৎ সে আর আমি চিন্তা করি যে মানে আমরা যে কথা বলতেছি শরীয়ত অনুযায়ী তো এটা জায়েজ না, প্রেম ভালোবাসা যতই কিছু হোক জায়েজ না। সেও একটু এরকম মাইন্ডেরই ছিল, সেও এটা টেনশন করতো, আমরা কিন্তু দেখা করতাম না, ফোনেই কথা বলতাম, একই বাসায় থাকতাম, কিন্তু ওরকম ভাবে দেখা করতাম না, যোগাযোগ করতাম না। আমিও বলছি যে আমি বিয়ের পর দেখা করবো বা এরকম ভাবে কথাবার্তা বলতাম। তো 24 অক্টোবর হঠাৎ করে আমরা আর কি ফোনে একটু বেশি মানে অনেক রাতে কথা বলছি, খুব ডিপলি কথা বলছি, বলার পর হ্যাঁ মানে ডিপলি বলতে মানে সে আমাকে হাজবেন্ড বলতেছে, আমি তাকে ওয়াইফ বলতেছি, মুখে মুখে এরকম একটা সম্পর্কে চলে গেছি ঠিক আছে। তারপরে কথা বলার পর পরে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিই যে ঠিক আছে আমরা বিয়ে করে ফেলি, তাহলে তো মানে যেহেতু তুমি আমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাহলে বিয়ে করে ফেলি, তাহলে কথা বললে আর কোনো গুণা হবে না, উল্টা আল্লাহ আমাদেরকে সাহায্য করবে যে স্বামী স্ত্রী কথা বলতেছে ঠিক আছে এটা। তারপরে ওইটা জাস্ট প্রথম দিন একটু ফান করে বলার পর ও কিন্তু এটা সিরিয়াসলি নিয়ে নিছে। নেওয়ার পর ও একদিন করলো কি, ওর স্কুলে মানে কলেজ থেকে মানে বের হয়ে ওর স্কুলে সার্টিফিকেট তুলবে এটা বলে গার্ডিয়ানের কাছ থেকে, ওর মার কাছ থেকে বলে ওইখানে গিয়ে ও কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আমাকে ফোন করছে। কাজী অফিসের সামনে দাঁড়িয়ে ফোন করলো যে চলেন আমি এখন আপনাকে বিয়ে করব। তো আমি তো ঘাবড়ে গেছি যে বিয়ের কি আর বললেই হয়ে যায় নাকি, তাকে বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি আসো আর দুজন মিলে একটা পরামর্শ করি, তারপরে বিয়ে তো করবোই, সমস্যা কি বলে
ফেলে। বিয়ের প্রসঙ্গটা আসলে যে ডিপলি আলাপের কারণে,
আলাপের পরে আর কি হঠাৎ
যে আমরা যেভাবে আলাপের মধ্যে এত ডিপে
চলে যাচ্ছে, এটা
পাশে আবার
গুণা হয়ে যাবে,
গুণা না হয়ে যায় তার চেয়ে বরং এটা একটা বৈধতা নিয়ে,
বৈধতা নিয়ে
একটা স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের সম্পর্ক থাকে,
হ্যাঁ
ফোনের মধ্যে চান আর না চান ওই দিকেই চলে যাচ্ছিলেন আপনারা,
কথা বলতাম মানে এটা তো আর অস্বীকার করার কিছু
নেই, কোনো উপায় নাই যে কথা বলতে বলতে ওই দিকে চলে যাচ্ছিলেন,
এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো তারপরেও আমার মনে হয় যে আমরা দুজন অন্তত অনেকটা ইয়ে থাকতাম, কি বলে একটা সীমার মধ্যে থাকতাম, যাই করতাম, কথাবার্তা হোক আর যাই চলাফেরা যাই হোক। তারপরে তার সাথে বিয়েটা আর করলাম না, সেদিন তাকে ফিরিয়ে দিলাম আমি, সে চলে আসলো, দুদিন আমার সাথে আর কথা বলে নাই, বিয়ে করি নাই বলে। তারপর তার সাথে আমার সরাসরি তখন পর্যন্ত আর কি মানে এই সম্পর্কের পর দেখা হয় নাই। তো একদিন 29 তারিখ নভেম্বরের আমি হঠাৎ, আমার একটা মিটিং ছিল, মিটিংটা অনেকদিন আগে থেকে, এবং সেটা হচ্ছে যে মাত্র 4-5 জনকে নিয়ে বস মিটিং করবে, তার মধ্যে আমার থাকতেই হবে, দুপুর থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, আমাকে 3-4 বার কল করছে, আপনি কিন্তু আসতেই হবে। তখন আমি জাস্ট রিক্সা নিয়ে যাব, হ্যাঁ বসকে বলতেছি যে আমি আসতেছি, জাস্ট 10 মিনিট লাগবে, এবং না গেলে আমারই লস হবে, হ্যাঁ যে আমি তাদের সাথে ব্যবসা করি আমারই লস হয়ে যাবে, তাদের আমাকে ভালো একটা অফার করবে, এরকম একটা কিছু। এর মধ্যে হঠাৎ ওর কল আসে যে আপনি কোথায় আছেন, আপনি আশেপাশে থাকলে বাসায় আসেন, আমি হলুদ শাড়ি পরছি, আমার এক বোনের গায়ে হলুদ, মানে এই প্রথম আমি শাড়ি পরলাম, হ্যাঁ আপনি আসেন, যদি দেখতে চান তাহলে আসেন বলতেছে। তো আমি তো শুনে মিটিং আর কি, হ্যাঁ ফোনটা বন্ধ করে দিয়ে রিক্সা ঘুরাইলাম, রিক্সা ঘুরিয়ে দিয়ে গেলাম বাসায়, তাকে দেখলাম। আসলে ওই দিনই আমি সরাসরি মানে সম্পর্কের কথার সামনে ওইভাবে গেছিলাম, আর দেখার পর ওই দিন প্রথম আমি তাকে একটা কিস করছি, করে আমি চলে আসছি। তারপর সে আমাকে আবার ডাক দিছে, যাওয়ার পর আবার ও আমাকে একটা কেস করছে, করার পর এরপর আর আমি যোগাযোগ করিনি, আমারও লজ্জা লাগতেছিল, ওরও লজ্জা লাগতেছিল, মানে অনেকটা আর যোগাযোগ অনেক সময় বন্ধ ছিল, প্রায় 3-4 ঘন্টা। তারপর এরপর আর 1 মাসের মধ্যে আমাদের কোনো মানে ফোনে টুকটাক কথা হতো, ও একটু মানে ওর ফ্যামিলিটা ওরকম ভাবে ওকে গার্ড দিত, তেমন একটা ফোনে কথা বলতে পারতো না ঘন্টার পর ঘন্টা, যে তা না, আমরা খুবই কম সময় কথা বলতে পারতাম, মাঝে মধ্যে মিস কল, SMS টুকটাক ওর আম্মুর নাম্বার থেকে খুব মানে লুকিয়ে লুকিয়ে করতো। মানে প্রথম আমার প্রেমের প্রথম থেকেই কষ্ট শুরু, যে তেমন একটা কিছুই আমি করতে পারি নাই, যে খুব বেশি মানে কথা বলছি,
যদিও বেশি আর কমের পার্থক্যটা আমিও ধরতে পারছি না, মধ্যে আপনি অত খোলামেলা
মানে অন্যদের মতো অতটা সুযোগ আমরা পাই নাই যে বাইরে বেড়াতে যাওয়া বা এরকম। তারপরে একদিন তাকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে যাই, হ্যাঁ যাওয়ার পর সেদিন ফাইনালি সিদ্ধান্ত নেয় যে,
দেখি আমার বন্ধুরা কি বলছে, দু একটা টেক্সট নিয়ে নিই।
রাইট, অনেক বন্ধু খুব মজা পাচ্ছেন গল্পটা শুনে, যেমন ABX সান লিখেছেন ফেসবুকে যে শাবাশ বাচ্চা,
বাচ্চা কি নাম কি ওর,
ABX সান,
ABX সান, শাবাশ বাচ্চা,
বাচ্চা বলার
আরো পাগল হয়ে গিয়েছিল এরকম একটা ভাব। অ্যান্ড আপু অপু সরকার লিখেছেন যে গুরু আরিফের লাকটা অনেক ভালো। অ্যান্ড আছেন রাফি ইসলাম আহমেদ লিখেছেন যে গুরু আরিফ ভাইয়ের স্টোরিটা সুপার লাগছে। অ্যান্ড অচেনা বন্ধু লিখেছেন ওয়াও ভেরি নাইস স্টোরি। অ্যান্ড মোহাম্মদ রকিবুল হাসানও লিখেছেন সুইট গল্প। এবং বন্ধু আপনিও কমেন্ট করছেন এবং করবেন আমি জানি, সো প্লিজ আমাদের এই পোস্টটিতে লাইক করুন এবং কমেন্ট করুন। এবং আমাদের ফেসবুকের আইডিটা হচ্ছে WWW, মানে আমি URL লিঙ্কটা বলছি, www.facebook.com/dhakafm90.4। এখানটিতে আপনি আমাদেরকে কমেন্ট করবেন, আমাদের যে পোস্ট দেওয়া আছে সে পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ইচ্ছে করলে আপনি আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন। আর ফেসবুকে ফেসবুকের অ্যাড্রেসটি তো বললাম, এবং আমাদের কমন SMS পোর্টে আপনি SMS করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমি জানি গুরু হিতেশামও বলবেন লাইকিং এর কথাটা,
অবশ্যই আমরা চাই যে বেশি বেশি পরিমাণে লাইকিং এবং কমেন্টস আসুক আমাদের ডেডিকেটেড পোর্ট 16260 অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফেসবুক আইডি www.facebook.com/dhakafm904। যত বেশি সংখ্যক আমরা টেক্সট পাবো এই রিলেটেড, তাদের মধ্যে থেকে সর্বাধিক দুইজনের সাথে আমরা কথা বলার সুযোগ নিব।
এক্স্যাক্টলি,
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
যাই হোক গুরু, আমি আমার ডিটেলস যদি বলতে যাই তাহলে আজকে শেষ করা তো সম্ভবই না, কয়েকদিন লাগতে পারে, তো আমি একটু শর্টে বলি। শেষে আমাদের সম্পর্কটা যখন এরকম ডিপ হয়ে গেল, একদিন দেখা করলাম, রেস্টুরেন্টে আসলাম, বসলাম, তারপরে কথা বলার পর সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা বিয়ে করব। তারপর আমার ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ডের সাথে তার পরিচয় করিয়ে দিই। আবার আমার একটু সমস্যা ছিল যে আমি আমার ওয়াইফ মনে করতাম, আর আমি সে কারোর সাথে বেশি কথা বলুক তাও না, চাইতাম না, একটু জেলাস ফিল করতাম। তো আমি বলতাম যে আমার ফ্রেন্ড ফোন দিবে, তোমাকে এই ব্যাপারে একটু কথা বলবে, এত মিনিট কথা বলবা, তারপর ফোন রেখে দিবা এনি হাউ, তুমি তো আবার আমাকে খুব মান্য করত, এইটা অস্বীকার করব না যে এখনো হয়তো করে, এখন যোগাযোগ নাই। তখন সে আমার ফ্রেন্ড বোঝালো যে বিয়েটা এত সহজ কিছু না, আপনি আরো ভালোভাবে চিন্তা করেন, আরিফকে আরো ভালোভাবে চিনেন। ফ্রেন্ড অনেক বোঝালো, বোঝানোর পর সে আবার মানে উত্তর এরকম দিত যে আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি সব চিন্তা করেই
সিদ্ধান্ত। সে কোন ক্লাসে?
ও এইচএসসি। তখন তো পরীক্ষা দিবে এরকম। তারপরে সে বোঝানোর পর আমার ফ্রেন্ড বললো যে দেখো তো এরকম বলতেছে, তুই সিদ্ধান্ত নে। তো আমি টেনশনে পড়ে গেলাম। তারপরে আমি অনেকদিন চিন্তা টিন্তা করে তারপরে এইভাবেই কাটতে থাকলো। হঠাৎ তার আবার সে করতো কি, আমাকে আমি যা যা করতে চাইতাম না বা যেগুলো পছন্দ করতাম না সেগুলো করতো। তো তার বান্ধবীদের সাথে ঘোরাফেরা বা ও তখন আসলে কি বলবো, মাথায় কাপড় রাখা মানে পর্দাটা যেটা, এটা তেমন একটা করতো না, যেহেতু ঢাকার মেয়ে ওইভাবে চলতো, খুব স্বাচ্ছন্দ্য বোধ করতো। মানে এটাকে তেমন
ঢাকার মেয়ে অনেকেই হিজাব করেন, পর্দা করেন,
করেন মানে
যাই হোক সে করতো,
সে ওই ফ্যামিলি থেকে করতো না। যাই হোক তারপরে সে ওইটা হচ্ছে বললো যে আমাকে টাইম দেন, একটা জিনিস হঠাৎ করে হয় না। হ্যাঁ, ছয় মাস টাইম নিল আমার কাছে যে এর মধ্যে আমি আপনার পছন্দের মতো হয়ে যাব। তারপর বলার পর সে এরকম চেষ্টা করতো, তো তাকে আমি শাস্তি দিতাম যে মাথা থেকে যদি একদিন কাপড় সরে যেত, দুই ঘন্টা কথা বলবো না, তিন ঘন্টা, এরকম করতে করতে মানে আস্তে আস্তে তাকে মাথায় কাপড়টা দেওয়ালাম। হ্যাঁ, শুধুমাত্র মাথায় কাপড় থাকবে সবসময় বাইরে গেলে। তারপর সে একদিন তার বান্ধবীদের সাথে বেড়াতে যাওয়ার পরে জাস্ট 1299 শপে যাবে, এতটুকুই বাসা থেকে। যাওয়ার সময় তার রিক্সার মধ্যে আমি ফোনে, ফোন অন ছিল, আমি সবসময় বাইরে গেলে বলে দিতাম আমার সাথে কথা বলার দরকার নেই, ফোন অন করে তুমি রাখবা, যেন আমি মানে এতটুকু বুঝতে পারি যে তুমি সেফ বা ভালো আছো। হ্যাঁ, বান্ধবীদের সাথে আছো, সমস্যা নেই, যেখানে যাও রাখবা, যেন কোনো তুমি প্রবলেমে পড়ো নাই, অন্তত এতটুকু আমি বুঝতে পারি। তারপরে সে ওই ফোন অন ছিল, কথা বলতেছি একটু জোরে জোরে, তো এই জন্য আমি রাগ করলাম যে রিক্সায় একটা মেয়ে মানুষ কথা বলবে এত জোরে কেন, বান্ধবীরা আছে ভালো কথা, যে বলতেছে অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে এই জন্য এক্সাইটেড ছিলাম, বলেটা সরি বলছে। বাট আমার একটু যখন এইসব বিষয়ে আমি রাগ করতাম একটু কঠোর হয়ে যেতাম। তারপরে আমি সেদিন সারাদিন কথা বলি নাই। পরদিন সকাল 9:30 যখন আমি তো চতুর্থ মানে চারতলায় থাকতাম, ও তিনতলাতে, আর ও তো আমার বাড়িও। যাই হোক, ও আসার সময় আমি জানে যে কোন সময়টাতে বের হবো, বের হওয়ার সময় ও দরজা খুলছে, বাট আমি ওর দিকে তাকাই নাই। তারপর আমি চলে আসছি, সে করছে কি, আমি এসে আমার যে পয়েন্ট, আমি ওই অফিসে বসার পর কিছুক্ষণ পরেই দেখি যে সে চলে আসছে, মানে এই যে ড্রেসে আমি দেখে আসছি ওইভাবেই চলে আসছে। আসার পর আমি তাকে প্রশ্ন করলাম কি ব্যাপার, বলতেছে আপনি কথা না বলে চলে আসলেন কেন, সে বলে সরি টরি বলতেছে, মাপ চাইতেছে, আমার হাত ধরে বলতেছে যে সে বিয়ে করবে, এখন এই মুহূর্তে বিয়ে করবে। আর সেদিনের তারিখটা ছিল 14/2/2012, মানে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, যে দিনটা আসলে তেমন একটা আমি পছন্দ করতাম না আগে, মানে প্রেম প্রেম করতাম না, আমার ফ্রেন্ড ট্রেন্ড প্রেম করলে বলতাম যে তোরা শৈশবেই প্রেম করস, ভবিষ্যতে আর কি করবি, সেইভাবে ক্রিটিসাইজ করতাম। আর এই জন্য আমার প্রেমের বা ওই ভালোবাসার ঘটনাটাও আমি সবসময় গোপন রাখতাম যে এখন তো ওরা আমাকে ধরবে। তখন এই ব্যাপারটা আসলে কেউ জানে না, এখন পর্যন্ত আমার অনেক বন্ধুই জানে না যে আমি কাউকে পছন্দ করতাম বা বিয়ে পর্যন্ত করে ফেলেছি ভালোবেসে। মানে আমি পুরোপুরি হার মেনে গেছি এখানে। আমি বন্ধুদেরকে বোঝাতাম উল্টা যে মা বাপের স্বপ্ন থাকে ছেলেকে বিয়ে করাবে মেয়ে করাবে, আর তোরা সব নষ্ট করে দিস, এইভাবে মানে আমি দেখা যায় উপদেশ দিতাম, এখন আমি ওইখানে ফেসে গেছি বলা চলে। তারপর সে আসার পর আমাকে বলতেছে যে বিয়ে করবে, বিয়ে করবে, বিয়ে ছাড়া এখন যাবে না এখান থেকে, বিয়ে করেই তারপরে বাসায় ফিরবে, আর যদি না যান তাহলে এখানেই থাকবো, এভাবে বলতেছে। বলার পর তাকে আবার আমার ফ্রেন্ডকে দিয়ে কথা বলালাম, বুঝালাম, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো, বাসায় যাও, তুমি আগে 4 রাকাত নামাজ পড়ো নফল, পরে তুমি রেডি হয়ে বেরো, আমিও তারপরে বাসায় গিয়ে আমিও বের হচ্ছি, জাস্ট একটা টাইম দিলাম যে 12:30 তুমি বের হবা। তারপর 12:30 বাজে, যখন বাজলো সে বের হলো, তাকে দেখে আমি ছাদে ছিলাম, আমিও বের হলাম। তারপর দুজনে একসাথে হয়ে আমরা একটা কাজী অফিসের উদ্দেশ্যে গেলাম। তারপর আমার দুই ফ্রেন্ডকে ফোন দিলাম যে দোস্ত বিয়ের কি কি মানে ফর্মালিটি আছে। তারপর ও আবার ফোন দিল, আমার এক ফ্রেন্ড বিয়ে করছিল নিজে থেকে, ওই কাজীকে ফোন দিয়ে ব্যবস্থা করলো। করার পর আমরা একটা রেস্টুরেন্টে বসে প্রায় 4টা পর্যন্ত ওয়েট করি ওদের জন্য, 12:30 থেকে। তারপর 4:15 দিকে মানে কাজী অফিসে গিয়ে বললাম যে দেখেন আমার তো আর 17 বছর 5 মাস তখন সার্টিফিকেট অনুযায়ী
18 হয়
না, 18 হয় নাই, তো আইনানুক ভাবে তো আর সে এখন আমাকে ওই ডকুমেন্টস করতে পারবে না। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি শুধুমাত্র আমি যেন আজকের পর থেকে তার সাথে কথা বললে যাই করি আমার বৈধ হয় বা আল্লাহর কাছে হিসাব না দিতে হয়, আপনি এটা করেন। হ্যাঁ, ওইভাবে যদি নিয়ম থাকে, বলছে সমস্যা নেই, এটা হবে, উনি খুতবা পড়ে তারপর আল্লাহকে সাক্ষী রেখে যা যা নিয়ম ওইভাবে আমাদেরকে বিয়ে পড়িয়ে দিল। দেওয়ার পর ও কান্না করছে অনেকক্ষণ, যে ভয় পাচ্ছিল এরকম অবস্থা। তারপর আমি বলছি ঠিক আছে তোমার যদি এখনো কনফিউশন থাকে যে বা সাহস হচ্ছে না তাহলে তুমি বাদ দাও পরে কই, হ্যাঁ বা আরেকটু চিন্তা করে না, না 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 যাবো না। পরে অ্যাটলিস্ট আর কি বিয়ে করলাম সেদিন। করার পর সপ্তাহখানিক তার সাথে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না। তারপর চলতে থাকে প্রায় 2012, মানে আমাদের কি বলবো স্বামী স্ত্রীর এখন তার ভালোবাসার সম্পর্ক আছে কিন্তু এখন বৈধ একদম। তারপর ভালোবাসা চলতে থাকে, ও আমার জন্য মানে তখনও ও বোরকা পরতো না, থ্রি পিস পরতো। তো এখন আর কি আমি বললাম যে ঠিক আছে আমাকে যখন হাজবেন্ড হিসেবে গ্রহণ করলাই এখন একটু কষ্ট করতে হবে তোমার, সেটা হচ্ছে যে হয়তো আমার ফ্যামিলিতে আসলে তোমার অনেক কষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমার মা কিন্তু তোমার কাছে কিছুই চাইবে না, যে তুমি কতটা সুন্দর, ফ্যামিলির কি আছে বা কি দিতে পারতেছে তোমার ফ্যামিলি বা আমি কি পাচ্ছি তোমার ফ্যামিলি থেকে কিছুই দেখবে না। একটা জিনিসের জন্য মা একটু কঠোর হয়ে যাবে, সেটা হচ্ছে যে তোমার
আচ্ছা আমরা কিছু টেক্সট নিয়ে নিই।
রাইট, এত বন্ধু টেক্সট করছেন যে না পড়ে আমি আর পারছি না। যেমন জুয়েল রানা লিখেছেন আরিফ ভাই কোনো কথা যেন বাদ না যায়। ওকে, সবুজ আহমেদ লিখেছেন যে আরিফ ভাই খুব মজা লাগছে আপনার গল্পটা শুনে। কাউসার আহমেদও লিখেছেন ভালোবাসা এত মজা। এন্ড জনি চৌধুরী লিখেছেন আশিকি টু মুভি কেউ হার মানাবে। ওকে, এন্ড রূপ, ওকে রূপকথা রাজকুমার লিখেছেন হারিয়ে গেলাম যেন কোথায় আমি। ওকে, বেলাল খানও আছেন লিখেছেন বেটা গো অন। এন্ড সেলিম রেজা আছেন লিখেছেন যে গুরু আজ তবে আর চোখের জল ফেলা লাগবে না, এরকমই মনে হচ্ছে তার
না জল।
ওকে, এন্ড শাইলা রাহাত লিখেছেন যে চরম লাগছে স্টোরিটা। এবং লতিফ লিখেছেন ভালোবাসার সাগরে একবার পড়ে গেলে আর কুল ফিরে পাওয়া যায় না। এন্ড হৃদয় জুনায়েদ লিখেছেন ফারিয়া আরিফ গুড কম্বিনেশন। এন্ড বন্ধু আপনিও আপনার এই কমেন্টস গুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আর আমাদের ফেসবুকে যে আইডিটা আছে ঢাকা এফএম 90.4 এবং আমাদের যে ইউআরএল লিঙ্কটা আছে www.facebook.com/dhakafm90.4 এখান থেকে এসে আমাদের যে পোস্টটি আছে সেই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আপনি যদি চান ইচ্ছে করলে আমাদের এই পোস্টটি আপনি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর আমাদের কমন এসএমএস পোর্ট আছে, সেটা নাম্বার হচ্ছে 16260। সো দুটো মাধ্যমেই আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। এন্ড গুরু হিতেশাম আর একবার যদি লাইক এবং কমেন্ট এসবের কথাগুলো,
আমি বরং একটা ভালো খবর দিই আমার বন্ধুদেরকে, সেটি হচ্ছে যে এই বছরের যেহেতু লাস্ট প্রোগ্রাম আজকে হতে চলেছে আমাদের এই প্রাণা ভালোবাসার বাংলাদেশে, সেই কারণে একটা 10 মিনিটের পর থেকে টেলিফোন লাইন ওপেন করে দেওয়া হবে এবং যে যেমন খুশি তার জীবনের কথা আমাদের সাথে শেয়ার করতে পারে, যে কোনো প্রবলেমের কথা বলতে পারে, মনের মধ্যে যে ধরনের কথায় লুকিয়ে থাকুক না কেন আমাদের সাথে শেয়ার করতে পারে। দ্য প্ল্যাটফর্ম ইজ ওপেন, একটা দশের পর থেকে আমরা ফোন কল লাইন ওপেন করে দিব। এটা প্রোগ্রাম রিলেটেড হতে পারে অথবা আপনার মনের কথা বলতে পারেন আপনারা প্রাণ খুলে আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি আরিফের কাছে। আরিফ, তারপরে?
সময় খুবই কম মনে হচ্ছে। তারপর আমার বিবাহিত লাইফ চলতে থাকে কিন্তু তখনও তার সাথে আমি সরাসরি তেমন ভাবে দেখা করিনি। সে তখন যখন HSC পরীক্ষা দিবে ও তার মাঝে একটু একটা ছোট্ট একটা ঘটনা যেটা মানে মর্মান্তিক বলা চলে, ঠিক আছে আমার 10 দিন কেটেছিল। সেটা হচ্ছে যে যখন ও আমার একটা ফোন ওকে দিয়েছিলাম, আমি ওর ফোন নষ্ট ছিল, আমার একটা মোবাইল ওকে দিয়েছিলাম যে ওর সাথে যোগাযোগের জন্য। তো সেটা দিয়ে যোগাযোগের মধ্যে, সেটা বিয়ের আগে মানে যোগাযোগ করা অবস্থায় ও আমাকে টেক্সট করতে গিয়ে ফোনটা ধরা পড়ে। ধরা পড়ার পর তার মামার মাধ্যমে তার মা আমাকে ফোনটা ফেরত দেয় এবং আমাকে সাবধান করে যায় যেন আর যোগাযোগ না হয় বা এরকম কিছু বলার পর আমি তাকে কোনোভাবে কনভিন্স করে মানিয়ে নিই যে তেমন কিছু না, যাই হোক আর হবে না এরকম বলে নেই। আর তারপর তার সাথে আমার তারপর দিন থেকে তখন টোটালি আমি তাকে অনেক ভালোবাসি এবং তাকে ছাড়া যে থাকতে পারবো না ওই 10 দিনে আমি ফিল করে ফেলছি। তারপর দিন থেকে কোনোভাবেই তাকে দেখতে পারছি না, যদিও একই বাসাতে থাকি, তাকে বের হতে দিচ্ছে না। আর এমন একটা সময় যে তখন ওর কলেজে কোনো একটা ছুটি ছিল 10 দিনের, তখন কলেজেও যাবে না, কোচিংও করে না, তখন বাইরে যে কোনো চান্সই নেই তার সাথে যোগাযোগ করার, দেখা করার। তারপর আমি অনেক চেষ্টা করি, হ্যাঁ তার আর আমার একটা নির্দিষ্ট স্থান ছিল যেখানে গেলে আমি রাত্রে 11টায় যখন বাসায় ফিরবো আমি এক জায়গায় দাঁড়াতাম, সে জানে যে শুধু ওইখানে আমি আছি, ঠিক আছে এমন একটা জায়গা, আর আমি জানি যে সে জানলার কোন জায়গাটাতে থাকবে, হ্যাঁ সেটাকে সন্দেহ করার মতো না। আর বাইরে থেকে হঠাৎ করে তাকালে ওই জানলাটাতে বুঝবে না যে কোন একটা মানুষ ওইখানে আছে, মানে এটা শুধুমাত্র ওর আর আমার মধ্যে
ঘটে। জানিস মেঘলা, এগুলো কিন্তু প্রায়শই হয়, আরিফের ঘটনার সাথে হঠাৎ করে রিলেট করতে পারছে। আমার এক বন্ধুকে এইরকম কাজ করতে দেখতাম, অনেক আগে, যেহেতু আমি অনেক আগের জামানার একজন মানুষ, অনেক আগে, অনেক আগের জামানার মানুষ হিসেবে তখন একটা গান খুব বিখ্যাত ছিল, ও এ ও এ ও সামথিং এলস, কি যেন গানটার পরের লাইনটা কি,
ও এ ও এ পি ওয়া রাইট,
জানে দো সামথিং আর কি, নাসিরুদ্দিন শাহ মোস্ট প্রবাবলি ছিল হিন্দি একটা সিনেমা। তো ওইভাবে রাত বিরাতে আওয়াজ দিত, এটা এগারোটা বলতেছে আরিফ এরকম আর কি, সাড়ে এগারোটা বারোটার দিকে
আমাদের নির্দিষ্ট টাইম ছিল,
এক্স্যাক্টলি ওরকম টাইমে আওয়াজ দিত। আর ওই মেয়ে তিনতলাতে দেখতাম যে কোনো একটা জানালা ওপেন করতো, এখান থেকে আওয়াজ দিত, ওইখানে দেখা যাচ্ছে যে মেয়ে তখন জানালা লাইট অন, জানালা খুলে জানালার পাশে দাঁড়াচ্ছে।
আমাদেরও একটা সিগন্যাল ছিল, সেটা হচ্ছে যে আমি তো চারতলায় থাকতাম, গ্রিলে আমি শব্দ করতাম, ওই শব্দ শুনে সে বুঝতে পারতো যে আমি মানে বারান্দায় আসতে বলতেছি নাকি মানে অন্য কিছু।
প্রেমিক প্রেমিকাদের কিছু ব্যাপার স্যাপার থাকে, মানে সাংকেতিক ব্যাপারগুলো তো আসলেই অন্যরকম, যেমন এই ধরনের আওয়াজ দিতে দেখতাম, এরকম একটা আওয়াজ করতো মুখ দিয়ে, সাথে সাথে দেখতাম জানালা খোলা।
আচ্ছা, আবার অনেক রকম ভাষাও আছে,
হোয়াটএভার হোয়াটএভার, ও দন্তন নয় টকে মাঝে রেখে অনেকে কথা বলে,
কিন্তু
রে মেন্টাগলা ভান্টালো আনটাচিস নাকি। কিন্তু যতই আমরা স্মার্টনেস দেখাই, যাদের চোখে চোখে রাখে ছেলে এবং মেয়েকে, তারাও কিন্তু বুঝে যেখানে কি হতে চলেছে। তো আপনার এই আর বিশেষ করে এই কথাটা শুনে আমি একটু নস্টালজিক হলাম, ওই ঘটনাগুলো মনে পড়ছে যে আমার ওই ফ্রেন্ডটাকে এরকম করতে দেখতাম।
চুরি করতে গেলে তো এক একজনের এক এক ধরনের মানে থাকে, কি বলবো যে পলিসি থাকে যে কিভাবে চুরি করবে। তো আমাদের এটা একটা পলিসি ছিল, তো আমরা দেখা করতাম, আমাদের আগে থেকে বলা ছিল যে ফোনে যদি যোগাযোগ না হয় বা কোনোভাবে যোগাযোগ না করতে পারি তখন আমরা এইভাবে কন্ট্যাক্ট করব। তো আরেকটা আমাদের যোগাযোগের মাধ্যম ছিল, সেটা হচ্ছে যে চিঠি, এই যুগে চিঠি দেওয়া দেওয়া হতো, সেটা হচ্ছে যে উপর আমি যখন যেতাম টাইম মতো, ও একটা চিঠি লিখে রাখতো আমাকে, রাতে খাবারটা যেন ঠিক মতো খাই, কয়টায় ঘুমাবো, মানে পুরো একটা রুটিন আমাকে দিয়ে দিত প্রতিদিন, হ্যাঁ যে এই সময়তে ঘুমাবেন, সবকিছুই সব খেয়াল রাখতো। তারপর যখন ওই দুই দিন তিন দিন কেটে যায়, কোনো সিগন্যালও নাই, মানে যতই গ্রিলে শব্দ করি তাকেও আর দেখতে পারছি না, সে বারান্দায় আসতে পারতেছে না, কারণ তার বারান্দার ওই দরজাটা ওর আম্মু হয়তো নিষেধ করে দিছে আসতে পারবে না। আর ও মনে হয় যে তখন একটু চিন্তা করছিল যে এটা আমার মনে হয় সম্ভব না কন্টিনিউ করা, হয়তো বাদ দিতে হবে, এতটাই হয়তো ওকে প্রেশার দিয়েছিল তখন বিয়ের আগেই। তখন তারপরে সে দশ দিন একটা না কোনো যোগাযোগ নেই, হঠাৎ আমার মানে আমি যখন বসেছিলাম আমার অফিসে, হঠাৎ দুপুরে আমার এত খারাপ লাগে যে আমি মানে মাথা ঘুরে পড়ে যাবো, আমার মনে হচ্ছিল মানে আমি তো যেই কাজ করতেছি কিন্তু ওর কথাটা ভাবতেছি যে ওর কি আর দেখতে পারবো না, বা সম্পর্কটা কি আর থাকবে না, মানে কাঠ হয়ে গেল কিনা, এরকম চিন্তা করতে করতে খারাপ লাগতো অনেক, আর এতটাই খারাপ লাগতো যে সহ্য করতে পারতাম না, ইজি থাকতে পারতাম না, কাস্টমারের সাথে ভালো বিহেভ করতাম না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তারপরে একদম অমনোযোগী হয়ে গেছিলাম ব্যবসাতে, পড়াশোনাতে, সব দিকেই। তারপর ওই দিন এত খারাপ লাগছে, হঠাৎ করে বাসায় চলে আসছি ভয়ে, যে আমার মানে মনে হচ্ছে যে মাথা ঘুরতে পারে এরকম লাগছিল। তারপর আমি বাসায় এসে উজু করলাম, উজু করে তখন দুপুর ছিল, আমি নফল নামাজ পড়তে থাকলাম, তারপর জোহর পড়লাম, খাওয়া দাওয়া করি নাই সকালে ও দুপুরে। আমার মা আবার তখন বাসায় ছিল না, মামার বাড়িতে বেড়াতে গেছিল। তারপর আমি আসরের নামাজের পর, হ্যাঁ মানে মোনাজাত দোয়া করলাম যে আল্লাহ একটু মানে যদি এমন হয় যে তার সাথে সম্পর্কটা আমার কন্টিনিউ হবে বা আমি তাকে পাবো, তাহলে আল্লাহ আমার আর কষ্ট না দিয়ে মানে এইভাবে বলতেছি যে যোগাযোগ করায় দিয়েন, আর না হয়তো আপনি এটা এমন ভাবে আমাকে ভুলাই দেন যেন এটা নিয়ে আর আমার মানে এরকম অবস্থা না হয়। ওই নামাজটা পরে উঠবো আমি, কি বলবো, আমার মানে একদম আমার লোমগুলো দাঁড়িয়ে গেছিল, যে তখনই ও হঠাৎ করে ওর একটা ভয়েস আমার কানে আসছে, দৌড়ে আমি বারান্দায় যাই আর দেখি যে তার আম্মার সাথে সে কোথায় জানে যাচ্ছে। আমি তার চেহারা দেখতে পারিনি, জাস্ট তার মানে ড্রেসটা দেখতে পারছি, যে একটুখানি দেখছি যে সে যাচ্ছে, একটু শিওর যে সে মানে কি যে ভাল লাগতেছিল। তারপর এসে আবার আমি নামাজের মুসলায় বসে আবার আমি শুকরিয়া আদায় করলাম যে না, আমার একটা কনফিডেন্স চলে আসছে যে না আমি তাহলে ওরে পাবো যেহেতু এই অবস্থাতে দেখতে পারছি। তারপরের দিন সকালে আমি সে যেই টাইমে কলেজে যায় খেয়াল করলাম, আর আমি ওর আর আমার সম্পর্কটা একদমই সিক্রেট ছিল, কারণ তার কোনো বান্ধবীও জানতো না আর আমার কোনো বন্ধুও জানতো না, যার ফলে কারো কাছ থেকে হেল্পও নিতে পারছি না যে কবে ওর কলেজটা খুলবে বা কবে যাবে জানতে পারছিলাম না। তো আমি নিজেই একদম ভোর থেকে ছয়টা থেকে শুরু করে ওয়েট করতেছি যে যখনই যাবে আমি দেখতে পারবো। আমি দশ দিনই ট্রাই করছি, ছয়টা থেকে শুরু করে সাড়ে সাতটা আটটা পর্যন্ত, একদিনও পাই নাই। তো ওই দিন আমার ঘুমতে করতে দেরি হয়ে গেছিল, দেরি হয়ে যাওয়ার পর আমি দেখছি যে শুধুমাত্র ও কলেজ ড্রেস পরা বের হয়ে গেছে, আমি বারান্দা থেকে দেখছি, দেখে আমি কোনোভাবে তৈরি হয়ে বের হইতে হতে ও আবার খুব দ্রুত হাঁটে চলে আসছে অনেকটা দূর। এর মধ্যে আমি যে হেঁটে যাবো, রিক্সাও পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, যে ওকে এখন কোনোভাবেই মানে পাবো কিনা ভয়ে দৌড়াচ্ছি। হঠাৎ করে এক ভাইয়াকে দেখলাম যে বাইক নিয়ে যাচ্ছে, ওই ভাইয়াকে বলে তার মানে তার বাইকে উঠে আমি তার দিকে গেলাম। যাওয়ার পর তাকে আমি দূর থেকে দেখলাম, দেখার পর একটা ডাক দিলাম, দেওয়ার পর সে আর ফিরে তাকায় না আমার দিকে। আমি কাছে গিয়ে যাওয়ার পর সে দেখে যে মানে চেহারাটা এমন অবস্থা হয়ে গেছে যে আমার চেয়ে বেশি কষ্টে সে ছিল, আমি বুঝতে পারলাম। তারপরে সে বললো যে ঠিক আছে আপনি আপনার অফিস যান, আমি কলেজ থেকে ফিরে আপনার সাথে দেখা করব। তো দেখা করে সে সরি টরি বলতেছে যে ঠিক আছে আমাদের আর কন্টিনিউ করা সম্ভব না, এমন এমন ঘটনা হয়েছে বাসায়, সে কান্না করতেছে। পরে আমি বলছি আমার দিকে তাকায় তুমি একবার বললো যে তুমি থাকতে পারবো আমাকে ছাড়া। তো সে আর কোনো কথা না বলে কান্না করে চলে গেছে, কোনো আনসার দেয় নাই। তো তারপরে আর কি আবার দেখা গেছে যে দুজনই বাধ্য হয়েছি আবার যোগাযোগ করতে। আমিও চিন্তা করছিলাম যে ঠিক আছে এতই যখন সমস্যা আমরা স্যাক্রিফাইস করলাম, হ্যাঁ তো যোগাযোগ করব না বা শেষ ভালোবাসা, এরকম একটা চিন্তা করছি যে ঠিক আছে তুমি আর কারোর সাথে সম্পর্ক করো না আমিও করবো না, ভালোবাসা আমাদের মধ্যে থাকবে, এইভাবে আর কি চালিয়ে গেলাম। তারপরে কোথায় ছিলাম যে বিয়ে হয়ে গেল যখন, বিয়ে করে আমরা দাম্পত্য জীবন কাটাচ্ছিলাম মানে দূরে থেকেও। তারপরে আমাদের এইভাবে কেটে গেল, ওর রেজাল্ট দিল, ভালো রেজাল্ট করলো ও। তারপরে ওর ভার্সিটিতে ভর্তির ব্যাপারে আমাকে, ও জানে যে আমি ওর পর্দাটা নিয়ে সবসময় ঝামেলা করতাম আর কি, ওর কাছে ঝামেলা মনে হতো। তো সরকারি ইউনিভার্সিটি গুলাতে যদি ভর্তি হয় জগন্নাথে বা অন্য কোনো যেটাতে যায় দেখা যাচ্ছে ছেলে মেয়ে একসাথে ক্লাস করতে হবে, এই জন্য আমি নিষেধ ছিল আমার। সে ঠিক মতো তখন পরীক্ষাটাও দেয় নাই যেন সেখানে ভর্তি না হইতে হয়, কারণ আমার ইচ্ছা ছিল যে তাকে যে ইউনিভার্সিটিতে ভর্তি করাবো প্রাইভেটে, যে আমি বলে দিয়ে মানারতে ভর্তি করাইয়েছিলাম যে সেখানে করলে একটু মেয়ের আর আলাদা ক্লাস করে ছেলেটা, এটা আমার ইচ্ছের জন্য সে করলো কি তার মা বাবার ইচ্ছাটা অপূর্ণ রাখলো। তারপরে সে স্বামী হিসাবে আমাকে প্রায়োরিটি দিল, সে এখানেই ভর্তি হলো এবং আমি সব তাকে সাপোর্ট দিয়ে হেল্প করে মোটামুটি যোগাযোগ করে তাকে ভর্তি করালাম। তারপর প্রতিদিন আমার মনে হয় যে সে যে তিন চারটা মাস ক্লাস করতে পারছে, এই চারটা মাসে আমি সর্বোচ্চ দুই থেকে তিন দিন হবে যে তার সাথে যেতে পারি নাই বা তাকে খেয়াল রাখতে পারি নাই। এছাড়া যে সে আমার স্ত্রী হিসাবে আমি তাকে প্রতিদিন রিক্সায় নিয়ে মানে দিয়ে আসতাম এবং আবার নিয়ে আসতাম। আমি যদিও দূরে কোনো কাজে থাকতাম বা যে কোনো মিটিং থাকতো যাই থাকতো যত কাজ থাকতো, আমি তাকে সবসময় প্রায়োরিটি দিতাম যে আগে ওকে আমি সেফলি আনতে হবে। তো একদিন আমার মনে আছে যে আমি অনেক দূরে ছিলাম, প্রচুর বৃষ্টি হতো, বৃষ্টি হলে আবার আমার খুব টেনশন লাগতো যে তার বৃষ্টির মধ্যে আসতে সমস্যা হবে। তাকে ওই দিনও আমার মনে আছে যে আমি এসে তাকে বাসায় দিয়ে আসছিলাম, আবার আমি আমার কাজে ফিরে গেছিলাম। তো এইভাবে আমাদের কি বলবো মানে সময়টা কাটতে থাকে। সেও আমার জন্য ধীরে ধীরে পর্দা শুরু করে, পর্দা বলতে বোরকা নেওয়া শুরু, বোরকা নিল, বোরকা নেওয়ার পর সে হিজাব নিল। তারপরে হিজাব বলতে তখন শুধু মুখটা খোলা থাকতো, তারপর দেখতো যে আমি এটাও তেমন একটা পছন্দ করি না। তারপর সে চোখ ঢাকা অবস্থায় যেভাবে মেয়েরা স্কার্ফ বাঁধে সেটাও আমার জন্য করলো। করার পর লাস্ট এই গত রমজান মাসে সে আমাকে বলে যে আপনি আমাকে একটা কালো চশমা কিনে দিয়ে আমি আপনি চাইলে চোখটাও ঢেকে চলবো আপনার জন্য। তো আমি বুঝতে পারলাম যে অবশ্যই সে আমাকে ওইরকম ভাবে প্রায়োরিটি দিচ্ছে এই জন্য যে অতটাই ভালোবাসে। তারপরে সে এরকম হয়ে আসছে, হাতের মোজা পায়ের মোজা পরা শুরু করছে, কিন্তু আমাকে তার একটু কষ্ট নিয়ে জানা, যেটা যদিও শুনতে খারাপ লাগে, তার বাসা থেকে একটু সমস্যা হতো, তার মা চাইতো যে সে একটু সুন্দরভাবে সেজে গুজে বের হোক বা এইভাবে বলতো, সে কান্না করতো এসে যে আমার মাই আমাকে বাধা দেয় বা মাঝে মধ্যে আমাকে ক্রিটিসাইজ করে এটা নিয়ে যে সে জান্নাতে যাবে, ওনাকে নিয়ে সে জান্নাতে যাবে, এরকম ধরনের কথাবার্তা বলতো। তারপর যখন আমাদের মানে রিলেশনটা যে এতটা ডিপ, বিয়ের কথাটা হয়তো তার বাসায় জানতো না তার মা, কিন্তু বুঝতে পারছে যে আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক, কোনোখান থেকে ইনফরমেশন পেয়েছে কিনা জানি না, গত জুনে হঠাৎ করে আমাদের সাথে, আমার সাথে এবং ওর সাথেই খুব রাফ বিহেভ শুরু করে। তাকে একদম দেখা যাচ্ছে যে খাবারটা পর্যন্ত ঠিক মতো দিচ্ছে না, এরকম বিহেভ শুরু করতেছে। তো সে তখন টেনশনে পড়ে গেছে, মা মনে হয় আমাদের বিষয়টা পুরোপুরি ভাবে বুঝতে পারছে, বিয়ের কথাটা বুঝতে কিনা জানি না। তো সম্পর্কের কথা তো অনেক আগে থেকেই মোটামুটি সন্দেহ করে জেনে আসছে, কিন্তু আমি যে কোনোভাবেই হোক কনভিন্স করে নিছি। তারপর সে হঠাৎ করে জুলাই মাসে আমাকে ফোন দিয়ে বলে যে আপনি আম্মা অনেক বকাঝকা করছে আমাকে এবং বলে দিছে আপনার সাথে কোনো যোগাযোগ করতে না, করলে আপনাকে মেরেই ফেলবে, এই সেই মানে আমার ক্ষতি করবে। তো অনেক ভয় পেয়ে গেছে, ও আমাকে ফোনে সাবধান করে দিছে যে আপনি একটু সাবধান হয়ে যান বা আমার মা কিন্তু যে কোনো সময় ক্ষতি করবেই, উনি রাগের বসে করে ফেলতে পারে। তারপরে তখন আমাদের ওই পূর্বে যে বিয়েটা করছিলাম সেটাই ছিল। তারপরে আমরা রোজায় চিন্তা করলাম যে এখন যদি জানাজানি হয়ে যায়, দেখা যায় যে আমরা যে অবস্থায় আমাদের ডকুমেন্টস, আমি একজন ওকে আমি পাবো না বা হারানোর একটা সম্ভাবনা থেকে যায়, তো সেও চিন্তা করে যে তাহলে আমাদের আবার বিয়েটা ঠিকভাবে মানে ইয়ে করে নিই কাগজপত্র, তাহলে হয়তো তখন আপনি আমাকে একটু শক্তভাবে এগোতে পারবেন। তারপরে আমরা গত অগাস্টের চোদ্দ তারিখে আবার আমরা কোর্ট ম্যারিজ করে নিই। তখন ওর সার্টিফিকেট টিকেট সবকিছুতেই তো 18 বছর পূর্ণ হয়ে গেছে, করে নেই। এটার উদ্দেশ্য একটাই ছিল যে কোনোভাবেই যেন কেউ যত চেষ্টাই করুক আমাদের দুজনকে আলাদা না করতে পারে, এবং সেও এরকম একটা কমিটমেন্ট ছিল যে আমার ফ্যামিলি না মানলে আমি তাকে আমি ফ্যামিলি ছেড়ে তাকে তার কাছে যাব, সেও মানে আমার কাছে আসবে। এবং সে এর মাঝখানে আমার আম্মাকে ডেকে তার আম্মা কমপ্লেন করেছিল যে আপনার ছেলের সাথে আমার মেয়ের মনে হয় এরকম একটা সম্পর্ক, আপনি প্লিজ এটা ইয়ে করেন। তো আমার আম্মা বলছিল ঠিক আছে আপনি আপনার মেয়েকে কোথাও ভালো জায়গায় বিয়ে দিয়ে দেন, আমি আমার ছেলেকে সরায় নিচ্ছি। বলার পরে আমি আবার যখন ওকে বললাম, ও আমার আম্মার সাথে যোগাযোগ করে সেদিন তার পরের দিন প্রথম, যে আন্টি প্লিজ আমাকে নিয়ে কি আপনার কোনো সমস্যা আছে? আম্মা বলছেন না। পরে আমার আম্মা বলছে বাবা দেখো তোমার আম্মুর কাছে আমার ছেলের এক ফোটাও দাম নাই, এইভাবে বলে পরে বলতেছে যে কিন্তু আমার কাছে আমার ছেলের মূল্য অনেক। অনেক বোঝানোর পরে অনেক রিকোয়েস্ট করে যে তুমি সরে যাও প্লিজ, তোমার আম্মু কিন্তু এরকম করবে, আমরা তো এখানে তেমন কিছুই করতে পারবো না, পরে আমার ছেলেটার ক্ষতি হবে। পরে বলার পর সে কান্নাকাটি করে আম্মাকে বলে যে প্লিজ আপনি মেনে না, আমি সব কনভিন্স করবো, আমার মা বাবা যারাই আছে আপনার ছেলের গায়ে একটা টোকাও দিতে পারবে না, এইভাবে কথা দেয়। কথা দেওয়ার পর আমার মা তখন তাকে বলে যে ঠিক আছে তুমি যদি পারো তাদেরকে রাজি করিয়ে তাদের দোয়া নিয়ে আসতে, একটা সুতা পরিমাণ কিছু আমি কখনো চাইবো না, তাহলে আমি মেনে নিব, কিন্তু তুমি যদি একা চলে আসো পালিয়ে চলে আসো বা ঝামেলা হয় এগুলো নিয়ে আমরা কিন্তু এটা মানবো না। বলে দেওয়ার পর তারপরে যোগাযোগটা মোটামুটি মানে একটু কমে যায় আমাদের, আমরা একটু সাবধান হয়ে যাই যে তারা মুখ কি করে না করে। এরপরে দেখলাম যে না আস্তে আস্তে ওই আমার শাশুড়ি মা তাকে ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, আস্তে আস্তে চেষ্টা করতেছে। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে খুব তাড়াতাড়ি কোর্ট ম্যারেজটা করা দরকার। তো এই সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া ছিল না, আমার এক বড় ভাইকে আমি জানাই, জানানোর পর তিনি আমাদেরকে মানে বলে যে ঠিক আছে আপনি এই সময় আসলে পরে আমি একজন উকিল নিয়ে যা করব। তখন রোজার মাস ছিল, তখন আর বের হইতে পারি নাই। তারপর রোজার পরে 14 আগস্টে আমরা কোর্ট ম্যারেজটা করে নিই। করে নেওয়ার পর তার সাথে আমার লাস্ট যোগাযোগ হয় 19 তারিখ পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি। তারপর সে হঠাৎ করে কয়েকদিন ভার্সিটি বন্ধ ছিল, 27 তারিখে তার মামা হঠাৎ করে আমাকে ফোন দিয়ে জানায় যে ও বলতেছে যে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়ে গেছে, এটা কি বলতেছে? তো আমি ফোনে আর উত্তর না দিয়ে বললাম মামা আপনার সাথে সরাসরি কথা বলবো আমি পরে কালকে। বলার পর তার মাকে তার মামা আসার পর মামাকে আমি ঘটনাটা খুলে বলি যে এই ঘটনা। বলার পর তার মামা আমাকে রিপ্লাই করলো যে তুমিও মরবা ও মরবে এবং এটার সাথে যারা জড়িত আছে প্রত্যেককেই মরতে হবে, বলেই তিনি মাথা গরম করে চলে গেল আমার কাছ থেকে। আমি অনেক রিকোয়েস্ট করলাম, কান্নাকাটি করলাম ফোনে, করার পর কোনোভাবেই মানতে রাজি না। সে বলতেছে পরিণতি কি হয় দেখো এরকম বলতেছে। তো ওকে দিয়ে আবার রাত্রে আমাকে ফোন করায় ওর মামার নাম্বার থেকে যে দেখেন আমাদের এই সম্পর্কটা যদি কেউ জানাজানি হয় বা এই বিষয়টা নিয়ে আমি আগাই আপনাকে সাপোর্ট করি তাহলে আমার মা ফাঁসি দিবে নানু ফাঁসি দিবে এরকম বলতেছে। বলার পর আমি বললাম এখন আমার কি করার আছে। হ্যাঁ, তারপরে আমাদের সাথে আর যোগাযোগ নাই। তারপরে 2-3 দিন একটু একটু করে ওকে দিয়ে ওর মার নাম্বার থেকে ফোন দেয় আমাকে। দেওয়ানোর পরে তারা কাগজটা আমার ডকুমেন্টসটা দেখতে চাচ্ছে যে ঠিক আছে তুমি যখন বিয়ে করছো ডকুমেন্টসটা দেখাও তারপর আমরা একটা সিদ্ধান্ত নিব। এটা বলে আমার এফিডেভিটের কপিটা মানে আমি তখন বিশ্বাস করে ফেলি। 29 তারিখে রাত্রে আমাকে বাসায় ডেকে নেয়, ডেকে নিয়ে ওর সাথে কথা বলতে দেয়। বলতে দেওয়ার পর আমাকে তার নানু রিকোয়েস্ট করে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমরা মানতে পারবো না। তারপরে আমি অনেক বুঝাই যে আমি ছাড়তে চাইলেও ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। তারপর আমি যখন বলি যে ও আমাকে ছাড়া থাকতে পারবে না তখন ওর নানু বলে যে ও মরলে মরুক, হ্যাঁ কিন্তু তোমার সরে যাইতে হবে। তারপর বলার পর বলছে যে ঠিক আছে আপনাদের সমস্যাটা কোন জায়গাতে? তো ও বলে যে ওর বাবা মানবে না, ওর ফুফাতো ভাই বা আত্মীয় স্বজন এরা মানবে না। তখন আমি বলার পর বললাম যে তাদেরকে যদি আমরা কনভিন্স করতে পারি আপনারা তো তাহলে কোনো সমস্যা নাই। তো তারা বললো যে ঠিক আছে আপনি তোমরা যদি তাদেরকে রাজি করাতে পারো সমস্যা নাই। তো এই সুযোগটা চাই আমি। সুযোগ চাওয়ার পর আমাকে ওইখান থেকে অ্যাভয়েড করে এইভাবে যে ঠিক আছে তুমি ডকুমেন্টসটা দিয়ে যাও, ডকুমেন্টসটা দেখে তারপরে তোমাকে আমি একটা ভালো ফলাফল দিব, এটা বলে হঠাৎ করে আমার কাছ থেকে ডকুমেন্টসটার কপিটা নিয়ে নেয়। কপিটা নিয়েই তারপর আমাদেরকে সম্পূর্ণভাবে আলাদা করে দেয়। আজকে পর্যন্ত এখন পর্যন্ত মানে লাস্ট আমি তাকে 1 তারিখে দেখতে পারছিলাম, সেপ্টেম্বর 1 তারিখ তার বার্থডে ছিল। হ্যাঁ, ওই দিনই জাস্ট দূর থেকে তাকে বারান্দায় আমি একটাবার দেখছিলাম 4:15 সময়। হ্যাঁ, এছাড়া তাকে আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত তার সাথে আর কোনো ফোনেও যোগাযোগ নাই আমার।
আজ হচ্ছে ডিসেম্বর,
আজকে মানে 3 মাস 26 দিন
সব হিসেব।
হ্যাঁ, তাকে দেখতে মানে দেখতে তো পাই না, তো মাঝখানে আমার যেই জায়গাগুলো ছিল তাকে দেখার রাতে গিয়ে চেষ্টা করি অনেক, কিন্তু
এখন কি বাসায় থাকেন?
না, আমি তো চলে আসছি অন্য বাসাতে, কিন্তু তখনই ওই মাসেই চলে আসছিলাম সেপ্টেম্বরেই, ওই আসার সময় লাস্ট দেখা হয়। আর যখন আমি কাগজটা দিতে যাই নানুকে বলছিলাম, নানু একটু ওরে দেখি একটু কথা বলি, তো নানু বলছে যে ঘরে লোক আছে, মানে মিথ্যা বলছিল, কেউ ছিল না।
কেমন আছেন এই 3 মাস?
আমি এই 3 মাস কেমন আছি তো বুঝতেই পারতেছেন যে 10 দিন দেখতে পারি নাই, যখন বিয়ে হয় নাই তখন আমি স্বাভাবিক ছিলাম না। হ্যাঁ, তাহলে এখন বিয়ে হয়ে গেছে, মানে তার প্রতি যে আমার কতটুক মায়া বা কতটুক টান, এখন এই 4 মাস আছি এমন ভাবে আছি যে টোটালি কোনো ব্যবসা করতে পারতেছি না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছি না। হ্যাঁ, আমি মানে কষ্টটা আসলে শেয়ার করে আমি মনে হয় না বুঝাইতে পারবো যে কিরকম আছি। তো তার যে এস এম এস গুলো পড়ি, আর সে যে সময়গুলোতে আমাকে খাওয়ার জন্য নক করতো, ঠিক সময় খাওয়ার জন্য, ঠিক সময় ঘুমানোর জন্য, ওই সময়গুলোতে মানে নিজেকে আর বোঝাতে পারি না। অ্যাটলিস্ট 1 মাস আমি এরকম অবস্থায় ছিলাম যে আমি খাওয়া দাওয়া করতাম মনে হয় যে মানে 3-4 বেলা পর পর একবার খেতাম আর কি। মানে মানুষ তো ক্ষুধার জন্য খায়, আমিও যখন আগে ক্ষুধার জন্য খেতাম, আর এখন ওকে হারানোর পর আমার মনে হচ্ছে যে আমি খাই শুধুমাত্র বাঁচার জন্য, যে আমার মায়া বাবার দিকে তাকিয়ে আমি এখন ঠিক আছি, শুধুমাত্র যে আমার মা বাবা কষ্ট পাবে, মা বাবা যদি বুঝতে পারে তাদের অবস্থা আমার চেয়ে বেশি খারাপ হয়ে যাবে যে আমি কষ্টে আছি, শুধুমাত্র সেই জন্য আমি বাসায় স্বাভাবিক থাকি। আর এছাড়া বাইরে আমার টোটালি সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এই জন্য যে আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারি না, কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারি না, কাউকে কথা দিয়ে কথা রাখতে পারতেছি না, কারণ আমার মানে মেন্টালি আমি অনেক এমন একটা সিচুয়েশন আছি যে কোনো সিদ্ধান্তও নিতে পারছি না যে কখন কি করব। আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে তাকে পাই আর না পাই, যখন শুনতে পাই যে তার উপর টর্চারিং হচ্ছে, হ্যাঁ, তাকে দিয়ে আমাকে ডিভোর্সের চেষ্টা করানো হচ্ছে, বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, তো তার যে অবস্থাটা কি আমি তো আমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারি বা কারো কাউকে পাশে পাচ্ছি, ও বাসায় একা একদম বন্দি।
ফাইনালি যদি ডিভোর্স হয়ে যায় তখন কি করবেন?
হ্যাঁ, এই ধরনের চিন্তাটা যখন করি তখন মানে নিজেকে মানে সামলাতে পারি না, আর যে ডিভোর্স যে হবে এটা তো আমি ভাবতেই পারি না, এটা অসম্ভব যে আমি লাস্টলি ট্রাই করব যে যতক্ষণ পর্যন্ত আছি যে তাকে ছিনিয়ে নিতে সোজা কথা। এর জন্য যদি মানে আমি তাকে বলছিলাম এক সময় যে আমি যদি মরে যাই তোমাকে পেতে গিয়ে তখন তুমি কি করবা, সে আমাকে একটা আনসার করছিল যে আপনি যদি মরেও যান বা আমার ফ্যামিলিও যদি আপনাকে মেরে ফেলে আমি বিধবা হয়ে হলেও আপনার ঘরে থাকবো। তার মানে এই কথাটা আমার কি বলবো, এখন বিভিন্ন ভাবে শুনতেছি সে আমাকে ভুলে গেছে, আমাকে নাকি এখন দেখতেই পারে না, আমার কথা শুনতেই পারে না, এরকম একটা অবস্থা। তার বিয়ের চেষ্টা করতেছে, 4-5 জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসছে, দেখাচ্ছে, তো আমার একটা কষ্ট ছিল, সেটা হচ্ছে যে ও জানে যে আমি মানে ওরে কখনো বাসে উঠাই নাই বা রিক্সা সিএনজি সারা চারা মানে নেই নাই কোথাও, এই জন্য যে সে আমার স্ত্রী আমি যতটুকু সম্ভব তাকে সেফ রাখতাম, আর পর্দা করাতাম এই জন্য যাতে অন্য কেউ দেখতে না পারে, সেখানে যেহেতু সে এখন আমার স্ত্রী শরীয়ত অনুযায়ী আইন অনুযায়ী, হ্যাঁ, তো আমার স্ত্রীকে তার মা বাবা অন্যায়ভাবে আরেকজনকে দেখাচ্ছে বিয়ে দিবে অন্য জায়গাতে, এটা যখন ভাবি মানে কি বলবো। আর ওর যে বিয়ের জন্য কেউ আসবে এটা কেউ বলার আগে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি বলতে মানে যেমন গত একটা সপ্তাহে একটা ছেলে আসবে দেখতে, আমি তার আগের দিন রাত্রে আমার খুব খারাপ লাগতেছিল, তারপর রাত্রে উঠে আমি নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, পড়ার পর আমি দোয়া করতেছিলাম যে আল্লাহ ও কেমন জানি আছে, হ্যাঁ, যদি কোনোভাবে ওর একটা ইনফরমেশন পাইতাম মানে অন্তত ও ঠিক আছে কিনা এতটুকু জানতে পারতাম, বা ওকে যে বিয়ে মানে বিয়ের জন্য ছেলে দেখায় সেটাকে ও স্বইচ্ছায় করে কিনা এটা যদি জানতে পারতাম তাও নিজে সরে যেতাম, যে ঠিক আছে ও এখন আমাকে ছাড়া ভালো থাকতে পারবে এটাও যদি জানতে পারতাম, তারপরেও আমার ভার লাগতো যে তা ও সরে গেছে, ওই মনে একটা জেদ নিয়ে হইলো আমি সরে আসতে পারতাম, কিন্তু এমন একটা অবস্থাতে আছি যে আমি জানি না যে ওকে আসলে আমাকে এখনো ভালোবাসে কিনা, কিন্তু আমার একটা বিশ্বাস যে ও আমাকে যেভাবে কথা দিত বা আমার জন্য যতটা স্যাক্রিফাইস করছে, আমি মনে হয় যে একটা মেয়ে তার চলাফেরাকে চেঞ্জ করাটাই সবচেয়ে বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, আমাকে আমাকে সময় সময় দেয়া, বা আমার কথা মতো চলা, বা আমাকে একটা মানে ওর পছন্দের অনেক, ও আমাকে অনেক পছন্দের খাবার রান্না করে নিয়ে আসতো, খাওয়াতো, তো এগুলার চেয়ে বেশি প্রায়োরিটি আমি দেই এই জিনিসটা যে সে আমার জন্য যতটুকু করছে, যে নিজেকে চেঞ্জ করছে। তো সেই মেয়ে এখন আমাকে ভুলে যাবে বা আমার স্ত্রী আমাকে ছাড়া থাকতে পারবে? আর মানে সে আমাকে নিয়ে যতটা স্বপ্ন দেখতো, যা বলতো যে মা বাবাকে ছেড়ে চলে আসবে সে, মানে ও আমাকে ছাড়া আছে এটা আমি ভাবতে পারি না। আর যখন শুনি যে ওকে কেউ দেখতে আসতেছে এবং বিয়ের মানে চেষ্টা করতেছে, ওই মুহূর্তটা আসলে বুঝাতে পারবো না যদি মানে যাদের এরকম ঘটনা ঘটেছে, যে মানে সে যাকে ভালোবাসে তাকে অন্য কেউ দেখতে আসছে, তার কষ্টটা মনে হয় যে ওই ব্যক্তি ছাড়া আর কেউ বুঝবে না যে আসলে কতটা মানে হৃদয় বিদারক এটা। তারপরে তার দেখার জন্য অনেক চেষ্টা করি, খোঁজ খবর নেই কোনোভাবেই, মানে এতটা গার্ডের মধ্যে রাখে। আর যতই অনুরোধ করি বিভিন্ন ভাবে মুরব্বীদের মাধ্যমে, তাদেরকে অনুরোধ পাঠাই, তাদের একটাই কথা যে এই ব্যাপারে আগে বাড়লেই বিপদ আছে, হ্যাঁ কোনোভাবেই যেন আর যোগাযোগ না করি। আর ও এখন আমাকে চাচ্ছে না, তার মা বাবার রিপ্লাই হচ্ছে এটাই, যেই যায় যে আপনারা মেয়ের সাথে কথা বলেন, মেয়ে তো এখন ওকে চায় না, হ্যাঁ এটা বলে, কিন্তু আমার এখনো বিশ্বাস হয় না যে এটা সত্যি, হ্যাঁ কোনোভাবেই সম্ভব না যে সে আমাকে চায় না বা আমাকে ছাড়া থাকতে চায় না। কারণ এই যে কঠিন মুহূর্তটা আসবে এটা তো সে জানতো, আমিও জানতাম, আমরা বুঝেই কিন্তু 2011 সালে কমিটমেন্ট করছিলাম যে যত কিছুই হবে আমরা একজন আরেকজনকে ছাড়বো না, হ্যাঁ বা যাই করি। শেষ কথা ছিল এটা যে একান্ত ভাবে এমনই যদি হয় যে পাবোই না, তুমিও একা থাকবা আমিও একা থাকবো, এই কথাটা তার মুখ দিয়ে সে বলা, ঠিক আছে যে আমি আপনারই থেকে যাবো আপনি আমারই থেকে যাবেন, শুধুমাত্র ফ্যামিলির দিকে তাকিয়ে আমরা হয়তো যদি আলাদা হতে হয় কখনো করব। আর ও আমাকে ওর আমার কিছু ছবি, তারপর হাতের চিঠি, কিছু ডকুমেন্টস দিয়ে বলতো সেই তখন যখন আমাদের খুব মানে বেশি চলাফেরা ছিল, যে মা যদি কখনো বাবার অসুস্থতার কথা বলে নানি বাড়ি নিয়ে বা সব কিছু, যে এইভাবে ভয় দেখে আমাকে বিয়ে টিয়ে দেয়, আপনি বিয়ের ইনফরমেশনটা না পেলেও বিয়ের পরও যদি আমাকে যদি আপনি মনে হয় যে অ্যাকসেপ্ট করবেন আপনি আমার ওইখান থেকে নিয়ে আইসেন, হ্যাঁ তার জন্য আপনি ডকুমেন্টস রেখে দেন, ডকুমেন্টস দেখাবেন যাতে আমার সংসারটা ভেঙে যায়, তারপর আপনি আমাকে নিয়ে আসলেন, হ্যাঁ এরকম ভাবে আমাকে কথা দিয়ে রাখছে। আমার মনে হয় না যে এই কথার পরও সে
আমরা এতক্ষণ কথা বল
This track was downloaded from fusionbd.com
আমরা এতক্ষণ কথা বলছিলাম আরিফের সাথে, আরিফ যখন ফারিয়ার প্রসঙ্গ নিয়ে বলছিল, স্পেশালি যখন ফারিয়ার অন্য জায়গায় তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে খবরটা আরিফ প্রতিনিয়ত পাচ্ছে, এবং একটা এই রকম কোন ছেলের জন্য যে ছেলেটা পাগলের মতো ভালোবাসে তার ভালোবাসার সেই মানুষটিকে, এবং সে বুঝতেই পারছে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মানুষটি হয়তো অন্য কারো হয়ে যাবে, এটাকে মেনে নেওয়া বা এটাকে কল্পনায় স্থান দেওয়া কতখানি কষ্টের, এবং তার কলিজাটার ভেতরে কি পরিমাণ উন্মাতাল সৃষ্টি হয় সেটা বুঝতে আসলে খুব বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারটা আমি নীতিগতভাবে সমর্থন না করলেও, আমি আর্লি এজের এই যে প্রেম এবং বিয়ে এইটা বারংবার, এটা হয়তো আমার এই ভালোবাসার বাংলাদেশি স্টুডিও থেকে বলবার চেষ্টা করেছি, যেটা আমি বিরুদ্ধচারণ করি, একটা কারণেই করি যাতে করে পরবর্তীতে যখন ঝড় ঝঞ্ঝা বা সাইক্লোন আসবে এই রিলেশনশিপের, সেটিকে সার্ভাইভ করার জন্য যে ধরনের ম্যাচুরিটি প্রয়োজন সে ম্যাচুরিটিটা হয়তো প্লেস করা সম্ভব হবে না। এবং ম্যাচুরিটির সাথে একটা মানুষ যখন ম্যাচিউরড হয়, সে যখন সব দিক দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তখন সে যে ধরনের উইপেন দরকার সেই পরিস্থিতিকে সার্ভাইভ করার জন্য সে ধরনের উইপেন তাদের কাছে থাকে না। এই ধরনের ইম্যাচিউর ডিসিশনটাকে আমি কখনোই নীতিগতভাবে আমি আমার জায়গা থেকে সমর্থন করি না। আর্লি এজ এবং আর্লি এজের এই ধরনের ভালোবাসা এবং বৈবাহিক এই ধরনের সম্পর্ক স্থাপন সে ব্যাপারটাকে নীতিগতভাবে সেই কারণেই আমি মেনে নিতে পারি না। কারণ এই ধরনের সম্পর্কের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পর্কে অপমৃত্যু ঘটে, এবং সেই সম্পর্কে অপমৃত্যুর হাত ধরে বহু যুগল এই পৃথিবীতে বিভিন্ন রকমের ইনসিডেন্ট ঘটিয়েছে অথবা ইনসিডেন্টের মুখোমুখি হয়েছে, যেটা আমাদের কোনোভাবেই কাম্য না। সেই কারণে আমি বলি ভালোবাসা ভেতরে কাজ করছে বন্ধু, ভালোবাসা চলতে থাকুক প্যারালালি, বাট ভালোবাসা কিনে এক্সিকিউশন লেভেলে কোনো সিদ্ধান্তে তখনই যাবে যখন তুমি কি তোমার মেধা মননশীলতার দিক দিয়ে এবং সেই সাথে পারিপার্শ্বিকভাবে নিজেকে ম্যাচিউর একটা জায়গাতে নিয়ে যেতে পারবে। এবং আরিফের কিছু বিষয় প্রথম থেকে যেটা চলে এসেছিল মেঘলা, যেটা বলবার চেষ্টা করেছে একদম বিগিনিং থেকে, যে তাকে পর্দা করানো, হাত মোজা পরানো, তার চোখের বেশি যেন দেখতে না পায়,
তাকে কোএডুকেশন স্কুল বা কলেজে না পড়ানো, এগুলো কিছুই না। এটা আসলে আরিফ অনেক বেশি মাত্রায় পজিটিভ ছিল তার সেই ভালোবাসার মানুষটিকে ঘিরে। তার ভালোবাসার মানুষটি আলতো করে কোনোভাবে কাউকে স্পর্শ হবে সেটাও তার সহ্য করবার মতো মন মানসিকতা ছিল না। এটা প্রচন্ড পরিমাণে ভালোবাসা থেকে ঘটে থাকে। এবং এই সিদ্ধান্তগুলো যে ইম্যাচিউর সিদ্ধান্ত ছিল, সে হয়তো পরে এক সময় বুঝবে যখন বয়সটা আরো বেশি মাত্রায় যখন পরিণত হবে। আর ধর্ম কি বলছে? ধর্ম স্পষ্টতই বলছে একজন নারী তিনি সব করতে পারবেন, একজন নারী তিনি সব করতে পারবেন। নারী বিজনেস করবে, নারী চাকরি করবে, নারী শিক্ষার সর্বোচ্চ স্তরে যেতে পারবে, নারী ইভেন প্রয়োজনে যুদ্ধ পর্যন্ত করতে পারবে, কিন্তু বেআব্রু ভাবে না, তার শালীনতার মধ্য থেকে, আব্রুর মধ্য থেকে, এবং তার সতীত্ব সবচেয়ে বড় যেটি অহংকার একটি নারীর সেটিকে বজায় রেখে। এবং এটার জন্য এই ধরনের প্রেসক্রিপশন এবং এই ধরনের যে আমরা জটিলতা সৃষ্টি করি পর্দার নামে, সেটা করতে গিয়ে যে একেবারে আড়ষ্ট করে ফেলি একটি নারীর চলাফেরাকে, যে আমরা স্কুইজ করে ফেলি, সেটিও কোনোভাবে কাম্য না। কিন্তু আমি জানি যে যতটুকু না ধর্মীয় বোধ থেকে, তার চাইতে অনেক বেশি আমার কাছে যেটা মনে হয়েছে, আরিফ অনেক বেশি পজিটিভ ছিল তার ভালোবাসার মানুষটিকে ঘিরে। এই মানুষটি পরিপূর্ণভাবে আমার
স্ত্রীকে আমি দেখবো
এক্স্যাক্টলি, যার চোখে, যার মুখে এবং যার মনে যদি একজনের ছায়া থেকে থাকে, সে ছায়াটা হবে আরিফ। আমি জানি না, আমি খুব সাধারণ একজন মানুষ আরিফ, একবারে সাধারণ একজন মানুষ আমি আরিফ। আমি মাঝারি প্রকৃতির একজন মানুষ, আমার চাওয়া পাওয়া, আমার চলাফেরা সবকিছু অনেক বেশি সাধারণ, অতি সাধারণ। কিন্তু একটি জায়গাতে আমি অনন্য সাধারণ, নিরঙ্কুশ, আই এম দ্য ইনফিনিটি, আই এম দ্য ফোয়ারার, আই এম দ্য ডিক্টেটর। যখন আমার ভালোবাসার মানুষটির প্রসঙ্গ আসবে, আমার ফারিয়ার প্রসঙ্গ আসবে, তখন আমি মহামান্য এক্সেলেন্স। এটা তো চাইতেই পারি, এটা তখন আরো বেশি করে যখন চাই মানুষ, যখন তাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ভালোবাসায় নিজের বুকের ভেতরে আগলে রাখতে চায়। পৃথিবীর সমস্ত রকমের ঝড় ঝঞ্ঝা, সমস্ত রকমের কষ্ট থেকে তাকে যখন আগলে রাখতে চায়, এই ভালোবাসার ঝংকার যখন শুনতে পায় বন্ধুরা, তখন আবার মন চায়, আমি আমার গুরু এতেশামের জায়গা থেকে বলতে মন চায়, এই হিসাব নিকেশ এত বেশি করে কি করব, আর লিয়ে যে সে প্রেম করল না বিয়ে করল, সবকিছুকে ছাপিয়ে এ ছেলেটির হয়ে যাক সেই মেয়েটি, যে মেয়েটিকে এত পাগলের মতো ভালোবাসে এই ছেলেটি। দশ দিন না দেখবার জন্য, না দেখতে পাওয়ার জন্য প্রতি মুহূর্তে একটি মেয়ের ছবি তার চারিপাশকে সবসময় ঘিরে রাখত, যে কারণে তার নিজের ব্যবসায়িক কাজ, বন্ধু বান্ধব, সামাজিক চলাফেরা সবকিছুতে কেমন একটা অসংলগ্নতা চলে এসেছে। এটা খুবই স্বাভাবিক। আমরা জানি যে যখন কেউ কাউকে ভালোবাসে এবং চরমভাবে ভালোবাসে, মস্তিষ্কে নিউরনের নির্দিষ্ট একটি প্রকোষ্ঠে একটি রঞ্জক পদার্থের নিঃসরণ হয় এবং এত বেশি ওটা নিঃসৃত হতে থাকে, এত রকমের এটা একটা কেমিস্ট্রি, কিন্তু বায়োলজিক্যাল কেমিস্ট্রি সৃষ্টি হয়, যে কারণে ওই রঞ্জক পদার্থের নিঃসরণের জন্য ওই মানুষটি আরো বেশি বুধ হয়ে যায়, আরো বেশি যখন ভাবে ওটা নিয়ে আরো বেশি বুধ হয়ে যায়, আরো যখন ভাববে আরো বেশি বুধ হয়ে যায়, যেটাকে আমি মাঝে মাঝে বলি ভালোবাসায় মাখামাখি, এত বেশি ভালোবাসায় মাখামাখি, তখন দুনিয়াদারি দেখবার আর সময় সুযোগ কোনো কিছুই থাকে না। এবং দশ দিন না দেখবার জন্যই যদি তার এরকম বেহাল দশা হয়ে থাকে, চারটা মাস তার ভালোবাসার সেই পূজারিণী, সেই ফারিয়াকে না দেখলে কেমন থাকতে পারে, কত কষ্টে তার প্রতিটি মুহূর্ত পার হতে পারে, কত বিনিদ্র রাত পার হতে পারে ওই মেয়েটির কথা ভেবে, সেটা আমরা সহজে অনুমান করতে পারি। আর যখন জানতে পারে লোক মারফত যে সে মেয়েটিকে অন্য কোথাও, অন্য কারো ঘরে পাঠিয়ে দেওয়ার অভিসন্ধি শুরু হয়েছে, সেই মেয়েটিকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, সেই মেয়েটিকে দেখতে এসেছে পাত্রপক্ষ, কেউ হয়তো পাত্রপক্ষের পক্ষ থেকে বলছে মা একটু হেঁটে দেখাও তো, কেউ হয়তো বলছে মা তোমার চুলটা একটু খুলে দেখাও তো, যে মেয়েটিকে একেবারে চেয়েছিল আরিফ তার বুকের খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখতে, যাতে করে সে এবং তার পৃথিবীর বাইরে এই ফারিয়াকে আর কেউ দেখতে না পায়, আর তাকে আনুষ্ঠানিকভাবে দেখানোর কাজ চলছে, যদিও সে মেয়েটি আরিফের বিবাহিত স্ত্রী। তখন কি পরিমাণ কষ্টের ভেতর দিয়ে যেতে পারে তার তার কলিজার ভেতরে, তার অন্তরের মধ্যে কি পরিমাণ ছুরি চাকু চলতে পারে, সেটা আমরা বুঝতেই পারি। দিন শেষ আমরা এটা হয়তো চাইতে পারি, হিসেব নিকেশের নিকুচি করি সবকিছুকে ফেলে দিয়ে, আরিফের হয়ে যাক ফারিয়া, ভালোই যখন বেসেছে, বিয়ে যখন করেছে, ঘটনা যখন এত দূর এসেছে, পানি যত এত দূর গড়িয়েছে, যাকে ছাড়া একটা মানুষের পৃথিবী অন্ধকার হয়ে যায়, দম বন্ধ করা ভালোবাসা, যাকে ছাড়া সমস্ত কিছুর এক্সিস্টেন্স অসম্পূর্ণ হয়ে যায়, সে মানুষটির হয়ে যাক। হয়তো তার বাবা মা তার সম্বন্ধে আরো অনেক ভালো বুঝে, তাকে হয়তো ভালো জায়গায় পাত্রস্থ করতে পারবে, যে আরিফের চাইতে বংশমর্যাদায়, প্রতিষ্ঠায়, দর্শনের দিক থেকে, সব দিক থেকে হয়তো অনেক বেশি সৌন্দর্যে, অনেক বেশি পরিণত হতে পারে। কিন্তু আরিফের কাছে যে জিনিসটি আছে, সে জিনিসটা হয়তো ফারিয়ার জন্য হয়তো সেইভাবে কেউ দিতে পারবে না, যার নাম এক বুক ভালোবাসা। এবং খুব কমন একটি ল্যাঙ্গুয়েজ, যেটা আমার শুনতে খুব ভালো লাগে, যে কারো কারোর জন্য ভালোবাসার জন্য হয়তো সে একজন মানুষ, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সে ভালোবাসা ওই মানুষ ভালোবাসার মানুষটি হয়ে যায় পুরো পৃথিবী সম, যেমন এক্ষেত্রে ফারিয়া আরিফের জন্য। আমরা এই প্রার্থনায় করি, অপেক্ষায় থাকবো, যাতে করে সত্যিকার অর্থেই এই ফারিয়া, যাকে ঘিরে তার সমগ্র পৃথিবী, সে যেন আরিফের কাছে, আরিফের মতো করে, আরিফের সাথে, আরিফের স্বপ্নের সাথে চলে আসে। আমরা আরিফের কাছ থেকে বিদায় নেব আনুষ্ঠানিকভাবে। কথা অনুযায়ী আমি বলেছিলাম যে 1:10 থেকে আমাদের ফোন কল ওপেন হবে, এবং যত বেশি সম্ভব যা খুশি আপনারা এই সারা বছর আমাদের সাথে ছিলেন, আজ শেষ পর্ব আমরা করতে যাচ্ছি 2013-র প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে সর্বশেষ কণ্ঠস্বর ভেসে যাচ্ছে আমাদের পক্ষ থেকে ইথারে আপনাদের কাছে। ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা, গালি অথবা তালি, যে কোনো খবরই আপনারা দিতে পারেন আমাদের সাথে ফোনে যুক্ত হয়ে।
রাইট, সেক্ষেত্রে আমি ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি,
আরিফ আমাদের সাথে থাকবে একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, আরিফের কাছ থেকে আমরা বিদায় নিব, বাট ফোন কল আমরা নিতে থাকবো।
ওকে, নাম্বারটি হচ্ছে 09611904904। এন্ড বন্ধু, আমাদের ফেসবুকে আরেকটি নতুন পোস্ট আপলোড করা হয়েছে, সেখানটিতে অনেক বন্ধুই লাইক দিচ্ছেন এবং কমেন্ট করছেন, যারা এখনো পোস্টটি সম্পর্কে জানেন না এই জন্য জানিয়ে দিলাম নতুন একটি পোস্ট আপলোড করা হয়েছে এখানটিতে, এবং অনেক বন্ধু লাইক করছেন আর কমেন্ট তো করছেনই। সো কিছু কমেন্ট পড়বো, যেমন আফার রাশেদ খান লিখেছেন, তোমার ভালোবাসাকে স্যালুট জানাই। সাইফুল ইসলাম লিখেছেন, আমি দোয়া করি আরিফ, আল্লাহ তোমাকে সাহায্য করবে। অবেন লিখেছেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন, মে আল্লাহ ব্লেস ইউ আরিফ। অ্যান্ড আছেন শাউন খান লিখেছেন, মানুষ বিপদের সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহলে কেউ কখনো কষ্ট ফেস করত না, তাই না গুরু?
এক্স্যাক্টলি।
অ্যান্ড আছেন এস কে শরীফ খান লিখেছেন, গল্পটা শুনে অনেক ভালো লাগছে, ট্রু লাভ, কিন্তু শুরুটা খুব ভালো লেগেছিল, লাস্টে এসে লাস্টের দিকে এরকম কষ্ট পাবো ভাবেনি। ইব্রাহিম খলিল ইমন লিখেছেন, আরিফ ভাই শুরুটা ভালো লাগলো, সেম কথাই, বাট এখন খুব কষ্ট লাগছে। আফজাল হোসেন লিখেছেন, আরিফ ভাই আমার অনেক কষ্ট লাগছে।
বন্ধুদের অবগতির জন্য একটু বলে রাখি, অলরেডি প্রসেস অলরেডি অন, আমরা প্রসেস চালিয়ে যাচ্ছি। অন ইয়ারে এই ইনফরমেশন গুলো দেওয়াটা হয়তো সঠিক হবে না, বিধায় আমরা অন ইয়ারে ইনফরমেশন গুলো দিইনি, কিন্তু আমরা অফ ইয়ারে অলরেডি উদ্যোগ নিয়েছি, যাতে করে ফারিয়ার পরিবারের সাথে নতুন করে আবার নেগোসিয়েশন তৈরি করা যায়, এবং সেই ধাপে কয়েক ধাপ আমরা এগিয়েও গেছি। সবকিছু যদি ঠিকঠাক থাকে বন্ধু, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে, আপনাদের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে, আমরা মনে হয় সাকসেসফুল হতে পারবো, এবং সাকসেসফুল হলে তখন অবশ্যই আরিফকে সাথে নিয়ে এবং ফারিয়াকে সাথে নিয়ে আমরা একদিন ডেডিকেটেড একটা প্রোগ্রাম করে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের কাজ, আমাদের প্রয়াস সাকসেসফুল হয়েছে। তাই তো আরিফ, যে চেষ্টা আমরা নিয়েছি, যে উদ্যোগ চলছে আমাদের অফ ইয়ারে অন ইয়ারের বাইরে, সেটি যদি ফাইনালি সাকসেসফুল হয় তাহলে তো আমরা শেষ হাসিটা হাসতেই পারি, তাই তো?
আসলে আমি জানি না যে ওরা এটা শুনতে পাচ্ছে কিনা ফারিয়ার ফ্যামিলি। আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে মানে এতটুকু দোয়া করতে যে আমার মধ্যে যদি এই ভালোবাসার মধ্যে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে যেন আল্লাহ আমাকে শাস্তি দেয়, হ্যাঁ, আর ফারিয়াকে যেন আরো ভালো রাখে। আর যদি আমার ভালোবাসা সত্য হয়ে থাকে আর ফারিয়ারও ট্রু লাভ হয়ে থাকে তাহলে যেন আমরা পাই দুজনকে।
এক্স্যাক্টলি,
আমার চাওয়ার মধ্যে এতটুকুই চাওয়া যে শুধু তাকে চাই।
এবং প্রস্তুতি কি ধরনের বন্ধু, সেটি আমরা এখন জানাতে পাচ্ছি না অন ইয়ারে, যেহেতু আমাদের এই উদ্যোগটা একেবারে ইনিশিয়াল স্টেজে আছে, এবং এটি যদি সাকসেসফুলি হয় তাহলে অবশ্যই ফারিয়া এবং আরিফ দুইজনের দুই হাত এক হাত হয়ে যাবে, এবং তখনই আমরা দুইজনকে সাথে নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হব।
যদি আল্লাহ চায় আমাকে
অবশ্যই
আপনাদের দোয়া, কারণ আমি তো পাপি বলেই
সবাই মিলে আমরা সেই দোয়াটা করছি। আপনি আমাদের সাথে থাকুন, অনুষ্ঠানের একদম শেষে গিয়ে আপনার কাছ থেকে বিদায় নিব। আমরা এখন টেক্সট এবং ফোন কল নিতে থাকবো।
এক্স্যাক্টলি বন্ধু, ফোন করুন আমাদেরকে, নাম্বারটি বলে দিচ্ছি আরো একবার, 09611904904। এবং অনুপম হালদার লিখেছেন যে আমি যদিও থাকি ইন্ডিয়াতে কিন্তু মন পড়ে থাকে ভালোবাসার বাংলাদেশের উপর। গুরু, আমি ব্যাঙ্গালোরে ইন্ডিয়া থেকে শুনছি প্রোগ্রামটি, আমি সবসময় এটি শুনি ডাউনলোড করে। মেঘলা দিদি আমার টেক্সট পড়ে না, এর জন্য অনেক
ব্যথা। মেঘলা দিদিকে আমি আমার পক্ষ থেকে একদম শাসিয়ে দিলাম অনুপম। এবং আমি জানি যে স্পেশালি ক্যালকাটা মানে ওয়েস্ট বেঙ্গল সবচাইতে বেশি, এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনাদেরকে অনেক মিস করি এবং ভালোবাসি।
রাইট, এবং অচিন্ত দাসও শুনছেন ত্রিপুরা থেকে।
হাই অচিন্ত, অচিন্ত এইভাবেই আপনারা টেক্সট পাঠাতে থাকুন এবং আমরা আসলে দেখিয়ে দিই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কোনো ব্যারিয়ার আমাদের ভালোবাসায় বাধা হতে পারে না। প্রাণা ভালোবাসার বাংলাদেশ সবার জন্য।
এক্স্যাক্টলি। আর বন্ধু, ফেসবুকে যে নতুন আমাদের পোস্ট আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানটিতে গুরুর ফটো আপলোড করা হয়েছে। সো এখানটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন।
দ্য ফার্স্ট ফোন কল।
ওকে,
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি আসসালামু আলাইকুম, গুরু বলছি।
ওয়ালাইকুম আসসালাম, জি বলছি।
জি গুরু, আমি তোমার হ্যাপি যে আপনার সাথে আমি কথা বলতে পারছি।
আই এম ড্যাম হ্যাপি, কারণ আপনার সাথে আমি আছি। আপনি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি আফসার বলছি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে।
আশফাক ভাই, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, এবং আপনার টোন এবং নিঃশ্বাসের ঊর্ধ্বগতি বলে দিচ্ছে যে আপনি কতখানি এক্সাইটেড।
যে লোক গুরু, আমি এই জন্যই যে আমি আরিফের সম্পূর্ণ গল্পটা শুনেছি এবং আমি আমি কলটা রেকর্ড করতে এসেছি। সরি গুরু, যে আমি এমন একটা মেসেজ দিতে চাই যে আমি এই একটা সিচুয়েশনে আমিও ভুগতেছি।
বলেন কি
গুরু, আপনার প্রতিটা অনুষ্ঠান প্রতিটা অনুষ্ঠানে আমি প্রতিটা অনুষ্ঠানে শুনতে চেষ্টা করি। আমার যদি আমি একটা চাকরি করি, চাকরির মধ্যে যদি কোনো ব্যস্ততা না থাকে আমি শুনতে চেষ্টা করি। আর যেহেতু বৃহস্পতিবার, আমার তো লক্ষ লক্ষ গ্রাহক মানে শ্রোতা যারা শুনতে চায় তারা মানে শুনে। এবং এটা গুরু আমরা অনেকটাই ফ্রড ফিল করি যে আপনার মতো একটা ব্যক্তি বাংলাদেশে আছে এবং ঢাকা ফিল্মকে একটা অনুষ্ঠান লিড করতেছে।
আপনাকে অনেক ধন্যবাদ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, এবং আপনারা আছেন বিধায় ভালোবাসার বাংলাদেশ আছে বা আমি আছি। কিন্তু কষ্ট হচ্ছে এটা ভেবে আশফাক ভাই, যে যে কষ্ট একেবারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আরিফকে, সে একই কষ্টের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন যেটা আমি শুনলাম। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে দোয়া করছি, ভালো মানুষের সাথে ভালো কিছু হতে বাধ্য, স্রষ্টার কাছে প্রার্থনা করছি, অবশ্যই স্রষ্টা আপনার মনের এই আকুতি পূরণ করবেন।
আমি আফসার না, আমি আফসার বলছিলাম।
আফসার, আফসার জি, আপনাকে আপনার আপনার জন্য আমার প্রার্থনা সবাইকে সাথে নিয়ে।
গুরু, আমি একটু কথা বলতে
যাচ্ছিলাম,
আমি আমার ফ্যামিলি থেকে আজকে দূরে আছি। আমি আজকে আমার বাবুটাকে দেখতে পাই নাই, আজকে আমার বাবুটার নাম শামিন। আমি ওকে খুব খুব বেশি মিস করতেছি, আর আমার মিসেস আমাকে একটু বলবো যে একটু কষ্ট দিচ্ছে। আমি আপনার মাধ্যমে আমার মিসেসকে একটা অনুরোধ করবো, আমি ওকে অনেক অনেক ভালোবাসি, আমার বাবুটাকে আমি অনেক ভালোবাসি। আমার 4 বছরের একটা বাবু আছে, সে আগামী বছর এই ডিসেম্বরে সরি জানুয়ারি 1st তাকে আমি ভর্তি করাবো স্কুলে। তো গুরু, আপনি দোয়া করবেন তাকে যেন আমি আমার মনের মতো করে আমি একটা আদর্শ বাবা হিসেবে গড়ে তুলতে পারি।
স্যার, কতদিন যোগাযোগ নাই ভাবির সাথে?
জি গুরু,
ভাবির সাথে যোগাযোগ কি বন্ধ আছে আপাতত আপনার?
না, যোগাযোগ বন্ধ নাই। সে মাঝে মাঝে আমাকে খুব বেশি ভালোবাসে, আবার মাঝে মাঝে খুব বেশি কষ্ট দেয়। কেন কষ্ট দেয় আমি জানি না। আর যেমন গতকাল তো আমার সাথে কথা হয়েছে এবং একটু রাগারাগি করেছে, একটু ভুল বুঝে মানে ভুল বুঝে। আমি আমার অনেক ইচ্ছা যে আপনার সাথে আমি জীবনের কথাগুলো অনেকভাবে মানে শেয়ার করি, মাঝে মাঝে ইচ্ছা করি, কিন্তু আমার কিছু বাইন্ডিংস এর কারণে আমি আসতে পারি না, অথবা আমি আসতে পারবো না। এই ধরনের একটা বাইন্ডিংস আসবে সবগুলো কথা বলাও যায় না।
কোনো সমস্যা না স্যার ভাই, আমি আমি নিজেও একজন বাবা, কোনো একজন স্ত্রীর স্বামী, সেই জায়গা থেকে আমি বলছি যে আপনার মতো যারা ভালোবাসতে জানে মানুষকে, স্পেশালি তার নিজের সন্তান এবং বউকে পাগলের মতো যারা ভালোবাসতে জানে, তাদের কাছ থেকে একটা সেকেন্ডের বিরহ যে কতখানি মারাত্মক হতে পারে, কতখানি তীব্র হতে পারে, সেটা অবশ্যই অনুভব করতে পারি আফসার ভাই।
গুরু, আমি আমি ওকে কতটা ভালোবাসি, আমি কতটা ভালোবাসি আমি জানি না। আমি 4 বছর থেকে আজকে অনেক দূরে। আমি গত মাসে 18 তারিখে পরে ওর সাথে আমার দায়িত্ব আবার কন্টিনিউ হয়েছিল, তো আবার ও আবার আমার কাছ থেকে দূরে চলে গেছে। আমি জানি না ও কি চাই, তবে যদি আমাকে সে ভালোবাসে, আমার বাবুটাকে যদি ভালোবাসে, আমি আপনার মাধ্যমে তাকে রিকোয়েস্ট করবো যে সে যেন আমাকে আমার বাবুটাকে কষ্ট না দেয়। আমি ওকে ওকে অনেক অনেক ভালোবাসি।
আপনার পক্ষ থেকে ভাবির কাছে অনুরোধ করছি, ভাবি প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। জীবনে হয়তো অনেক কিছুই পাওয়া সম্ভব হবে, জীবনটাই বা কতদিনের, হয়তো জীবনের টু থার্ড সময় হয়তো পার করে এসেছে, ওয়ান থার্ড সময় আছে। এই সময়টুকু এই ধরনের ভালোবাসা প্রবণ মানুষকে সাথে নিয়ে জীবনটা যদি পার করতে পারেন, এর চাইতে ভালো লাগার আর কি হতে পারে?
গুরু, আমি প্রতিটা অনুষ্ঠান শুনে অনেকে কান্নাকাটি করে, অনেকে ফিল করে সেই রক্তক্ষরণ, তাদের যে রক্ত বুকের ভিতরে যে রক্তক্ষরণ ভালোবাসার যে মানে প্রতিটা মুহূর্তে যে আবেগ আবেগগুলো আমাকে প্রতিটা অনুষ্ঠানে ছুঁয়ে যায়।
আর আমি
ভেবেছিলাম হয়তো ভালো একটা সময়ের মধ্যে যাবে, হয়তো হাসতে পারবো, আমি একদম হয়ে গেছি যে লাস্টের সময় এসে একটা কথা আমি শুনতে পারবো।
আপনার পক্ষ থেকে আমার শুধুই বারবার অনুরোধ করতে মন চাচ্ছে, যদি সম্ভব হয়, যদি ভাবি আপনাকে ফোন করে দেয়, যদি বলে যে সব ঠিক হয়ে গেছে আফসার, সব আগের মতোই আছে, তুমি যেভাবে পাগলের মতো ভালোবাসো তোমার শাহিনকে, তোমার তোমার স্ত্রীকে, ঠিক সেরকম ভাবে আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি সবচাইতে অনেক খুশি হব যদি এরকম কোন ক্যারিশমেটিক কোন ঘটনা ঘটে যায়। ভাবি প্লিজ রিটার্ন ব্যাক, ভাবি প্লিজ কাম ব্যাক।
আমি গুরু, আমি ভুল করেছি, আমি তাকে সরি বলেছি, আমি আমার গার্ডিয়ানের মাধ্যমে সরি বলেছি।
আর আপনাকে একটা অনুরোধ করি আফসার ভাই, সেটি হচ্ছে যে আমি বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না যে আপনার মতো মানুষ কোন বড় বা কোন ব্যাপক রকমের কোন সমস্যার জন্য তার সাথে এই কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে। আমার মনে হয় যে গ্যাপটা হচ্ছে আপনারা দুজনকে এত বেশি ভালোবাসেন, সামান্য থেকে সামান্য ব্যাপারগুলো নিয়ে হয়তো বেশি ক্যালকুলেটিভ হয়ে পড়ছেন, কেন সে এটা করলো, আমি তাকে এত ভালোবাসি, তারপর এটা করতে পারলো কিভাবে, ভাবিও হয়তো ইন্ডিটা এরকম কিছু ভাবছে, কেন ব্যবসায় এটা করবে, এত ভালোবাসার জন্য আমি এত স্যাক্রিফাইস করে সামান্য জিনিসটা কেন বুঝে না, এইরকম ছোট ছোট ব্যাপারগুলো আপনাদের মধ্যে অহেতুক বিষবাষ্প তৈরি করছে। ভাবি যদি তার জায়গা থেকে ছাড় দিতে নাও পারে, এই ছোট ছোট ব্যাপারগুলো আপনি বেমালুম ভুলে যে সমস্ত কিছুর জন্য ভাবিকে সরি বলে এই জিনিসটাকে নিজেকেটাকে অ্যাডমিট করে সমস্তটা সম্পর্কটাকে অ্যাজ ইউজুয়াল করে দেন। আমি যেটা ভয় পাচ্ছি আফসার ভাই, এসব রিলেশনশিপে যখন গ্যাপ তৈরি হয় তখন আশপাশের অনেক ঝড়ো বাতাস ওই গ্যাপটাকে পূরণ করতে চলে আসে, আপনি নিজেও ভাবির বাইরে কিছু ভাবতে চান না, তারপরও বাঁচার জন্য, মানুষের মনটা এত বেশি বিক্ষিপ্ত যখন হয় তখন বাঁচার তাগিদে এদিক ওদিকে নিজেটা কিছুটা নিঃশ্বাস নিতে চায়, এই নিঃশ্বাস নিতে গিয়ে একটা বেহুদে একটা সম্পর্কে জালে বেড়া জালে মানুষ আবার জড়িয়ে পড়ে, তখনই সম্পর্কটা ডিস্ট্রয় হয়ে যায়, এ ধরনের বিষবাষ্প যেন আবার না ঢুকে যায়, এটা নিয়ে ভয় পাচ্ছি। তাই যত সম্ভব আপনি এই গ্যাপটাকে স্কুইজ করেন, এই গ্যাপটাকে মিটিয়ে ফেলুন এবং নিজেদের রিলেশনশিপের মধ্যে এক ইঞ্চি স্পেস তৈরি করার সুযোগ কোনোভাবেই দিবেন না, প্রয়োজনে ছাড়ের মাত্রাটা আরো বাড়িয়ে দেন। ভালোবাসা মানুষের কাছে ছাড় বাড়ালে এতে দোষের কিছু নাই বা ইগো ছোট হয়ে যাওয়ার কোনো কিছু নাই।
গুরু, আমি সেটা বিশ্বাস করি, আমি এমন একটা দিন নাই যেখানে ওকে আমি দেখতে যাই না, তো ওর সাথে যেদিন ওর সাথে কোনো কারণে আমার মনোমালিন্য হয় আমি মুহূর্তের মধ্যে ওকে আবার ফোন করে আমি নিজে থেকে বলি, অথবা আমি পরের দিন আমি দেখতে যাই। আমি আমি যখন গ্যাপটা হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে আকাশ হয়ে যাচ্ছে, আমি ওকে মানে কেমন হয়ে গেল এই গ্যাপটা, গ্যাপ বলতে আমি সেটা বুঝাচ্ছি কোনো কারণে গ্যাপ, সেটা হোক মনোমালিন্য হোক
অথবা কোনো কারণে। আপনি এখন ফোন রাখবেন একটা ছোট্ট কথা দিয়ে, ফোনটা রাখার সাথে সাথে ইউ জাস্ট মেক এ ফোন কল টু আওয়ার ভাবি এবং ফোন করে বলবেন সমস্ত কিছুকে অ্যাডমিট করে নিয়ে বলবেন, শাহিন, আপনার বেবির নাম শাহিন বললেন না,
সানিম, জি শানিম,
সানিম, তার সাথে কথা বলবেন এবং পুরো ব্যাপারটাকে এখনই মিটিয়ে ফেলবেন ফোন করে যতটুকু সম্ভব আপনার জায়গা থেকে। আপনি কথা দিচ্ছেন তাহলে?
জি কথা দিচ্ছি। আমার মিসেস এর নাম হলো কেয়া, ও বিবিএ কমপ্লিট করে ইন্টার্নি করতেছে, অগ্রণী ব্যাংকে দোয়া করবেন ওর জন্য।
জি কেয়া, আপনার জন্য
আমার স্বপ্ন সে যেন আমার বাবুর জন্য হলো একটা আদর্শ নারী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে। আমি তার জন্য যদি আমার জীবনটা দিয়ে দিতে হয় আমি দিয়ে দেব,
জীবন দেওয়ার প্রয়োজন না আফসার ভাই। আমি চাই সানিম, কেয়া এবং আফসার তিনজন একসাথে বহু বছর বাঁচুক, জীবন দিয়ে দিলে এই বাঁচাটা হবে না। এবং আপনি তাহলে কথা দিলেন যে জাস্ট ফোন রেখে আমাদের সাথে কথা বলা কমপ্লিট করে কেয়া ভাবির সাথে কথা বলবেন, তাই তো?
জি গুরু, আমি কথা দিলাম, আর আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের তিনজনের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন,
অবশ্যই
আমার শাশুড়ি, আমার মা, আমার শ্বশুর, আমার যে আত্মীয় স্বজন আছে সবাই আমাদের জন্য।
আরেকটা রিকোয়েস্ট করবো যে আপনি বিশেষ করে আপনার মা এবং শ্বশুর শাশুড়ি এদের সাথে যে সম্পর্ক এটা একটু ব্যালেন্স করে চলবেন।
জি, আমি যে ভুলগুলো আছে আমি আমি ঠিক জায়গাটা রিয়েলাইজ করি এবং সেগুলো যেন আরো ভালোভাবে মিল করতে পারি, ওভারকাম করতে পারি, ওর জন্য দোয়া রাখবেন সবার কাছে। আমি দোয়া এই ডাকাবের মাধ্যমে সবার কাছে আমি দোয়া চাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন।
স্যার আমি কি ঠিক জায়গায় টাচ করতে পেরেছি আপনাকে?
জি,
আরেকবার বলছি যে আপনার মা শ্বশুর শাশুড়ি এদের সাথে সম্পর্ক যে ব্যালেন্সড সেটা মানে মেইনটেইন করার চেষ্টা করবেন।
জি, আমি মা শ্বশুর শাশুড়ি কিন্তু আমি ওভাবে বলি নাই, আমার মা আমার বাবা, আমার বাবা নাই, আমার বাবা আছে একজন, আমার মা দুজন,
সেটা মেইনটেইন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন আপনি।
জি, থ্যাংক ইউ ভেরি মাচ গুরু, আপনার মাধ্যমে বাংলাদেশের প্রতিটা মানুষ উপকৃত হোক, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক,
আমিন।
This track was downloaded from fusionbd.com.
কথা বলছিলাম একজন,
দেখ কত কথা, কত কষ্ট, কত ভেতরের কথা লুকিয়ে থাকে। আমরা তো হয়তো সপ্তাহে একজনকে এখানে ই করতে পারি, অনেক করতে পারলে ভালো হতো। আজকে দেখা যাক ফোন কলে কতজনকে আমরা এন্টারটেইন করতে পারি।
রাইট বন্ধু, নাম্বারটি আরো একবার বলছি, 09611904904 09611904904, এই নাম্বারটিতে আমাদেরকে ফোন করুন। এবং আছেন এই মুহূর্তে ফেসবুকে আমাদের সাথে, ওকে ফেসবুকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে মেঘের রাজকন্যা, লিখেছেন, গুরু আপনার ভয়েসটা খুবই টাচিং, অনেক ভালো লাগছে শুনতে, আরিফ ভাইয়ের গল্পটা শুনে খারাপ লাগছে, বাট তাদের ভালোবাসার মধ্যে অনেক সৎ সাহস ছিল এবং আছে, হয়তো এটাই ভালোবাসা, অল দ্য বেস্ট। অ্যান্ড যেসব বন্ধুরা আমাকে লিখছেন যে গুরুকে শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, একটু আগেও বলেছিলাম তাদের জন্য একটা সুখবর আছে যে চ্যানেল 24 এখন থেকে গুরুকে আপনারা দেখতে পাবেন প্রতি শুক্র এবং শনিবার ঠিক রাত 8:30। ওকে, এবং প্রোগ্রামের নামটি হচ্ছে হোম মেকার অব দ্য ইয়ার। আমি আবারও বলছি, চ্যানেল 24 প্রতি শুক্র এবং শনিবার ঠিক রাত 8:30 দেখতে পাবেন গুরু হিতেশামকে, এবং প্রোগ্রাম যেটি করছেন তার নাম হচ্ছে হোম মেকার অব দ্য ইয়ার, এবং প্রোগ্রামটির রিপিটেশন যেটা আছে ফ্রাইডে এবং স্যাটারডে প্রোগ্রামের রিপিট টাইমটা আমি বলে দিচ্ছি, রাত 1:30 দেখতে পারবেন, এবং তার পরের দিন ঠিক দুপুর 1:10 পুনঃ প্রচারিত হবে এই প্রোগ্রামটি। আর আছেন এই মুহূর্তে হেলাল মাহমুদ, লিখেছেন যে আমি দোয়া করি আপনি সাকসেসফুল হবেন, এবং জাহাঙ্গীর আলম নিরবযুক্ত হয়েছেন, আর বন্ধু আপনি অবশ্যই যুক্ত হবেন আমাদের সাথে, লিখবেন আপনার মনের কথা। সো সেক্ষেত্রে আপনাকে নিয়মটা জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। অ্যান্ড ফেসবুকে আমাদের যে
আরেকটা ফোন কল নিয়ে নিই, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
দি বলছি সাইবা।
আরেকবার নামটা বলুন।
সরি,
জি আরেকবার নামটা বলুন, নামটা আমি ঠিক বুঝতে পারিনি। জি জি বলুন, ভালোবাসার বাংলাদেশ এই স্টুডিও নিয়ে আপনার যদি কোনো মতামত বা কোনো বক্তব্য বা আপনার নিজস্ব কোনো বক্তব্য যদি থেকে থাকে বছরের একদম শেষ দিনে। এটি আসলে যে কত বড় রকমের একটা ভালো লাগা, আমার ছেলের নামটা অনেকে বাই নেম এভাবে ডাকে জানিস, এবং ফেসবুকে যখন এভাবে আমি অনেক কৃতজ্ঞ, জানেন আমি অনেক কৃতজ্ঞ, আপনি আমার মন ভরিয়ে দিয়েছেন এই কথাটা বলে। এবং আমি জানি যে আমার মতো পাগল বাবা যারা আছে তারা সবাই খুব খুশি হবে তাদের সন্তানের প্রসঙ্গ তুললে। আমি হয়তো একটু বায়াস হয়ে আমার ছেলের কথা বলাতে বেশি আহ্লাদিত হয়ে উঠছি। অনেক ভালো লাগলো আপনার মুখে আমার সন্তানের নামটা শুনে, দোয়া করবেন সুস্থ থাকে যেন সে।
হ্যাঁ, দোয়া করি আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন। মেঘলাপুর সবসময় মেঘলাপুর তো একটু কম কথা বলে,
কিন্তু মেঘলাপুর মিষ্টি হাসিটা একটু শুনে নেন।
আচ্ছা, ওকে,
মনটা ভরে গেল,
থ্যাংক ইউ,
শুনতে পাচ্ছিলাম তো খুব মনটা ভরে গেল, আর আপনারা সবাই খুব ভালো থাকে। তবে গুরু একটা রিকোয়েস্ট, আমরা চাই কোন না একদিন আপনার লাইফের স্বপ্ন সেটা হবে,
অবশ্যই
কখনো
আমার মনে হয় আমাকে হট সিটে বসিয়ে গুরু হিতেশামের জায়গাতে কাজটা করার যোগ্যতা মনে হয় এই মানুষটি শুধু রাখে যে আমার সাথে এখন ফোনে আছে। আপনি যদি দায়িত্ব নেন আমি একদিন হট সিটে বসে যাব, নো প্রবলেম। এবং আমাকে ইচ্ছা মতো আপনি সেদিন পোস্টমর্টম করবেন এবং আমি অবশ্যই অবলীলে আমার জীবনের সমস্ত কথা বলবো। ইনফ্যাক্ট আমি এই কথাগুলো
যদি আসে তাহলে সেই দিনটা যদি আসে আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা দিন আসবে
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আমরা জিজ্ঞেস করবো যে বারান্দায় কখনো কাউকে চিন্তা
হয়েছে ইনশাআল্লাহ। আসলে আমি বিভিন্ন সময় বিক্ষিপ্ত ভাবে হয়তো আমার জীবনের কথা বলেছি, বাট একটা ডেডিকেটেড প্রোগ্রাম অবশ্যই আই উইল মেরি ক্রিসমাস এবং বড়দিনের শুভেচ্ছা। অনেক ভালো থাকবেন, আপনি আমার মন ভালো করে দিয়েছেন, আপনি অনেক ভালো করে কথা বলেন। আসলে আমি দেখছি যে অনেকেই যারা ভালোবাসায় বাংলাদেশে কথা বলে, আমরা কিন্তু শুদ্ধ বাংলার চর্চা করি, খুব দারুণ দারুণ করে মানুষ কিন্তু উপস্থাপন করতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন আপনি।
এবং ভয়েসটাও খুব মিষ্টি ছিল, খুবই সুইট। ওকে, তো বন্ধু আপনি আছেন আমার সাথে, আমাদের সাথে শুনছেন প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ। আজকে আমাদের অতিথি বন্ধু ছিলেন আরিফ, তার জীবনের কথাই আজকে আমরা শুনছিলাম। তো এইসব নিয়ে অনেক কিছুই, অনেক কমেন্ট, অনেক অভিযোগ, অনেক অনুযোগ সবকিছুই আমাদেরকে আপনি পাঠাচ্ছেন লিখে ফেসবুকে এবং আমাদের যে কমন এস এম এস পোর্ট আছে 16260 তে। সো পাঠাতেই থাকুন, আর আপনি আমাদেরকে ফোন করবেন যে নাম্বারটিতে এই মুহূর্তে, নাম্বারটি জানিয়ে দিচ্ছি 09611904904। এই নাম্বারটিতে বন্ধু আপনি আমাদেরকে ফোন করবেন আর কমেন্ট করবেন আমাদেরকে ফেসবুকে। ফেসবুকের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4।
আমরা বিদায় নিয়ে নিচ্ছি আরিফের কাছে, একদম অনুষ্ঠানের শেষ মিনিটে এসে দাঁড়িয়েছি। যদি সম্ভব হয় আর দুইটি লাস্ট ফোন কল নিব, তার আগে বিদায় বেলায় শেষ মুহূর্তে আরিফ শ্রোতা বন্ধুদেরকে উদ্দেশ্য করে।
আসলে গুরু যখন আরেকবার রিপিট করেছিলেন যে আমার স্ত্রীকে আরেকজন দেখতে আসবে, ওই মুহূর্তটাই মানে সহ্য করার ছিল না। যদিও মানে গুরুর উপরে কথা বলা মত সাহস আমার নেই, ওই মুহূর্ত মনে হচ্ছিল যে গুরুকে থামিয়ে দিই,
মানে বলাটাই সহ্য হচ্ছে না,
আমার সহ্য হওয়া
তো অনেক দূরের কথা।
যদিও গুরু হয়তো আমার পক্ষেই বলছেন বা গুরু চাচ্ছেন এবং যারা শুনছেন তারা আশা করি চাচ্ছেন যে আমাদের
স্বপ্নেও এটা ভাবেন না এখন,
কিন্তু আমি মানে আমার পক্ষে থেকেও যেটা আপনি বলছেন যে আরেকজন দেখতে আসবে বা ওই যে হাঁটার কথা, এটাও আমি সহ্য করতে পারছি না। মানে এটা বলার উদ্দেশ্য যে আমি সত্যি সত্যি ওকে অনেক ভালোবাসি, মানে শুধু ওকেই ভালোবাসি আমি। মানে ওকে সবসময় বলতাম তুমি অনেক সুন্দর হইতে হবে না বা ভালো, মানে কোনো কিছুই দরকার নাই, শুধুমাত্র আমাকে ভালোবেসে যেও। হ্যাঁ, ও হয়তো আমার মতোই আছে, আমি এতটুকু আশা নিয়ে সবার কাছে দোয়া চাইছি যেন ওকে আমি ফিরে পাই।
মনের বাসনা আপনার পূর্ণ হোক, সে দোয়াতে আমরাও থাকলাম।
এন্ড মোহাম্মদ শামিম খান রয়্যাল লিখেছেন যে গুরু আমি ইতালি থেকে শুনছি আরিফ ভাইয়া ঠিকই ফারিয়াকে ফিরে পাবে, আমরা সবাই দোয়া করছি।
রয়্যাল লিখেছেন ইতালি থেকে, এরকম আমাদের প্রচুর বন্ধু আছেন যারা দেশের বাইরে থেকে টেক্সট পাঠান, আমাদের সাথে যুক্ত থাকেন। সবাই খুব শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন সে প্রার্থনাই করি। রেকর্ড পরিমাণে রেমিটেন্স এসেছে এই মানুষগুলোর জন্য, এদের জন্য যে কি পরিমাণ আমার মন কাঁদে, কি পরিমাণ ভালোবাসায় আর কৃতজ্ঞতায় মন ভরে থাকে, এটা বলার অপেক্ষা রাখে না।
ওকে, এন্ড তৌফিকুল ইসলাম যুক্ত হয়েছেন লন্ডন থেকে, লিখেছেন ভালোবাসার বাংলাদেশের প্রতিদিন। আচ্ছা, ভালোবাসার বাংলাদেশ প্রতিদিন কেন হয় না, হলে ভালো হতো এরকম একটা,
হয়তো ভালো হতো কিন্তু সেই ভালোর আকর্ষণটা মনে হয় কমেও যেত নাকি।
রাইট, এবং বন্ধুদেরকে জানাচ্ছি যে গুরু হিতেশাম এবং আইমানের পিকচার ফেসবুকে আপলোড করা হচ্ছে, সো প্লিজ আপনারা ফেসবুকে একটু ফলো করবেন, একটু পরেই পোস্টে আপলোড হয়ে যাবে। সো আই হোপ যে সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং রাজ্জাক লিখেছেন যে গুরু মাঝে মাঝে মনে হয় কেন,
এই যে এটা আমি চাইবো যে প্রোডিউসার এটা যেন না দেয়, কারণ আসলে আমি দিলে আমার ভালো লাগতো, বাট অনেক বাবা আছেন যারা আমাদের অনুষ্ঠান শোনেন, সবাই কিন্তু চায় যে তার ছেলের মুখ মধ্য দিয়ে অনেক বড় করে পৃথিবীটাকে দেখা, সবাই দেখুক জানুক, কিন্তু সবাই যেহেতু এই সুযোগটা পাচ্ছে না, আমি নিজে সুযোগটা বারবার নিয়ে নিই আয়মানের প্রসঙ্গটা তুলে, এর জন্য হয়তো না করলে হয়তো ভালো, প্রোডিউসার ভালো বুঝবে, বা প্রোডিউসারকে অনুরোধ করবো আপলোড না করলেও ভালো।
ওকে, এন্ড এই মানে এই
আইমানকে গুরুর সাথে দেখার সুযোগ থেকে কাউকে বঞ্চিত করতে চাই না আমরা।
আমার কাছে অনেক সময় মনে হয় যে অনেক বাবা যারা আমাদের অনুষ্ঠানটি শোনেন তারাও চান যে তাদের সন্তান সহ আমরা যাতে করে অনেকের কাছে ভালোবাসাটা শেয়ার করতে পারি, যেহেতু সবার গুলো করতে পারি না। আইমানের কথা বারবার চলে আসে আমার মুখে, তাই আসলে যখন বলি তখন সবার সব বাবাদের ভালোবাসার সেই দাবি নিয়েই কথাগুলো বলি, ইনফ্যাক্ট ও সেই সন্তানের জায়গা থেকে কথাগুলো বলি। দ্য লাস্ট ফোন কল,
ওকে ওকে।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম। জি
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। জি কিছু বলেন। জি
আমি আনাফের জন্য 5000 টাকা পাঠিয়েছিলাম।
আনাফের জন্য? জি আনাফের জন্য টাকা, হ্যাঁ আনাফের জন্য টাকাটা আমরা অবশ্যই তার কাছে 3 দফাতে হ্যান্ড ওভার করেছি এবং তার টাকার পরিমাণ আমরা আহনাফ অলরেডি দেশে ফিরে এসেছে। একটা ভালো খবর দিব আপনাকে, শুনবেন? আমি সেদিন শুনলাম, সেদিন শুনলাম আহনাফ দেশে ফিরে আমাকে আমার সাথে কথা বলেছে। আহনাফ বলছিল যে ভাইয়া এই অনুষ্ঠানটাকে নিয়ে মানুষের টান, মানুষের মহব্বত যে কোন জায়গায় আপনি কল্পনা করতে পারবেন না। ইন্ডিয়াতে যে জায়গাতে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে এই অনুষ্ঠানটি শুনে এবং সেখানে যে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়েছে, যে মেডিকেল হিসেবে তার ট্রিটমেন্ট হচ্ছে। নট অনলি দ্যাট, যখন এখানে ইমিগ্রেশনে যায় সেখানে যারা দায়িত্বে ছিল সে কর্তব্যরত ওরা চিনতে পেরেছে দিস ইজ আহনাফ, যে ঢাকা FM এর প্রোগ্রামে এসেছিল, তারাও সব রকম ভাবে সহযোগিতা করেছে। শুধু তাই না, ওই যে আহনাফের জন্য টাকা কালেকশন করেছিল একটা স্কুল সেন্ট জোসেফ মোস্ট প্রবাবলি, 30,000 টাকা কালেকশন করে ওরা আহনাফের জন্য দিতে এসেছিল রেজিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপালের কাছে। সন্ধ্যার পরপরের ঘটনা, এমন সময় জেনেভা ক্যাম্পের কাছে কিছু মানুষ জেনেভা ক্যাম্পের কাছে, ঘটনাটা শুনুন, ঘটনাটা খুবই টাচি একটা ঘটনা। জেনেভা ক্যাম্পের কাছে কয়েকজন মানুষ ছিনতাই করার জন্য ওই তিনটা ছেলের কাছ থেকে টাকাটাকে নিয়ে নেয়, 30,000 টাকা। টাকাটা যখন নেয় তখন ওই তিনটা ছেলে বলে যে দেখেন টাকাটা নিচ্ছেন, নেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই টাকাটা কিন্তু একজন মৃত্যু পথযাত্রী, ক্যান্সারের রোগী একজনের জন্য আমরা টাকাটা কালেক্ট করেছি, সেই টাকাটা এখন আপনি নিলে নিতে পারেন, তার নাম আহনাফ। তখন ওই তিনজনের একজন বলে যে এই আহনাফ কি ঢাকা FM এর আহনাফ, যেখানে ঢাকা FM এর প্রোগ্রামে গেছিল? বলছে হ্যাঁ সেই আহনাফ। তাহলে আমরা ভুল হয়ে গেছে, আমাদের দোষ হয়ে গেছে ভাই, এই 30,000 টাকা আপনি ফেরত নেন, সাথে 126 টাকা আমার পকেটে আছে সেই টাকাটিও নেন, এই টাকাটা কোনো দুই নম্বরই পাবে, ইনকাম করা টাকা না, আমার পার্সোনাল টাকা, দুই টাকাটাও দিয়ে দেয়। আনা বলছে আর কানতেছে যে কেমনে সম্ভব মানুষের মধ্যে এই ধরনের রিয়েলাইজেশন তৈরি হওয়া যে একজন ছিনতাই করে সেও টাকাটা রিটার্ন করতেছে তার নিজের পকেটের টাকা দিয়েও, এটা অস্বাভাবিক, অস্বাভাবিক। আনাবের কাছ থেকে আমরা শুনবো এই ঘটনাগুলো, এটা প্রসঙ্গত মনে পড়লো তাই। জি আপনি কিছু বলুন এবার। জি জি আল্লাহ ভরসা। জি অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন। নাসির, জুয়েল, তামিম, মুর্শিদ ভাই, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জি ভালো থাকবেন, নতুন বছরের আগাম শুভেচ্ছা।
ওকে, আমি যে SMS টা পড়তে যাচ্ছিলাম যে রাজ্জাক লিখেছেন, গুরু মাঝে মাঝে মনে হয় কেন বিয়ে করলাম, বিয়ে করে আজ আমি আমার পরিবার থেকে দূরে সরে গিয়েছি, ওকে আমার জন্য দোয়া করবেন। এবং বন্ধু আর একটা জিনিস বলতে চাই যে অলরেডি ফেসবুকে গুরু ইতেশাম এবং আইমানের ফটো আপলোড করা হয়ে গেছে, সো অনেক বন্ধু লাইক করছেন এন্ড কমেন্ট করছেন, সো আরো লাইক এন্ড কমেন্ট করে পোস্টটিকে সমৃদ্ধ করুন।
অন্তত অন্তত আমার বাপ ছেলের এই ছবিটার জন্য লাইক আর কমেন্টটা চাসনি প্লিজ, ইজ নট ফেয়ার। ওইটা এমনি হয়তো শেয়ার করা আমার বন্ধুদের জন্য, বাট অ্যাট লিস্ট ওই পোস্টের জন্য লাইক কমেন্টসটা চাসনি।
ওকে, দেন আরেকটা SMS আছে, লিখেছেন যে মেঘলা আপি 2013 এর লাস্ট প্রোগ্রামে গুরুর স্বরচিত কবিতাটা একবার শুনতে চাই, প্লিজ প্লিজ প্লিজ।
আচ্ছা তাহলে সেটি দিয়ে অনুষ্ঠান শেষ করি।
ওকে,
সেটি দিয়ে অনুষ্ঠান শেষ করি। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি বন্ধু। কবিতাটিতে যাওয়ার আগেই আমি আনুষ্ঠানিকভাবে এই বছরের মতো বিদায় নিয়ে নিচ্ছি, যেহেতু 2013 এটি হচ্ছে সর্বশেষ অনুষ্ঠান আমাদের প্রাণব ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে। আপনাদের প্রত্যেকটি লাইক, প্রত্যেকটি কমেন্টস
আপনাদের আমাদের কাছে ছুটে আসা, টাকা দিয়ে সাহায্য করা, আমাদের জন্য দোয়া করা, আমাদের এই আমন্ত্রিত অতিথিদের জন্য দোয়া করা, তাদের জন্য ভালোবাসা দেয়া, এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কাউন্ট। এবং এই কন্ট্রিবিউশনগুলো এক এক করে আজ মহারুহে পরিণত হয়েছে, এক মহাসমুদ্রে রূপ নিয়েছে প্রাণব ভালোবাসার বাংলাদেশ। অনেকে প্রোগ্রামের জনপ্রিয়তা যাচাই করার ব্যর্থ প্রচেষ্টা করে, আমি এটার পক্ষপাতী না, বাট আমি খুব স্পষ্টতই বুঝেছি যে যেই লিসনার্স কমিউনিটির স্বপ্ন আমি দেখতাম সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি স্বপ্ন দেখতাম যে এটা শুধুমাত্র অনুষ্ঠানের পর্যায়ে যেন না থাকে, শুধুমাত্র বিনোদনের জন্য যেন না থাকে, সত্যি যেন মানুষের সাথে সাথে একটা প্যারালাল প্ল্যাটফর্ম হয়, যে প্ল্যাটফর্মে সাধারণ মানুষ তার মনের কথা আকুতি জানাবে, যার মাধ্যমে আমরা শুধুই প্রবলেম না সেটা রিজলভ করার চেষ্টা করব। গত 10 মাসে বহু ঘটনার সাক্ষী এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, বহু ক্যারিশমেটিক ঘটনার সাক্ষী এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, বহু অসম্ভব কাজ সম্ভব হওয়ার সাক্ষী এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, অনলি বিকজ অফ ইউ। এবং আপনাদেরকে আমার ভেতরের অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি বিদায় নিচ্ছি বন্ধু, কিন্তু আমার সেই বন্ধুর অনুরোধের জন্য সেই কবিতাটি বলেই আজকের মতো, আজকের এই অনুষ্ঠান থেকে এই বছরের মতো বিদায় নিচ্ছি। সামনে বছরে আবার দেখা হবে সেই প্রত্যাশায়। আমার সন্তানের যেহেতু ছবি আপলোড করা হয়েছে, সন্তানকে ঘিরেই মনের এরকম একটা আকুতি। ওরে তুই জন্মালি যাবে, নিথর নিচুপ সুপ্ত এ পৃথিবী তড়ি ঘড়ি জাগে, হঠাৎ দেখে নুচে চারিপাশ আনন্দে আধার, তোরলা কি মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে তো শোক তাগু ভরে উঠে জলে, পরম স্নেহে তোকে বুকে চেপে বলে, দেখে যা দেখে যা রে, তোরা সবে সাত রাজার ধন, সোনার চেয়ে দামি, হীরের চেয়ে খাঁটি উঠে মোদের বাজান। আমি তোর বিবেক সেদিন চিৎকার করে বলেছেন, তোর মাঝে বেঁচে থেকে এ ধরায় সার্থক হয়েছে মোর জন্ম, করে আমি ধন্য, আমি ধন্য। সেই বিবেক আমি আজ এতকাল পরে তোকে আবার জিজ্ঞাসা, তুই নাকি পুরুষ, বল কি তার পরিচয়, স্বভাব দেখে তার পরিচয়, তুই ব্যক্তিত্বহীন, তুই পৌরুষত্বহীন, পুরুষ জাতির কলঙ্ক তুই, ওরে ধিক ধিক তোকে। আমি আছি, আমি আছি সেদিনের প্রত্যাশায়, কবে আসবে সেদিন, যেদিন যুবক ভালোবাসা পেতে কাঙালের ন্যায় পথে পথে ঘুরবে না, কুকুরের ন্যায় হাপিত্যেস করে কোন যুবতীর পথপানে তাকিয়ে রবে না, বরং নিজকে এমন গুণে গুণান্বিত করবে, স্বীয় ব্যক্তিত্বকে এমন সাজে সাজাবে যা দেখে যুবতী ছুটে এসে তার কাছে নত হয়ে বলবে, ওহে যুবক, আমি তোমার ভালোবাসার প্রার্থী, আমায় তুমি ফিরিয়ে দিও না। কবে আসবে সেদিন, আমি আছি, আমি আছি সেদিনের প্রত্যাশায়।
বন্ধু, বিদায় নেওয়ার সময় হয়ে গেল, ঘড়িতে সময় এখন ঠিক রাত 1:39, চলে গেছেন গুরু, চলে যাচ্ছেন আজকের আমাদের অতিথি বন্ধু আরিফও, তার জীবনের কথা শুনছিলাম আমরা। অনেক বন্ধুই অনেক কথায় অনেক অনেক অভিমত ব্যক্ত করেছেন আমাদের সাথে, তো সেজন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস। আর যাবার প্রাককালে আপনাকে জানাতে চাই যে সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এবং ঘটনার সাথে সাথে সংবাদ জানতে ভিজিট করুন বার্তা9.com। আর অবশ্যই আপনি আমাদেরকে এতক্ষণ ভিজিট করেছিলেন আমাদের ফেসবুকে, আমাদের যে ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো এই পেজটিতে আপনি লাইক দিতে পারেন এবং আমি চাই, আমরা চাই আপনি এই পেজটিতে লাইক দিন এবং সমৃদ্ধ করুন আমাদের ঢাকা এফএম এর পেজকে, এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। এবং বন্ধু, ইচ্ছে করলে আপনি আমাদের এই পোস্টগুলোতে এখনো লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি জানি যে আমার বন্ধুরা আসতে চান আমাদের এই প্রোগ্রামে, শেয়ার করতে চান তার জীবনের কথা। সো এই কাজটি করার জন্য, আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং এই SMS টি একবার করলে হবে না, দুই বা ততোধিক যত খুশি ততবার বার বার এই SMS টি করতে হবে, ওকে? আর আমাদের অফিসে এসেও আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1। এবং আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের এই সব প্রোগ্রামগুলো আপলোড করে রাখা আছে, আপনি যখন তখন সেখান থেকে প্রোগ্রাম ডাউনলোড করে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এবং এই ওয়েবসাইটে গেলেই আপনি আমাদেরকে লাইভ শুনতে পারবেন একেবারে, ওকে? সো বিদায় নেওয়ার টাইম তো হয়ে গেল, আর আজকেই হচ্ছে আমাদের এই বছরের শেষ অনুষ্ঠান। সো বিগত দিনগুলোর, বিগত সময়গুলোর সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা। বন্ধু ভালো থাকুন সব সময়। This track was downloaded from FusionBD.com.